exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
Happy birthday. জন্মদিনের এই শুভক্ষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম-এ, এবং আমরা 7 বছর পার করে এসেছি এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমাদের ভূত এফএম এর সবচাইতে কাছের মানুষগুলো। আমরা কিছুক্ষণ আগে কেক কেটেছি এবং আজকে একটা খুব অন্যরকম, খুব স্পেশাল একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আশা করছি পুরোটা সময় আপনাদেরকে অনেক 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 আনন্দ দিতে পারব। এবং কারণ আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের বেস্ট, যারা ঘটনা বলেন, স্টোরি টেলার, তারা আছেন আমাদের সঙ্গে। এবং আমি শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আজকের ভূত এফএম এর সাথে বার্থডের সাথে আরও একজন বার্থডে পালন করছেন, সেটা হচ্ছে আমাদের ডক্টর আলিফ। আলিফ, কেমন লাগছে?
থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই,
হ্যাপি বার্থডে আলিফ,
হ্যাপি বার্থডে রাসেল ভাই। এবং এত সুন্দর করে আজকে ভূত এফএম এর সাথে আমার বার্থডে পালন করবে,
এক্স্যাক্টলি একই কেকে দুজনের বার্থডে হয়ে গেল। সো আলিফ, থ্যাংক ইউ এরকম একটা স্পেশাল দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক 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 ধন্যবাদ। এবং প্রতি বছরই এরকম হয়, এবং আলিফের পরিবার, যারা আলিফের ফ্রেন্ডস এবং আলিফের ফ্যামিলি মেম্বার যারা শুনছেন, তাদের সবাইকে স্পেশালি আমাদের ভাবি থেকে শুরু করে খালাম্মা খালু, আপনারা যারা শুনছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যে আপনারা এইটুকু সময় আলিফকে ছেড়েছেন বলে আমরা পাচ্ছি আলিফকে। আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সঙ্গে আছেন, আপনারা অর্থাৎ লিসনার, আপনারা যারা আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই এই 7টি বছর অসংখ্য ঘটনা দিয়ে ভূত এফএম কে এরকম জমজমাট করে রাখার জন্য। এবং প্রতিদিন আপনারা যদি ঘটনা না বানাতেন, পাঠাতেন, তাহলে আমাদের এই পথ চলা হয়তো থেমেই যেত। তো যাই হোক, এখন মানে এবং আমাদের সঙ্গে যারা আছেন গ্রামীণফোন স্পেশালি, এখন গ্রামীণফোনকে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই। থ্যাঙ্কস জানাতে চাই আমাদের সঙ্গে স্পেশালি, আমি থ্যাঙ্কস জানাতে চাই আহমেদ বাবু ভাইকে, নাম উল্লেখ করে বলছি, ডক্টর আলিফকে, আপনানকে, আপনান ভাইকে, আমাদের সঙ্গে হাফেজ মাইনুদ্দিন সাহেব আছেন, তিনি আমাদের সঙ্গে একটু আগে কৌশিক দা ছিলেন। আমি থ্যাঙ্কস জানাতে চাই আজকে বাসাতেও গিয়েছিলাম আমাদের বেস্ট বাবা সুমন ভাইকে, এবং সুমন ভাইয়ের বাসায় আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। সুমন ভাই যদিও সিঙ্গাপুরে, বাট তার সাথে দেখা না হয়নি আজকে আনফর্চুনেটলি, বাট তার বাসায় আমরা গিয়েছিলাম আজকের এই বিশেষ দিনে। এবং আমাদের সঙ্গে কথা হয়েছে আমাদের সাকিব ভাইয়ের সাথে, ভৌত স্ট্রিমের সাকিব ভাইয়ের সাথে এবং জিব্রান ভাইয়ের সাথে, এবং ভৌত স্ট্রিমে তো তারা অবশ্যই এবং ভূত এফএমের বিরাট এক অংশ এই তিনজন মানুষ, এবং এই তিনজন মানুষকে আমি বিশেষভাবে স্মরণ করছি আজকের এই বিশেষ মুহূর্তে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আজকে শুরু করতে চাই, অনেক দিন ধরে মানে কি বলবো, যে আমাদের ভূত এফএম-এ সবসময় আনন্দ বেদনায় এবং যে কোনো মুহূর্তে একজন মানুষকে যখনই বলেছি তখনই পাশে পেয়েছি। এবং আমি মনে করি যে বাংলাদেশে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে মানে যেখানেই থাকেন না কেন, তিনি ভূত এফএম-এর অংশ হয়েই থাকবেন। এবং যখন তাঁকে ডেকেছি, তিনি তা মানে তিনি এমন একজন গুণী মানুষ, কোন ধরনের কোনো না নেই মুখে, এবং কোন সবসময় তিনি ভূত এফএম-এর পাশে থেকেছেন এবং চমৎকার চমৎকার ঘটনা উপহার দিয়েছেন। এবং আমার পক্ষ থেকে এই মানুষটিকে আমি অসম্ভব রকমের সম্মান করি, ভালোবাসি এবং পছন্দ করি। আমি আজকে এই 7th বার্থডেতে, 7 হচ্ছে লাকি 7 বলে, এই 7th বার্থডে শুরু করতে চাই তাকে, তার মাধ্যমে আহমেদ বাবু ভাই আমাদের সঙ্গে আছেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, অনেকটা পথ আমরা দুজন একসঙ্গে চলেছি। অ্যান্ড আমি আসলে আই এম গেটিং ইমোশনাল আপনাকে সামনে দেখলাম, এটা সবসময় হয়। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকটা সময় আমরা একসাথে আছি এবং আপনাকে এই জন্য ধন্যবাদ জানিয়ে ছোট করব না, নিজের ভাইয়ের মতো সবসময় দেখি। হ্যাঁ, তো আমরা ঘটনায় যাই।
স্পিচলেস রাসেল ভাই ফর অল দিস লাভ যেটা আপনারা দিয়েছেন, দর্শকরা যারা,
আপনারা দিয়েছেন, আমরা তো
শ্রোতা, হ্যাঁ সবাই, মানে সবাই দিয়েছেন, ধন্যবাদ। আমি চেষ্টা করি সবার জন্য কাহিনী কালেক্ট করতে, এবং আমার নিজের যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু জিনিস নিয়ে আমি এই আধিভৌতিক জিনিসগুলো বেশ ভালোবাসি, এই কারণেই আসলে ব্যাপারটাতে এত আগ্রহ।
ঠিক আছে,
এটাই রাসেল ভাই।
তো আমরা একটা ঘটনা, আপনার ঘটনা দিয়ে শুরু করতে চাই আজকে ভূত এফএম।
ওকে রাসেল ভাই, যে ঘটনাটা আজকে বলবো, এই ঘটনাটা আসলে একজন মানুষের বলা, যিনি আপনার এই ধরনের কাজকর্ম করেন, মানে মানুষের এই পজিশন ছাড়ান, জিন ভূত ছাড়ান, ওনার ঘটনা, ঘটনাটা একটু ডিফারেন্ট ভাবে বলি, ওনার মুখ থেকে শোনা, যে উনি একবার দুপুরবেলা শুয়ে আছেন আর কি, এই সময় ওনার কাছে আর কি একজন আসেন, একজন মানে বৃদ্ধ লোক এসে বলেন যে আমি আপনার কাছে আসেন, অমুক আছেন কিনা পাশে, আপনি কি করছেন, এসে আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি ব্যস্ত বা এসে? তো উনি বলেন যে না আমি আছি, কি ব্যাপার? বলে যে আমি আপনার কাছে এসেছি একটা সমস্যা নিয়ে, যে আমার ছেলে সে অনেক অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, আমি শুনেছি আপনি এই ধরনের জিনিসের চিকিৎসা করেন, তো আমি মানে ওর ব্যাপারটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। তো উনি বলেন যে দেখেন আমি চিকিৎসা করি মানে এটা আমার পেশা ঠিক না, এটা আমি মানুষের
উপকার করি,
উপকার করি মানুষের হয় মানে মানুষের অনেক প্রয়োজন হয়, আমার আলাদা প্রফেশন আছে আর এটা হচ্ছে আমি এক্সট্রা করি। তো বলে যে না মানে আমার বাসায় মানে আমি তো আসলে অন্য ধর্মাবলম্বী, আপনার ধর্ম আমার ধর্ম এক না, রিলিজন, বাট তারপর আপনার কথা শুনে আমার ইচ্ছা হয়েছে আপনার সাহায্য নেই, আমার পরিবারে যদিও সেটা মানে না খুব একটা যে অন্য কোন ধর্মের কাউকে নিয়ে আসা, বাট স্টিল আমি চাই যে আপনি একটু থাকেন সেরকম সময়।
আচ্ছা,
তো উনি বলে কি সমস্যা আপনার ছেলের? মানে আমার ছেলের সমস্যাটা একটু
অন্যরকম,
অন্যরকম, সে একটা বিশেষ ইনসিডেন্টের পরে সে ডিফারেন্ট হয়ে যায় এবং তারপর থেকে তার মধ্যে উদ্ভট উদ্ভট সব আচরণ ভর করে, সে পাগলের মতো আচরণ করে, মাঝে মাঝে এমন কিছু করে বসে যেটা নাকি সাধারণভাবে সে করতো না বা সাধারণ মানুষও করে না। তো উনি বলতেছে যে কি করেন আপনার ছেলে, আপনার ছেলে তো সাধারণ কোন মানসিক সমস্যা হতে পারে। বলতেছে না মানসিক সমস্যা ঠিক না, ওর জিনিসটা মানসিক সমস্যার মতো না, জিনিসটা আমাদের কাছে মনে হয় যে, এবং আমাকে বলেছে মানে উনাদের যারা চিকিৎসা করেন তার মধ্যে একজন ওঝা টাইপের, তিনি বলেছেন যে তাকে আত্মা পজেস করেছে, মানে আত্মা তার উপর ভর করেছে। তো বলে সে কি করে? বলে যে ধরেন রাতের বেলা হঠাৎ করে গোঙাতে থাকবে এবং সে পাগলের মতো অবস্থা, তাকে এখন আটকেই রাখতে হয় আমাদের, গোঙাতে থাকবে, ঘরের মধ্যে উঠে মানে দেখা যাচ্ছে যে এমন কিছু ভাঙচুর করে মানে বলার মতো না, তাকে পাওয়া যায় না মাঝে মাঝে, মানে উধাও হয়ে যায় এরকম একটা জিনিস।
আচ্ছা,
তো যাই হোক, উনি বলে আচ্ছা ঠিক আছে, ওই লোকটার বিশেষ রিকোয়েস্টে উনি রাজি হয় একসময় যে ওনার বাসায় যাওয়ার জন্য। তো যেটা হয় উনি বলে যে কি ব্যাপারে, বলে যে আমাদের একটা মানে ক্ষণ আছে, কাল ক্ষণ মানে যে সময় আমরা এই চিকিৎসাটা করি এরকম একটা সময় আপনি আমাদের এখানে একটু প্রেজেন্ট থাকবেন আমার সাথে। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করবো, উনি যায় যে দেখে রাতের বেলা একটা বাসা, বাসাটা আপনার মানে ঢাকার একটু রিমোট অঞ্চলে, সেখানে তো ঢাকার মধ্যে আর কি একটু মানে একটু অন্য সাইডে আর কি, ঢাকা নিশানা। তো উনি যেখানে যায় যে দেখে যে একটা বাসা, বাসাটার আপনার মানে সেটাকে বলা হয় সেমি পাকা, মানে দেয়াল ঘেরা টিনের ছাদালা একটা বাসা। তো সেখানে উনাকে বসতে দেয়, প্রচন্ড ধূপের গন্ধ যার ভেতরে ধূপ জ্বলতেছে, এরকম সময় দুই চারজন মানুষ বসা হালকা আপনার আলোতে বসে আছে। তো একজন মানুষ সে বসে আছে, একটা ছেলে মানুষ, তার চুলগুলো বেশ বড় বড় এবং আপনার মানে চুল দিয়ে সে মাথা ঢেকে বসে আছে, এবং তার ঠিক সামনেই একটা মহিলা বসা, সে মহিলার হাতে একটা ঝাড়ুর মতো সেটা নিয়ে সে বসে আছে, ধূপ জ্বলছে হালকা ছোট যে পৃথিবীর মতো জ্বলতেছে রুমের ভেতরে। তো তাদেরকে বসতে দেয়, বসতে দেওয়ার পর তখন বলে যে কি হয়েছে, বলে যে এর কাছে এর উপর আত্মা ভর করছে এবং আমি আত্মাগুলা কানবো এবং তার আত্মাকে আমি ছাড়াবো এখান থেকে, আত্মাকে সরাইতে হবে। তো যাই হোক, ওখানে প্রসিজার শুরু হয়, সবাইকে বলে যে তোমরা সাবধানে বসো, কারণ আত্মা দুষ্ট আত্মা অন্যর ঘাড়েও ভর করতে পারে এরকম কিছু। তো যারা বসেছিল তাদের মধ্যে একজন উঠে চলে যায়। তো যিনি গিয়েছিলেন, যিনি আর কি কাহিনটা শেয়ার করেছেন, উনি তো আসলে ভয় পাওয়ার মতো মানুষ না, কারণ উনি এই কাজগুলোই করেন, অন্য প্রসিজারে করেন, উনি বসে আছেন। তো ওই সময় হঠাৎ করে দেখে যে ঘরটা বন্ধ করে সে মানে তার মতো আর কি প্রসিজার শুরু করে দেয়। তো একটা পর্যায়ে দেখে যে আপনার ঘরের মধ্যে যে পিদিমগুলো আছে সেগুলো নিভু 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 হয়ে যায়, এবং হঠাৎ করে দেখে ঘরে কোন একটা সাইড থেকে বাতাস ঢোকার মতো কোন অবস্থা নেই আসলে, সেখানে মানে রুমগুলো একটার পর একটা রুম এরকম আর কি, হঠাৎ করে দমকা বাতাস এসে যে পিদিম ছিল সেগুলো নিভে যায়, ওখানে নিভে যায়, এবং ঘরের মধ্যে কেমন শিশির 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 মানে নাকি কণ্ঠে বা এভাবে করে কেউ কথা বলছে টেনে টেনে। তো বলতেছে আমাকে কেন আনা হয়েছে এখানে, আমি এখানে আসছি, আমাকে জোর করে কেন আনা হয়েছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো উনি যেটা বলল যে এটা বেশ কণ্ঠটা বেশ পৈশাচিক মনে হয়েছে ওনার কাছে, এটা স্বাভাবিক মানুষের পক্ষে এটা বলা এরকম করা সম্ভব না, এটা না পুরুষ না নারী এরকম একটা কণ্ঠ, এবং ওনার লাইফে এরকম কণ্ঠ উনি কিছু শুনেছেন, বাট এটা একটু এক্সট্রিম পর্যায়ে ছিল আর কি। তো উনি শোনার পর উনি মানে বুঝতে পারেন সামথিং, উনি যেহেতু নিজে কাজ করেন যে সামথিং ইভেল ইজ হিয়ার, এবং সেটা কোন একটা এন্টিটি, যাই হোক উনি তখন ভাঙছেন না ব্যাপারটা। তো উনি শুনছেন, শোনার পর দেখলো যে অনেক রকম প্রসিজার হলো এবং অনেক ভৌতিক ব্যাপার স্যাপার, যেমন কানের পাশ থেকে শব্দ যাচ্ছে, মনে হচ্ছে উপাস করে নিঃশ্বাস ফেলতেছে কানের কাছে, এরকম কিছু। তারপর অনেক বাক বিদণ্ডা যে চলে যা, এসেই যাওয়া হলো না, এক সময় অনুষ্ঠানটা ই হয়ে গেল, ওনাকে সরাতে পারলো না। তো যার বাবা সে বলতেছে যে তুমি আপনাকে বলতেছে অনুষ্ঠান শেষ হলে যে আপনি কি বুঝলেন, আপনি কি বললেন যে কিছু বুঝিনি, আমি যেটা বুঝেছি যে আপনার ছেলে কোনো কিছু দ্বারা আসর করা, আপনারা যেটা বিশ্বাস করেন সেটা আপনাদের বিশ্বাস, ওই অন্য ভদ্র মহিলা যেটা আপনাকে বলেছে যে এটা কোনো আত্মার কাজ, আমার মতে কোন একটা এন্টিটির কাজ, কোন একটা শক্তি আছে আর কি, অশুভ শক্তি যেটা ওকে ই করছে, আমি আত্মা বলবো না বাট অশুভ শক্তি। তো যাই হোক, কিন্তু এইভাবে তো আমার পক্ষে সম্ভব না, আপনার এই প্রসিজারের মাধ্যমে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন, আমি দেখব। তো ওনার ছেলেকে উনি ওইভাবে তো ওনার বাসা আনতে পারে না, তো ওই ভদ্রলোকে একবার যায় আমাদের বাসায়, যে ওনাকে কিছু প্রসিজার বলে যে আপনাকে এই এই জিনিসগুলো ফলো করতে হবে, আপনার ছেলেকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই ধরনের জিনিসগুলো করবেন না, এবং আমি তখন দেখব। তো উনি একদিন সিদ্ধান্ত নেয় ওনার বাসায় থাকার থেকে এবং ছেলের সাথে কথা বলার। তো উনি একদিন রাতে একা যায়, ওই ছেলের পাশের রুমটায় ওনাকে থাকতে দেয়, এবং উনি তখন রাতের বেলা ওনার নামাজ শেষে উনি বলে যে আমি দেখা করতে যাব আপনার ছেলের সাথে। তো দেখা করার জন্য যায়, তো দেখে যে ছেলেটা বসে আছে। তো ওনাকে বলে যে উনি যখন যায়, যাওয়ার পর বলে যে একদম ডিরেক্টলি নাম ধরে জিজ্ঞেস করতেছে যে তুই এখানে কেন আসছিস, তুই আমাকে ছাড়াইতে আসছিস, তুই আমাকে ছাড়াইতে পারবি না, এই ধরনের কথা বলে। তো উনি বলে যে আমি ছাড়াতে আসছি না কি করতে আসছি, দ্যাটস দ্য থিং, সেটা পরে দেখা যাবে, বাট দ্য থিং ইজ বাট তুমি একে ধরে বসে আছো কেন, এটা তো আসলে ইসের ব্যাপার, আর আমার তো মনে হচ্ছে যে তোমার আসলে কোনো মানে সেই ধরনের কোনই নাই। তো বলতেছে যে সেই ধরনের কিছু আছে কিনা সেটা তুমি পরেই বুঝতে পারবা, এরকম কিছু তাকে থ্রেট দেয় সেই হান্তান। তো যাই হোক, উনি দেখে যে অনেক বিদঘুটে আচরণ করে ইসে, তো উনি যেটা করে উনি ওনার দোয়া পড়া বা যেগুলো করার ওনার যে প্রসিজার গুলো সেগুলো ওই ছেলেটার সাথে করে, এবং করার পর ছেলেটা মোটামুটি দেখা যাচ্ছে ওই সময় বেহুশে পড়ে যায়, তার ভেতরের যে ইটা কমে যায়। তো এরকম উনি ওই দিন তাকে ঝেড়ে আসে, এরকম আলো দিয়ে একদিন ঝাড়ে, ঝাড়ার পরে ছেলেটা একটু নর্মাল স্টেজে যখন আসে কিছুদিন পরে, এটা মধ্যে রাসেল ভাই তাদের মধ্যে এই ধরনের এগুলো খুব বোরিং প্রসিজার বলা, তো যেটা হয় হ্যাঁ কয়েকদিন পরে ছেলেটা একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসে, পাগলামিও কমে যায়।
আচ্ছা,
এবং উনি তখন ওই ছেলেটাকে একটা সুস্থ মোমেন্টে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, হাউ ডিড ইউ বিকাম লাইক দিস, তোমার বাবা মা যতটুকু মনে করতে পারে তোমার ব্যাপারটা, তোমাকে গ্রামে গেছিলা তুমি এবং তোমাকে হঠাৎ করে রাতের বেলা মানে ভোরবেলা তোমাকে পুকুর পাড়ে পাওয়া যায়, এরপর থেকেই তোমার এই অবস্থা। তো ছেলেটা তখন বলে যে হ্যাঁ আমার মনে আছে, যে আমার কিন্তু আমি ভুলে গেছিলাম বাট আমার এখন মনে আছে। এটা হচ্ছে ঘটনা কিন্তু এখান থেকে শুরু রাসেল ভাই, ছেলেটা যেটা তাকে বলে ঘটনাটা, যে আমি যখন গ্রামে যাই, মানে সে ছেলেটা উনি বলতেছে
তার মতো করে আপনি বলছেন,
সে বলতেছে আমি যখন গ্রামে যাই তখন আসলে আমি গেছিলাম যে বেড়াতে, আমার মানে আমার পরীক্ষা শেষ, SSC পরীক্ষা শেষ, তখন মানে আমি একদমই ইয়াং, আমি তখন গ্রামে বেড়াতে গেলাম এবং আমার ইচ্ছা ছিল যে আমার চাচা বাড়ি কাকা বাড়ি, তাদের যে কাকা হয় না কি জ্যাঠা বলে তারা বলে তাদের সাথে দেখা করো ফ্যামিলিতে। তো আমি যখন নাকি এসে নামি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম গধূলির মতো সময়, নৌপথে গেছিল আর কি। তো ওখান থেকে নেমে আমি হেঁটে হেঁটে আসতেছি, তো হঠাৎ করে একটা ইসের কাছে দেখি একটা মানে এরকম রাস্তার পাশে বসে আছে তার বন্ধু স্বপন নামে তার একটা ফ্রেন্ড ছিল, স্বপন বসে আছে। তো স্বপনকে দেখে আমি বললাম যে কিরে তুই এই গধূলির সময় সন্ধ্যার সময় এখানে বসে আছিস কেন, কি ব্যাপার? সে বলল যে আমি বসে আছি, আমি মনে করছিলাম তুই আসবি, আমি আসবো এটা তুই কেমনে জানলি, তো তোর জানার কথা না, আমি আসতেছি তুই কেমন। যাই হোক, তাদের মধ্যে স্বল্প ছোটখাটো কথাবার্তা, তারা হাঁটা দেয় ওখানে, এবং হাঁটতে হাঁটতে বেশ অন্ধকার হয়ে যায় একসময়, মানে অন্ধকার নেমে আসে। তো যেখান থেকে আসতেছে রাসেল ভাই, ওই নদীর ঘাট থেকে তাদের বাসাটা বেশ অনেক দূরে। তো ওর মধ্যে একসময় চিন্তা হয় যে আমি যে পুরো রাস্তা দিয়ে আসতেছি, আমার পরিচিত মানুষ কাউকে দেখলাম না, এত দূরে নদীর কাছাকাছি স্বপন এসে বসে আছে, কেমন ব্যাপার স্যাপার। তো এবং স্বপন তার সাথে কথাবার্তা কম বলতেছে, এমনি গল্প করতে করতে স্বপন তাকে বলে, তখন রাত হয়ে যায়, চাঁদ উঠে গেছে, তখন বলতেছে যে আমাদের এখানে ওদের বাসার ওই রাস যাওয়ার সময় একটা পুরানো বাড়ি পড়ে, জমিদার বাড়ি। তো বলে যে ওই জমিদার বাড়ি একটা বদনাম আছে, যে জমিদারের ছেলে জমি সরি জমিদারের মেয়ে একটা ছেলের সাথে প্রেম করত ওখানে, এবং জমিদার তো সেটা মেনে নিবে না, সাধারণ ফ্যামিলির একটা ছেলে, তো তাদের বিয়ে হয় না আর কি। তো মেয়েটা যেটা করে যে ওদের এই জমিদার বাড়ির ছাদ থেকে ওই একটা ফোয়ারা আছে, ওই ফোয়ারার মধ্যে লাভ দিয়ে পড়ে আত্মহত্যা করে আর কি। এবং ওই মেয়েটা মরার পরে এই জমিদার আর কি আস্তে ধীরে পরে ভারতে চলে যায় আর কি। তো ওই বাড়ির পাশে আসতেছে, এবং ওইটা এখন পুরাই মানে পরিত্যক্ত সম্পত্তি ছিল আর কি, ওইটাতে কেউ থাকে না, ওইটা এমনি পড়ে রয়েছে। তো ওকে যাচ্ছে, তো ওই জমিদার বাড়ির পাশে যেতে হয়, পাশে একটা উঠানের মতো আছে, উঠানের মাঝখান দিয়ে যেতে হয়। তো ওকে বলতেছে যে যখন ওখানে আসছে, এসে বলতেছে একটু দাঁড়া, এখন দাঁড়াই, দেখ আকাশে চাঁদ উঠছে, খুব সুন্দর লাগতেছে, শান বাঁধানো ঘাটটাও সুন্দর অনেক। তো ও দেখে বলতেছে হ্যাঁ খুবই তো সুন্দর। তো বলতেছে যে বিড়ি খাবি নাকি? তো বলতে না আমি বিড়ি খাবো না। তো তারা আসে গল্প করতেছে টুকিটাকি কথা, তখন বলে যে তোর তুই জানিস যে এখানে যে রকম মানুষ মারা গেছে, হ্যাঁ তার আত্মা এখানে ঘুরে ফিরে। ওকে এটা বলতেছে, ও বলে কিসের আত্মা, এই আত্মা ফাত্তা এগুলো আমি বিশ্বাস করি না, আর এগুলা কিছুই নেই, আর আজই আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না। তো বলতেছে না তুই এখানে তো ভয় পাবি এখানে থাকলে। সে তর্ক বিতর্ক সে বলতেছে যে আমি এখানে এমনি রাত কাটাইতে পারি, আমার কোনো ভয় নেই, মানে যে নাকি ঈশ্বর থেকে আসছে বলেছিল। তো বলতে তুই রাত কাটাতে পারলে তুই এখানে দুই ঘন্টা একা থেকে দেখা দেখা, আমি ওখানে আসি। তো বলে যে তাহলে বাজি কি করবি, মানে একটা বাজি লাগে দুজনে, লাগার পরে বলে আচ্ছা ঠিক আছে আমি থাকবো। বলে যে ওইখানে যাবি উপরে রুমটাতে উঠবি, উঠে খুলে ওখানে থাকবি, তাহলে দেখবি এসে। তো ও ওই বাজি অনুযায়ী ও উপরে উঠে চলে যায়, উপরে উঠে সেই করিডোর ধরে ওই রুমেই যায়। রুমে যায় দেখে যে দরজাটাও খোলা, দরজা লাগানো নাই, দরজাটা জাস্ট ভেড়ানো। তো ওইটা সরায় ও রুমে ঢুকে, ঢুকে দেখে বেশ পুরানো হয়ে গেছে, একটা সোদা গন্ধ ভেতরে, বিছানার মধ্যে কিছু নাই। এসে তো বসে থাকে বিছানার মধ্যে, বসে বসে চিন্তা করতেছে যে আমি ঈশ্বর থেকে মানে আসলাম, কি ব্যাপার, দেখা ওর সাথেও দেখা হলো স্বপ্নের সাথে, যেটা দেখা হওয়ার কথাও না। হঠাৎ করে ও শুনতেছে যে ওর কানের কাছে কেউ এরম করে বাতাস দিচ্ছে, কানের কাছে তাকায় দেখে কেউ নাই। আবার দেখছে মনে হচ্ছে কেউ হাঁটতেছে বারান্দার মধ্যে, ফিস ফিস করে মানে পা টেনে টেনে হাঁটতেছে, এরকম শব্দ। এখন ও চিন্তা করতেছে রাত হয়ে গেছে এবং চাঁদও মেঘে ঢেকে গেছে, বেশ অন্ধকার। তখন ওর রাসেল ভাই ভয় লাগা শুরু করছে, মানে গা ছমছম করা শুরু করছে, যে বাসাটায় কেউ নাই এবং পুরো বাসাটা মনে খা 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 করতেছে পুরো জায়গাটায়, এবং ওই কানে গেছে বাতাস। এদিকে ও চিন্তা করতেছে যে দুই ঘন্টা সময় তার সে দিয়ে আসছে, দুই ঘন্টা না থাকলে নিজেও ভূত ভীত প্রমাণিত হবে এরকম। তো সে ওখান থেকে মানে ওই রুম থেকে আসতে করে হেঁটে বেরোয় দেখে কেউ নাই। আবার যে বসে, তো যখন বসে আসে হঠাৎ করে ওর মনে হয় যে ওর পায়ের মধ্যে হঠাৎ করে মানুষের একটা স্পর্শ, এটা তো সে ভয় পেয়ে যায়, তাকায় দেখে কেউ নাই। এবং একটু পরে দেখে যে মানুষের ওই যে হাসাহাসি যে কথা মানে ই করতেছে, এরকম একটা শব্দ মানে নিচে, এবং নারী কণ্ঠের। এবং এটা শুনে সে মনে করেন যে বেশ বেশ ভয় পায় যে নিচে এখানে কে, মেয়ে মানুষের কণ্ঠ। তো উঠে সামনে যায়, সামনে যে ওই যে যেখানে দেখে যে খাট ছিল আর কি, ফোয়ারা ছিল যেখানে, ওই জায়গায় মানে একটা ইসের মতো জল মানে কি বলে চৌবাচ্চা টাইপের আর কি, ওইখানে যে দেখে যে কিছু ছায়া মূর্তি দাঁড়ায় আছে। ইটস নট মানে ক্লিয়ার, মানুষের মতো না, ছায়া মূর্তি দাঁড়ায় আছে, এবং দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ে মানুষ হবে এখানে, এবং একজন না দুই তিনজন ছায়া মূর্তি। এটা দেখে ও খুবই ভয় পেয়ে যায় রাসেল ভাই, ও দৌড় দেয় ওখান থেকে, এবং দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নামে, কোনো হাছড়ায় পাছড়ায় নামে নামে পড়তে 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 সে দৌড় দেয়, মানে মানে পড়েও যায় আবার দৌড়ায়, এরকম করতে করতে সে দৌড়ায় দৌড়ায় যায় যে দেখে বেশ অনেক দূর দৌড়ায় যায়, গ্রামের ওই পথ দিয়ে দৌড়াইতে থাকে সে। এবং ওর মাঝে মাঝে মনে হয় ঠিক ওই হাসির শব্দটা আছে আশেপাশে, কানের কাছে হাসির শব্দ। দৌড় দিয়ে আস্তে 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 দেখে যে পুকুর, পুকুরের পাড়ে ওর ফ্রেন্ডটা বসে আছে। তো বসে আসার পর দৌড় দিয়ে যায় যে বলে যে এই ওট ওট ধরে বলতেছে কেন কি হিসেবে তুই ভয় পেয়েছিস? বলে যে হ্যাঁ। বলে কি দেখে ভয় পেয়েছিস? বলে যে এরকম এরকম আসছে। তো দেখো ওই ফ্রেন্ডটা হাসা শুরু করছে, হাসতে হাসতে ফ্রেন্ডটা বলে যে তুই যদি জানতি যে এই পুকুরে আমারও চুবায় মারছে কয়েকদিন আগে। হ্যাঁ, এটা শোনার পর ওর গা সিরিয়াস কাটা দিয়ে উঠে, এবং ও নাকি দেখে আমার নিজের গুজবাম্প হচ্ছে যখন আমি শুনছি। তো ও যখন এই বন্ধুটাই কথা বলে
দেখতে পাচ্ছি এখনো মনে হয় আপনার একদম
আমার নিজের গুজবাম্প হচ্ছে, কারণ আমার নিজের তখনই গুজবাম্প হয়েছিল। তো ও যখন এটা শুনে, ও নাকি দেখে যে ওর যে বন্ধুটা তার শরীর তো পানি পড়তেছে, পুরো সারা শরীর থেকে পানি পড়তেছে, এবং সে তার দিকে তাকায় আছে, এবং কেমন যেন একটা বিচিত্র একটা লুক দিয়ে তাকায় আছে, যে মানে কষ্ট নেওয়ার চেহারা এরকম একটা। এটা দেখে নাকি সে চিৎকার করে উঠে ওখানে পড়ে যায়, এবং তারপর থেকেই নাকি তার আর ওই স্মৃতির কিছুই মনে নেই, ভাষা ভাষা কিছু জিনিস মনে পড়ে। তো ওই যে যিনি ওনার ওর চিকিৎসা করতেছিলেন তিনি পরে দেখেন, উনি যেটা পরে বলেন যে যেটা হয়েছিল এটা হচ্ছে ওনার পরে ভেঙে বলা জিনিস, যে ওই ছেলেটা ওই যে তার যে সাথে যে ছেলেটাকে নিয়ে গেছিল এটা ছিল মানে ওনার বিশ্বাসে, ওনার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওটা ছিল কারিন। কারিন হচ্ছে একজন মানুষ,
বহুদিন আগে কিন্তু এই সম্পর্কে অনেক কিছু
বলেছিলেন, প্রত্যেকটা মানুষের সাথেই তাদের কারিন থাকে। আমাদের ধর্মেও বলা আছে যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিনা সাইন থাকে এবং সেটা মানুষকে যত মানে তার রিপুর যে বাজে দিক কাজগুলো সেটাতে সাইন করে, মানে মানুষকে উদ্বুদ্ধ করে। এবং অনেকে সুইসাইড কমিট করলে তার সাথে যে কারিনটা আছে সেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং অনেক সময় মানুষকে দেখানোর চেষ্টা করে যে ওই মানুষটাই ওখানে ঘোরাফেরা করছে এবং সেটাতে মানুষ অনেক সময় মনে করে যে আত্মহত্যাকারীর আত্মা মনে ঘুরতেছে। তো সেই কারিনটা নাকি ওকে বলছে যে ওই হুজুর যিনি বলছিলেন যে ওর সাথে শুধু একটা কারিন না, ওর সাথে দুইটা কারিন ভর করেছিল ওইখানে ওর উপরে এবং ওকে বেশ বাজেভাবে এগুলা উত্ত্যক্ত করত এবং ওকে ছেড়েও যেতে চায় না। তো সেই হুজুর তখন তিনি বললেন যে আসলে মানে প্রপার কিছু প্রসিজার ছাড়া তো পুরোপুরি রেমেডি দেওয়া সম্ভব না, তবে অ্যাজ এ হিউম্যান বিং উনি তাকে কিছু মানে আমল এবং ই বলে দেয় যেটা করলে সে মোটামুটি এটা থেকে দূরে থাকতে পারবে। তো বলে যে ওই ছেলেটা তখনও মানে বলছে যে তার পেছনে ওইটার একটা আপচাই থাকবেই, কিছুটা থেকেই যাবে, থেকেই যাবে, যেহেতু কারণ উনি পুরো চিকিৎসাটা করতে পারবে না।
এবং বাবু এটা এটা কি মানে মানে ক্ষতিকারক বলবেন তো আপনি?
অবশ্যই অবশ্যই ক্ষতিকারক, কারণ মানুষের এটা অনেকের যারা এই আসরের মধ্যে পড়ে যায়, কারণ অনেকের কারিন কিন্তু রাসেল ভাই এটা আমি শুনেছি যে কারো কারিন আছে।
এরকম কি কখনো হয় যে কারিন উপকার করে?
উপকারকারী কারিন তো খুব যদি কোন নেককার মানুষ হয় তারটা হলেও হতে পারে, নট শিওর, কারণ হয়তো খুব নেককার মানুষের কারিনের কাজগুলোকে যেহেতু সবসময় সে ভালো কাজই করতেছে এবং হি ইজ ইন টু দ্য ভেরি গুড থিং এবং
তিনি চলে যাবার পরেও তার কারিন
তার হয়তো ভালো কাজ করতে পারে, হ্যাঁ, কিন্তু বাট সাধারণ মানুষের কারিন সাধারণত মানুষকে খারাপ জিনিসে উদ্বুদ্ধ করে সবসময়, যে কোনো খারাপ জিনিসে।
থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, আমরা আবারও আপনার কাছে আসব। আর আমাদের এখানে আপনাদের আবহাওয়ায় আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেকেই আপনাদের এই যে গত এক বছরের ঘটনা নিয়ে এবং বিভিন্ন জন আপনাদের প্রশংসা করেছে এবং আলাদাভাবে প্রশংসা করেছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু,
তাদের উদ্দেশ্যে আসলে তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই।
অনেক সুন্দর করে লিখেছেন, এত সুন্দর সুন্দর করে মেল লিখেছেন, এই গল্পটা ভালো লেগেছিল আপনার বাবু ভাইয়ের, ওই ঘটনা ভালো লেগেছে আলিফের, ওই ঘটনা ভালো লেগেছে, দুজনের এত বেশি প্রশংসা আমরা পেয়েছি মানে আমার কাছে খুব ভালো লেগেছে।
তাদের ভালোবাসাটা একটা সবচেয়ে বড় উপহার আমাদের জন্য, আর অ্যাকচুয়ালি তাদের ভালোবাসা ধন্যবাদ দেওয়াটাই ছোট করা হবে তাদেরকে।
থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আগে যে ভালোবাসায় কথা বলতে বলতেই দেখলাম যে কুয়েতে আশরাফুল তিনি কেক কাটছেন ভূত এফএমের জন্য, কুয়েতে বসে কেক কাটছেন আমরা এবং তিনি আমাদের সাথে এখন এই মুহূর্তে কথা বলতে চান, তো আমরা একটু কানেক্ট করে ফেলি আমরা আশরাফুলকে। এটা কি সম্ভব মাসুম ভাই এখন? হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে আমরা ইয়ে করি। এবং আমি আমি গতদিনই বলেছিলাম যে অনেকেই ভূত এফএম এর বিভিন্ন যে সমস্ত ফ্যান ক্লাব এবং হরর ক্লাব যেগুলো রয়েছে, হরর ফ্যান ক্লাব যেগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় আমি আমি দেখছি যে মানে অনেকেই আজকের এই দিনটিকে পালন করছেন। এবং গতদিন আমরা বলেছিলাম যে যদি আপনারা এইভাবে পালন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের সেই কেক কাটার ছবি আপলোড করবেন। অলরেডি আশরাফুল সেই কাজটি করেছেন এবং তিনি কুয়েতে বসে ভূত এফএম এর বার্থডে উপলক্ষে কেক কাটছেন, তার সাথে কথা না বলে আমরা চাই কিভাবে। সো আমরা একটু কথা বলতে চাই আশরাফুলের সাথে। আচ্ছা, কুয়েত না, এটা কাতার, রাইট? কাতার থেকে। হ্যালো, হ্যালো,
সালাম আলাইকুম ভাই।
জি ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছেন?
জি ভাই ভালো
আছে, ভালো আছেন? জি ভালো আছে। আপনি কাতারের কোথায় থাকেন?
আমি কুয়েতে।
কুয়েতে থাকেন? আচ্ছা, কুয়েতের আব্বাসিয়া থাকেন, ওকে। আপনি এই মুহূর্তে দেখলাম যে একটা কেক আমাদের জন্য নিয়ে এসেছেন, এই কেকটা কি আপনি একা নিয়ে এসেছেন না আপনার বন্ধু বান্ধব আরো সবাই আছেন ওখানে?
এখানে ভাই আমি একটা দোকানের কাজ করি,
জি,
ওখানে আমার মালিক আছে,
জি,
মালিকের ভয় আর কি সবাই মিলে কাটতে পারে না,
জি,
তো অল্প কিছু ফ্রেন্ড নিয়ে কাটছে ভাই।
মালিকের ভয় আপনি কাটতে পারেন, আপনার ফ্রেন্ডদের নাম বলেন প্লিজ।
রাজু,
জি,
সেলিম, হ্যালো, সালাম আলাইকুম ভাই।
জি ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো ভাই আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ কুয়েতে বসে। জি জি ভালো আছি। এবং এই যে কুয়েতে বসে এখন আপনারা,
আমি কুয়েতের আব্বাসীয় শহর ভাই।
জি 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 আমি বুঝতে পেরেছি। এবং আপনারা যে এখনো পর্যন্ত কেক কাটছেন এবং আমাদের সাথে এভাবে যে আনন্দে মানে আমাদের সাথে অংশ নিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং আশা করছি
এখানে আমার বন্ধু বান্ধব আছে অনেক।
জি জি আপনি নাম বলতে পারেন চাইলে।
আমার নাম আশরাফুল, রাজু, সেলিম,
রাসেল, জি,
আকাশ।
জি অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, কথা বলে অনেক ভালো লাগলো ভাইয়া। এবং এটাই আসলে ভালোবাসা। এবং এটাকেই এটাই মানে আমরা, উনি বলছিলেন যে ওনার দোকানের মালিক রাগ করতে পারেন, তার একটা দোকানে কাজ করেন এবং সেই জন্য তারা লুকিয়ে এই কেকটা কাটছেন এবং সেই কেকের ছবি আপলোড করেছেন এবং তার সাথে আমরা কথা বললাম। এবং আপনারা হয়তো আরো অনেকেই অনেক জায়গায় অনেক কিছু করছেন, আমরা সেই সমস্ত বিষয়ে জানব। আমরা বাবু ভাইয়ের কাছে আরো ঘটনা শুনব, ডক্টর আলিফের কাছে আরো ঘটনা শুনব, আমাদের এখানে আফনান ভাই আছেন, আমাদের এখানে হাফেজ মাইনুদ্দিন সাহেব আছেন, তাদের কাছেও আমরা শুনব। কিছুক্ষণ মধ্যে আমরা ফিরে আসব ডক্টর আলিফের কাছে এবং তারপর আবার বাবু ভাইয়ের কাছে, তার মাঝখানে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
I'm Farhan.
Bhoot FM. The night comes alive with Gramophone.
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় বিডিফুর্তি.fm, আমার সাথে রয়েছেন মাসুম। এবং এতক্ষণ পর্যন্ত মাসুমকেও আমরা একটু আগে আমরা লাইভে ছিলাম এবং আমাদের ভিডিও ফুর্তি পরিবার যারা সবাই এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে লাইভে ছিলেন। এবং সেই ভিডিওটা যদি আপনি দেখতে চান তাহলে চলে যান www.facebook.com/bhootfm.rasel এই পেজে অথবা www.facebook.com/radio.furti এইখানে। এবং এখানে গেলে আপনি দেখতে পারবেন আমাদের আজকের এই লাইভ ভিডিওটা। আপনাদের আর কোন সন্দেহ থাকবে না যে এই পেজটা অরিজিনাল কিনা, এই পেজটা ঠিক কিনা। এবং আমাদেরকে যদি আপনি ইমেল পাঠাতে চান তাহলে আপনি চলে যান সরাসরি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা একটা বড় ঘটনা যাচ্ছি ডক্টর আলিফের কাছে। এবং ডক্টর আলিফ, থ্যাংক ইউ সো মাচ আজকে এরকম একটা স্পেশাল দিনে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা আলিফের কাছে তার আগে কিছু কথা শুনবো।
আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু আলাইকুম মিস্টার আসল ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটুক ভালোবাসবার জন্য। আসলে আমি তো এসেছি সেই 2010 ডিসেম্বর থেকে,
অনেকদিন, একটা লম্বা পথ,
প্রায় 7 বছরের কাছাকাছি। রাসেল ভাই আসলে সত্যি কথা, অনেকদিন ধরে তো জন্মদিন পালন করি, কতগুলো জন্মদিনই আমার গেছে, কখনো এরকম ভাবে জন্মদিন পালন হয় নাই। ফ্যামিলি সবসময় জন্মদিন পালন করতো, আজকে ভূত এফএম করলো, তো ওয়ান কাইন্ড অফ ভূত এফএম আজকে ফ্যামিলির মতো কাজ করে।
ভূত এফএম সবসময় আপনার ফ্যামিলি ছিল এবং
এখনো আছে রাসেল ভাই, সবসময় শুরু থেকে। আমি কেন জানি ভূত এফএমের প্রতি এতটা অ্যাটাচমেন্ট চলে এসছে, আপনাদের প্রতি একটা অ্যাটাচমেন্ট চলে এসছে
এবং সেই শুরু থেকে আমরা একসাথে, তাই না?
অনেকদিন হয়ে গেছে রাসেল ভাই, মানে আজকে দিন পর্যন্ত রাসেল ভাই কেন জানি নিজেকে আজকে বিকাল থেকে খুব ইমোশনাল লাগছে যে এতদিন পর্যন্ত রেডিও সাথে আছি, রুমটাতে বসে ঘটনা বলছি, আপনাদের সবার সবার জন্য ঘটনা বলছি। সবাই আপনারা ঘটনাগুলো মনে রাখেন, ডেট মনে রাখেন, ঘটনা কোনটা বলেছি মনে রাখেন। রাসেল ভাই মানে আমি স্পিচ খুঁজে বের করতে যাচ্ছি আসলে আমি শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবো। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে খুবই ধন্যবাদ জানাতে যাচ্ছি। আসলে সবসময় ঘটনাই শুরু করে দেই, আপনাদের ধন্যবাদ দেওয়া হয় না। সময় চেয়ে নিলাম, আমি সবার উদ্দেশ্যে কিছু মানে থ্যাংক ইউ সবাইকে জানাতে চাই। শুধু ঢাকা না, বাংলাদেশের কোনায় কোনায় সবাই অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ঘটনাগুলো রাত্রেবেলা শোনেন, কেউ ভয়ে শোনেন, কেউ খুশিতে শোনেন, কিন্তু শোনেন তো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক ধন্যবাদ। আজকে ভূত এফএম এর স্পেশাল এপিসোডের জন্য একটা ঘটনা নিয়ে এসেছি। আসলে রাসেল ভাই আমরা যেসব ঘটনা আমি নিয়ে আসি, আজকে তো আজকে পর্যন্ত তো বহু এপিসোডে এসেছি, ভালো এপিসোডে, ভালো দিনে এসেছি, কোন স্পেশাল এপিসোডে এসেছি, সবসময় আপনি আমাকে ডেকেছেন। তো আমি যেসব ঘটনা বলেছি সেসবের দেখা যায় যে রেজাল্ট এসছে একটু ডিফারেন্ট ভাবে, মৃত্যুগুলো হয়েছে একটু ডিফারেন্ট ভাবে, কাটা ছেঁড়া, রক্ত, কত কিছুই তো, কত কিছুই তো এসছে রাসেল ভাই আমার কাছে, আমি শেয়ার করেছি এখানে। কিন্তু আজকের যে ঘটনাটা বলবো রাসেল ভাই, যেটা এখন বলতে যাচ্ছি, সেই ঘটনাটা একটু ডিফারেন্ট, একটু আলাদা। হয়তো ঘটনাটা মৃত্যু নিয়ে, হয়তো ঘটনাটার আদলে আমরা কিছু জানতে পারবো না কি হয়েছে, কিভাবে হয়েছে, আমরা শুধু একটাই জানবো, একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে মৃত্যু।
আচ্ছা, ওকে, তাহলে আমরা ঘটনায় যাই। ঘটনাটা শোনার জন্য আমি অধীর অপেক্ষায়, আমরা অফ এয়ার একবার শুনলাম এবং সেখানে সবাই প্রশংসা করছেন, আমি বললাম যে খুব ভালো হয়েছে, বাবু ভাই বলছিলেন যে চমৎকার ঘটনা, সবাই খুব এক্সাইটেড আমরা এই ঘটনা নিয়ে, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন যাই ঘটনা।
রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শুরু করব, ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ। তো রশিদ সাহেব আসলে 1995 1995 সালে ওনার ওয়াইফকে হারান, ওয়াইফ মারা যান ক্যান্সারে। তো ওনার এক ছেলে থাকতেন নিউ ইয়র্কে, আর এক ছেলে বাংলাদেশে থাকত। তো উনি কি করেন, ওই ছেলের কাছে 1995 সালে চলে যান। তো ছেলে, ছেলের ওয়াইফ থাকত, তো ওনারা বলেন যে তুমি নিউ ইয়র্ক চলে আসো। তো উনি চলে যায়, আমেরিকায় চলে যায়। আমেরিকায় যাওয়ার পরে প্রায় অনেক দিন সেখানে থাকেন। তো তার ফ্যামিলি বলে যে তার জন্য আমরা কোনো কিছু কমতি রাখি নাই, কোনো কিছুর অভাব হয় নাই, যা চেয়েছে তাই করেছি। এবং শুরু থেকে পর্যন্ত যতদিন পর্যন্ত তার শরীরের সক্ষমতা ছিল, সে চাকরি বাকরি করার ব্যবস্থা করে দিয়েছে। তো 2013 সালের একটা দিন রাসেল ভাই, সেদিন প্রচন্ড শীত ছিল, তো উনি বাথরুমে যান, বাথরুমে যেয়ে পিছলে পড়ে যান। তো পড়ে যাওয়ার পরে ওনার নিচের লাম্বার 3-4-5 ভার্টেব্রা কলম থেকে আলাদা হয়ে যায়। তো সেই থেকে সে বিছানায় পড়ে যায়, প্রায় এক বছর তিনি বিছানায় থাকেন এবং লাস্ট মোমেন্টে উনি ঘুমের মধ্যে মারা যান বাসার ভেতর। তো সবাই কিছু বুঝতে পারে না, কারণ প্রচন্ড ঠান্ডা সেদিন, বাসাতেই সবাই ছিল। তো উনি যখন মারা যায়, তো লোকজন জড়ো হয়ে যায়, সবাইকে ডেকে নিয়ে আসে এবং সবাই খুব মন খারাপ করেন, যে কারণ ওই লোকটা ওই এলাকাতেও অনেক পরিচিত, সবার সাথে, শুধু মুসলিম না, সবার সাথেই পরিচিত ছিল। তো লোকজন সবাই জড়ো হয়ে যায়। তো ওদিন রাতের বেলা সবাই বাসার ভেতরে থাকে, কারণ বাইরে প্রচন্ড স্নোফল হচ্ছিল। তো ভেতরে হিটার চালু ছিল। তো হিটার চালু থাকলে যে গরমটা থাকে, সবার মধ্যে একটাই জিনিস হচ্ছে যে এত গরম কেন, মনে হচ্ছে যে শরীর ফুলে যাচ্ছে, মানে যে চৈত্রর খরতাপে সৌদি আরবের মাঝখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে, ঠিক একই গরম লাগছে, এত গরম তো লাগবার কথা না। তো যারা আত্মীয় স্বজন আসে, সবাই আশেপাশে যারা ছিল, তো সবাই এসে কোরআন শরীফ পড়ছিল। তো সবার মধ্যে ডিসিশন হয় না, এটা এখনই ফ্রিজারে রাখতে হবে। রাসেল ভাই, আমি বলি যে বাংলাদেশে যদি নিয়ে আসতে হয়, ওনার একটা শেষ ইচ্ছা ছিল যে ওনার ডেড বডিটা বাংলাদেশেই দাফনস্থ যেন করা হয়।
আচ্ছা,
তো যেহেতু ওনার শেষ ইচ্ছা, তো সেই অনুযায়ী তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। তো চাইলেই তো বিদেশ থেকে বাংলাদেশে ডেড বডি নিয়ে আসা যায়
না,
তো এটার জন্য আপনাকে একটা প্রসেস করতে হয়, প্রসেসের মাধ্যমে যেতে হয়। তো যেহেতু মনে হচ্ছিল যে লাশের মধ্যে গন্ধ বের হয়ে যেতে পারে বা কিছু, তো লাশ হসপিটালের ফ্রিজারে রাখা হয়। তো যেদিন ফ্রিজারে নিয়ে যায় রাসেল ভাই, ফ্রিজারের দরজা খুলছিল না, ওই রুমের ভেতরে ঢোকে তার ছেলে, আর কেউ ঢোকে নাই। ফ্রিজারের যে ফ্রিজারটা তার জন্য লোকেটেড করা ছিল, ওই ফ্রিজারের দরজা খুলছিল না।
আচ্ছা,
তো এইটাকে রাসেল ভাই আমি খুব অস্বাভাবিক ভাবে নিচ্ছি না, খুলতেই না পা, নাও খুলতে পারে। তো অন্য ফ্রিজারে রেখে চলে আসে তারা, প্রায় 5 দিন লাগে প্রসেস করতে। তো 5ম দিন যেদিন ওনাকে বাংলাদেশে পাঠানো হবে, সেদিন হসপিটাল, তার আগের দিন হসপিটাল থেকেই ডেড বডিটাকে ভালো করে, মানে সুন্দর করে রাতের বেলায় গোসল করে, একজন বাংলাদেশি হাজি উনি গোসল করাতে পারতেন, ওইখানকারই পরিচিত তাদের। তো তিনি হসপিটালেই ডেড বডিটা গোসল করান। গোসল করানোর সময় তার সাথে হেল্প করেছিলেন তারই ছেলে সাইদ সাহেব, যার ঘরে আমাকে ঘটনাটা পুরোপুরি বললেন। তো সাইদ ভাই পুরাটাই সাথে একসাথে ছিলেন। তো ডেড বডিটা যখন গোসল করানো হয়, তখন উনি যখন মারা যান, তখন মুখটা অনেক বড় করে হা করেছিল, এটার চাক্ষুষ, মানে চাক্ষুষ সাক্ষী শুধুমাত্র উনি না, মোটামুটি ওই এলাকায় যারা ওনার ডেড বডি দেখেছেন ওই মুহূর্তে সবাই দেখেছেন যে হা করা। তো হসপিটালে নিয়ে আসার পর এই হাটা বন্ধ করার চেষ্টা করা হয়, কিন্তু কিছুতেই হাটা বন্ধ করা যাচ্ছিল না।
আচ্ছা,
তো লাস্ট মোমেন্টে যখন কফিনে বডিটা ঢুকানো হয়, তখন মুখ যাত, মোটামুটি মুখটা বন্ধ থাকে, সেজন্য পুরো কাফনের একটা কাপড় টুকরো করে মাথা দিয়ে মাথার মধ্যে বেঁধে দেওয়া হয়। তো ওনার কাপড়টা, কাফনের কাপড় পরিয়ে ওনাকে প্রসেস করে গোসল করিয়ে কফিনটা ভালো করে সিল করে পরে এয়ারপোর্টে নিয়ে যায় তারা। এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠানো হয় তো তারা প্লেনে উঠে যায় আর কার্গোতে ডেড বডি চলে যায়। রাসেল ভাই কেমন যে একটা ডেড বডি কার্গোতে চলে যাচ্ছে অথচ শত শত মানুষ প্লেনে ঢুকছে, কেউ জানে না একটা ডেড বডি নিচে আছে। তো সেদিন নিউ ইয়র্ক থেকে তিনটা ডেড বডি ওইদিকে ওই প্লেনের উপরে ওঠে।
আচ্ছা,
তিনটা ডেড বডি, তিনটাই বাংলাদেশের। তো যার ডেড বডি, যে মারা গেছে, সে তার অবস্থা তো রাসেল ভাই রীতিমতো মেন্টালি তারা আপসেট। তো তারা প্লেনে ওঠে, প্লেনে তিনটা সিট কর্নারে। তো তিনি, যার যে সাইদ ভাইয়ের কথা বলছিলাম, তিনি এতটাই আপসেট, তো তার, সে খুব আপসেট হয়ে পড়ার কারণে তাকে বলে তুমি জানালার পাশ দিয়ে বসো।
জি।
আর মাঝখানে তার ওয়াইফ বসে আর পাশে ওয়াইফের বোন বসে। তো এক পর্যায়ে প্লেন আর সবাই যখন প্লেনে উঠে যায়, প্লেনের মধ্যে সবাই উঠে যায়, প্লেন তখন আস্তে আস্তে রানওয়ের দিকে যায়। রানওয়েতে যাওয়ার পরে লাস্ট মোমেন্টে যখন প্লেনটা টেক অফ করবে, প্লেনের ওটা কি বলে, পাইলট অ্যানাউন্স করলো যে উই আর রেডি ফর টেক অফ। এটা তখন পাইলট অ্যানাউন্স করলো যে এখন এই শাস্তা দিবে। শাস্তা দেওয়ার 10-15 সেকেন্ডের মাথায় রানওয়ের মাঝখানে যাওয়ার পথে প্লেনটা ব্যাক করে রাসেল ভাই।
আচ্ছা,
প্লেনটা ব্যাক করে আবার প্ল্যাটফর্মে চলে আসে।
ইমার্জেন্সি
ল্যান্ডিং না, টেক অফ করতে পারে না,
টেক অফ করতে পারে না।
আচ্ছা
আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
প্লেনটা ব্যাক করে প্ল্যাটফর্মে চলে আসে। এটাকেও রাসেল ভাই আমি খুব স্বাভাবিক ভাবে নিচ্ছি যে প্লেনটা ওই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকার কারণে প্লেনটা আকাশে উঠতে পারে না। তো তারাও জিনিসটাকে, আসলে সাইদ ভাই বলল যে প্লেন যে টেক অফ করতে পারে না, এটার কোন হদিশই আমার নাই, আমি এসব কিছুই খেয়াল করছি না। আমি জানি প্লেন টেক অফ করবে আর আমার বাবা তো প্লেনের ভেতরে, কিন্তু আমার সাথে না। অন্য সময় যখন বাংলাদেশে যাই তখন চেয়ারের পাশে বসে থাকতো আমার বাবা, আজ আমার পায়ের নিচে একটা বক্সের মধ্যে বসে আছে, শুয়ে আছে। তো তিনি 1 ঘন্টা প্লেনটা ডিলে হয় এবং এরপরে প্লেন আকাশে ওড়ে। প্লেন আকাশে ওড়া অবস্থায় যেটা ওনার কাছে মনে হচ্ছিল যে সবাই তো নর্মাল অবস্থায় ছিল, সবার এই ঘুমট পরিবেশটা ফিল হয় নাই হয়তো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমার অক্সিজেন বডিতে কমে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু শুধু আমি না, আমি একাই হয়তো বা পারছি না, আর তো সবাই দেখি নর্মাল। তো তার খারাপ লাগছিল যে আমি উপরে বসে আছি, আমার বাবা নিচে কফিনে শুয়ে আছে একটা বাক্সের মধ্যে, অথচ সবসময় যখন যাওয়া আসা করতাম
পাশে বসতেন।
তো তার জিনিসটা খারাপ হতে হতে একটা সময় তিনি ঘুমিয়ে পড়েন। তো প্লেন ঘুমানোর পরে যখন ঘুম ভাঙে, তখন তিনি প্লেনের সামনের সিটের টিভিতে দেখলেন প্লেন এখন 39,000 ফিট উপরে।
আচ্ছা,
তো 39,000 ফিট উপরে তো আশেপাশে ঘর বাড়ি দালান কোঠা কিছুই দেখা যাবে না অবশ্যই। তো উনি জাস্ট একটা জিনিস জানালার দিকে অন্য মনস্কা হয়ে তাকাতেই দেখেন যে প্লেনের লাইট জ্বলছে এবং দূরে একটা সাদা আভা দেখা যাচ্ছে।
আচ্ছা,
খুব মানুষের একটা শেপের একটা আভা।
আচ্ছা,
দূর থেকে দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যেই দেখা যাচ্ছে, আকাশের মধ্যে মেঘের বাড়ি তো খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ারলি প্রপারলি। তিনি তাকিয়ে আছেন, তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, তার কাছে মনে হচ্ছিল কি এটা, কি ধরনের আভা। তো পরে তখনই তার ওয়াইফকে ঘটনাটা বলল যে আমি তো দূরে একটা আভা দেখতে পাচ্ছি, আমার জানি কেমন লাগছে। বলে যে তোমার এসব কিছু না, তুমি জাস্ট চেয়ারটা একটু বাঁকা করে শুয়ে পড়ো আর তুমি সিট চেঞ্জ করো। তো তাকে একদম কর্নারে, আবার এই জানা থেকে উঠে একদম কর্নারে সিটটা দিয়ে দেয়। তো তিনি এক ঘুমে কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠে দেখে যা কিছু 2-3 ঘন্টা পরে সে তারা মাঝখানে যেখানে ট্রানজিট পড়েছে দুবাই ল্যান্ড করবে, দুবাইয়ে নামার পরে এয়ারপোর্টের ভেতরে তাদের প্ল্যাটফর্ম নাম্বার পড়ে A24। তো নর্মাল প্ল্যাটফর্ম থেকে যাওয়ার পথে A24 বাংলাদেশের প্ল্যাটফর্ম। তো সেখানে যাওয়ার পথে তারা মাঝখানে হঠাৎ করে একটু বসে রেস্ট নিচ্ছিলেন। তো মন স্বভাবতই খারাপ, তিনি হঠাৎ করে দাঁড়িয়ে দূর থেকে কাকে যেন ইশারা করলেন। তার ভাষ্য মতে যে আমি দূরে একটা আভা দেখতে পাচ্ছি, কেমন যেন আমার দিকে ইশারা করছে। আর তার ওয়াইফ দেখল যে তার হাজবেন্ড কাকে জানি ইশারা করছে, তারা দৌড়ে গিয়ে ওনাকে ধরে বলে তুমি কোথায় আগাচ্ছ, তুমি এখানে বসো। সাইদ সাহেবকে বসিয়ে তার মাথার মধ্যে কিছুক্ষণ পানি ঢাললেন এবং তাকে নর্মাল করে বসালেন। তো অনেকক্ষণ ট্রানজিট থাকার পর বাংলাদেশের উদ্দেশ্যে তারা রওনা হলেন। তো তার কথা হলো, ভাই আমি যখন নিউ ইয়র্ক টু দুবাই আসি আমার কাছে এতটা খারাপ, এত ঘুমট, এত খারাপ লাগলো, মনে হয় যে অক্সিজেনটা মাস্কটা খুলে এখন মুখে লাগাই। অথচ দুবাই থেকে বাংলাদেশ আসার সময় তার আর কোনো কষ্ট হচ্ছে না, একদম নর্মাল। তো তার কাছে মনে হলো যেসব জিনিস হচ্ছিল আমার সাথে সেগুলো নর্মালই ছিল, এগুলি তার মনের ভ্রান্ত ধারণা, আর বাবা মারা গেছে স্বাভাবিকভাবে তিনি অনেক আপসেট। তো বাংলাদেশে নামার পরে তিনি তার ওয়াইফকে বাংলাদেশে নামার পর আত্মীয় স্বজনের কাছে দিয়ে দেন এবং ডেড বডিটা আলাদা জায়গা দিয়ে বলে যে ওনার কথা মতো যে আহারে লাগেজগুলা কি সুন্দর আলাদা করে আসতে স্যার, ডেড বডিটা এত অবহেলার চোটে বাংলাদেশে এখানে ফেলে রাখে, আমার নিতে বলে যে আমার নিতে খুব কলিজা দূর দূর করছিল। আসলে রাসেল ভাই আমি হন্টেড কিছু বলছি না, কিন্তু ঘটনাটা একদম মনের কথা বলছি আর কি। তো ডেড বডি রিসিভ করে যখন তার মিরপুরের বাসায় নিয়ে আসা হয়, তো ডেড বডির কফিনটা তো খুব শক্ত করে অ্যাটাচ থাকে, তো অ্যাটাচমেন্টটা খোলার জন্য ডেড বডির কফিনটা ভেঙে ফেলতে হচ্ছিল। তো তিনি ভাঙানোর সময় পিছে একটু দূরে গ্যারেজের মধ্যে বসেছিল, তাদের নিজেদের বাড়ি, সে গ্যারেজে বসেছিল। তো ডেড বডির কফিনটা খোলানোর পর ডেড বডিটা আস্তে করে ডেড বডি থেকে কফিন থেকে বের করে বাংলাদেশের যে মসজিদের খাটিয়া আছে সেই খাটিয়ার মধ্যে শোয়ানো হয়। তো কফিনের যেহেতু আত্মীয় স্বজন সবাই জমে গেছে, সবাই লাশ দেখতে এসছে, তো মাথার উপরের যে গিটটা সেটা খুলে দিয়ে ডেড বডি দেখানোর সময় তো ওই মানে হু করতে করতে লোকজনের ভাষায় কথাবার্তা ভেসে আসছে, যেমন আহা কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, মরে যাওয়ার সময় মানে কোনো কষ্টই পায় নাই,
একটা হাসি
হাসি দিয়ে আসে। আর উনি কি করলো, দৌড়ে আসলো, কারণ উনি তো গোসলের সময় ছিল, ওনার বাবা তো হা করেছিল, হাসি দিয়েছিল না। উনি যখন দেখলো কফিন ডেড বডিটা, তখন দেখলো যে আরে বাবা দেখি পুরো হা করে আছে। তিনি সবাইকে বলতে হলো ভাই আমি যখন কফিন গোসল করাই আমি দেখি হা করে আছে, এখন এখন দেখি হেসে আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় রাসেল ভাই, চোখ দিয়ে কোনা দিয়ে একটু পানি বেরিয়েছে, চোখের মধ্যে সুরমা লাগানো ছিল, তো পানি যে পড়েছে সুরমার একটা ছাপ মানে রয়ে গেছে, যে পানি চোখ মানে লাশ কিভাবে কান্না করবে রাসেল ভাই, এটা হচ্ছে আসল কথা, কিন্তু চোখ দিয়ে পানি পড়েছে, মানে এরকম একটা মানে শুকনো অবস্থা দেখা যাচ্ছে আর কি মুখের মধ্যে। তিনি সবাইকে বলতে থাকে, তো সবার মধ্যে একটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি হয়, সবাই খুব ভয় পেয়ে যায়, হ্যাঁ এটা কি বলে, লাশ দেখি চোখের পানি ফেলতে বলে যে আমি যখন লাস্ট মোমেন্টে প্যাক আপ করি, লাশ যখন গুছিয়ে ফেলি কফিনে উঠাই, তখন তো চোখ টোক পরিষ্কার ছিল, এখন এই চোখ দিয়ে ইয়া পড়ে গেছে, এটা কি বলে সুরমা গড়িয়ে পড়ছে কর্নার দিয়ে, চোখের চোখ দিয়ে পানি বেরিয়েছে, তো সবার মধ্যে চোখ দিয়ে পানি পড়েছে, তো সবাই খুব ভয় পেয়ে যায়, বলে যে এই লাশ আর দেরি করা যাবে না, এটা খুব তাড়াতাড়ি কবর দিয়ে ফেলতে হবে। তো যেহেতু পূর্ব পরিকল্পনা ছিল লাশ কবর খুব তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, মুন্সীগঞ্জ নিয়ে যাবে তোদের গ্রামের বাড়িতে, তো লাশ ঢাকা থেকে মুন্সীগঞ্জ নিয়ে যায়। এই ঘটনা শোনার পর অনেকে ঢাকা থেকে মুন্সীগঞ্জ জানে ভয়ে, যে লাশ নাকি বাধা, সেই বাধা নর্মাল হয়ে লাশ হেসে আছে, এত ভয়ের অবস্থা লোকজনের মধ্যে, সবার মধ্যে ভয় ঢুকে গেছে, জানাজা পড়েই যাদের যাওয়ার কথা ছিল তারা পর্যন্ত যায়নি।
আচ্ছা
মুন্সীগঞ্জে, তো তারা মুন্সীগঞ্জ যায় গ্রামের বাড়িতে, যায় গ্রামের বাড়িতে যে কবর দেয় দাফন করার সময়, তো কবরে নামতে হয় ছেলেকে, তিনি ছেলে আর তার এক ভাই ছিলেন, একটু স্বাস্থ্য থাকবার কারণে তিনি আর নামে নাই, তার চাচা নেমেছেন। তো লাশ যখন কবরে নামানো হয় পশ্চিম দিকে মুখটা একটু কাত করে দেওয়া হয়, তো মাথাটা কাত করেছেন তিনি নিজেই, সাইদ সাহেব নিজেই, তো কাত করার সময় তার মনে চায় যে বাবাকে শেষবারের মতো একটু দেখে নিব।
আচ্ছা
যে রাসেল ভাই সে কবরের ওই লাশের কাফনের যে গিটটা আছে ওই গিটটা খুলে হালকা করে একটু কফনের কাপড়টা সরিয়ে দেখে লাশটা আরো জোরে হাসি দিয়ে আছে, আরো এক্সপ্যান্ডেড হাসি দিয়ে আছে, আরো ব্রড স্মাইল দিয়ে
আরো বেশি হাসি,
আরো বড় বড় হাসি দিয়ে আছে এবং চোখের পানি পড়ে যাচ্ছে চোখ দিয়ে। তো উনি কান্নায় ভেঙে পড়ে, তবে সবাই টেনে নিয়ে আসতে পারে না, কান্না এত কান্না করছে কারণ মা ছিল না, বাবাই তো সব ছিল, অনেকদিন সাথে ছিল, বাবার সাথে অ্যাটাচমেন্টও বেশি ছিল, তো তিনি খুব কষ্টে কেউ কবর থেকে তাকে উঠাতে পারেন নাই। তো যখন কবর দেওয়া হয়েছে অনেকক্ষণ কবরের পাশে দাঁড়িয়েছিল, আসলে রাসেল ভাই পরের দিন যখন তাকে চলে যেতে হয় তাকে তো তার নর্মাল লাইফ লিড করতেই হবে, তো সে তার শেষবারের মতো কবরটা আবার জিয়ারত করতে যায় কাছে, তো কাছে জিয়ারত করার সময় ওই আশেপাশে কোনো কবর ছিল না, একটা মসজিদ ছিল, তো তিনি যখন ব্যাক করেন তখন সকাল 10টা বাজে, মসজিদে কোনো কেউ ছিল না, তখন একটা ঘুমট হাসির শব্দ পাচ্ছিলেন তিনি কবরের পাশ থেকে, তার কাছে একটু উইয়ার্ড লাগে কিন্তু তিনি কথাটা কাউকে বলেন নাই। এই নিয়ে সে মোটামুটি ঢাকায় আসে, সময় যায়, নিউ ইয়র্ক চলে যায়, তিনি আবার ব্যাক করে চলে যায়, লাইফস্টাইল রাসেল ভাই চলতে থাকে। তো রাসেল ভাই অনেক কথাই তো বলি, অনেক সময় অনেক কিছু বলি, কিছু কিছু ঘটনা রাসেল ভাই আসলে অন্তরালে থেকে যায়, সেসব ঘটনা অনেক সময় শেয়ার করা যায় না। আমার কাছে মনে হয়েছে রাসেল ভাই এই ঘটনাটা আজকের দিনে শেয়ার করাটা আমার খুব দরকার,
না না আসলে অন্যরকম একটা ঘটনা, এবং আমার মনে হয় যে সবারই অনেক ভালো লেগেছে। আমি ছোট্ট করে একটু বলতে চাই যে এই ঘটনা যখন আমি অফ এয়ারে শুনছিলাম তখনও ভালো লেগেছে, এখনো ভালো লেগেছে। আমাদেরকে জাফরিনা তোসিন লিখেছেন যে তিনি একটা কেক বানিয়েছেন ভূত ফেমের জন্য এবং সেটা ছবি আপলোড করেছেন। আপনারা আমাদের পেজে গেলেই দেখতে পাবেন যে তিনি নিজে বানানো কেক এবং তার উপরে নিজেই লিখেছেন ভূত ফেম এবং নিজেই পুরো উপরে লিখেছেন HBD নিচে ভূত ফেম এবং নিজেই পুরো কেকটা ডিজাইন করেছেন। হাতে বানানো কেক দেখে খুব সুন্দর বোঝা যায় এবং কেকের কেকের ডিজাইনটা অনেক সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ এতটা এফোর্ট দেওয়ার জন্য আমাদের জন্য এবং আমাদেরকে এতটা ভালোবাসার জন্য। আমাদের সঙ্গে আলামিন মাহমুদ হ্যাপি বার্থডে টু ভূত ফেম লিখেছেন। রাসেল ভাই উত্তরা 12 নম্বর থেকে তিনিও একটা কেক নিয়ে এসেছেন এবং কেকের একটা অংশ খাওয়া, অর্থাৎ তিনি কেকটা খেয়ে সেলিব্রেট করেছেন আমাদের সঙ্গে সেই ছবিটা আপ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন ইতিজা আসরাম আসমার রিয়াদ এবং তারা সবাই মিলে সেলিব্রেট করছেন, সবাই একসাথে ভূত ফেম শুনছেন, তিন বন্ধু মিলে একটা রুমের মধ্যে এবং তারা হচ্ছেন রিয়াদ সাজিদ এবং নাইম এবং তারা রাজশাহীতে একটা মানে পদ্মা গার্ডেন থেকে তারা এই এটা পাঠিয়েছেন। আমাদের দেখতে পাচ্ছি রহস্যের সন্ধানে দ্য কিং, আচ্ছা তিনি হচ্ছেন আমাদের এই জন্য একটা কেক বানিয়েছেন এবং কেকটা দ্য কিং গৌরীপুর হরর ক্লাব 2017 আমাদের সঙ্গে এসেছিলেন মনে হয় উনি। তো যাই হোক উনি একটা কেক বানিয়ে সেলিব্রেট করছে এবং কেকটা বেশ চমৎকার, উপরে লেখা আছে ভূত এফ এম 88.0 FM এবং তারপরে উপরে লেখা আছে সম্ভবত সেলিব্রেটিং কিছু একটা, উপরে লেখাটা বোঝা যাচ্ছে না, তার উপর একটা মোমবাতি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। রউফ ইসলাম তার ফ্যামিলির সবাই মিলে আজকে ভূত এফ এম শুনতে বসেছেন এবং তারা এইভাবেই সেলিব্রেট করছেন আজকের বার্থডেটা। আমাদের সঙ্গে আরো শিপলু আহমেদ সিলেট থেকে, তিনি কেকের ছবি আপলোড করেছেন। আহমেদ শৌমিক আমাদের সঙ্গে আছেন এবং ভূত এফ এম এর যে কেকের ছবিটা তিনি সেটা আপলোড করেছেন। এছাড়াও আমাদের সঙ্গে আরো একজন আহমেদ শৌমিকের সেই ছবিটা আমি দেখতে পাচ্ছি এবং সেটাও অনেকটা আমাদের কেকের মতন করে বানানো, তাই না? অনেকটাই তো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কেকের ছবি যদি দেখতে চান এবং আমাদের যে পুরো সেলিব্রেশন সেটা যদি আপনি দেখতে চান তাহলে চলে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং সেখানে গিয়ে আপনি সরাসরি দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি অ্যাপ দিয়ে শুনছেন MD হাসান খান, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকে দেখতে পাচ্ছি এবং তিনি বিশ্বনাথ সিলেট থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে মিশান আছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছেন, আজকে হওয়ারই কথা, ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু হালকা হালকা চেঞ্জ থাকবে এখন থেকে। আমাদের সঙ্গে আছেন জয়, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মনির হাসান, নাইস স্টোরি। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে শুভ হোসেন লিখেছে নাইস স্টোরি বাবু ভাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে দেখতে পাচ্ছি ইসান সাজিদ আছেন আমাদের সঙ্গে এবং তিনি বার্থডে উইশ করছেন, বার্থডে উইশ তো সবাই করছেন। শারমিন সুমি আছেন আমাদের সঙ্গে এবং তিনি বলছেন আজকে পুরাই ভুলে গিয়েছিলাম, এখন ফেসবুকে পোস্ট দেখলাম, মেবি ফার্স্ট স্টোরিটা মিস করে ফেলেছি। আমাদের সঙ্গে সাজ্জাদ আছেন, এছাড়াও আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি অ্যালন বয় ইয়াসিন আছেন। আমাদের সারাদিন আর নানান ধরনের অ্যাক্টিভিটিস ছিল, অনেক বেশি মানে আয়োজন করে আজকের এই এপিসোডটা তৈরি করা, হঠাৎ করেই আপনারা সবাই জানেন এবং সেই জন্য আজকে মানে সবাই টায়ার্ড, তারপরও চেষ্টা করছি আপনাদের আনন্দ দিতে এবং আমরা একটা ছোট্ট বিরতি যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। বিরতিকে ফিরে এসে যাব আহমেদ বাবু সাহেবের ঘটনায়।
এক্সক্লুসিভলি অন FusionBD.com
ভূত FM The Night comes alive with Gramminform.
Welcome back. শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি বাবু ভাইয়ের ঘটনায়। আমাদের সঙ্গে থাকুন এবং যে কোনো কিছু জানাতে আমাদের সাথে ভিজিট করতে পারেন www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.rasel, দুটো পেজের যে কোনো একটি পেজ।
ভাই এখন যে কাহিনীটা বলবো এই কাহিনীটার মনে হয় কিছু অংশ আমি আগে বলেছি, অনেক আগে, লাইক আজকে যেহেতু ভূত ফেমের বার্থডে আমি চাচ্ছি সেই ঘটনাটা বেশ সুন্দর করে
প্লিজ
রিকল করতে।
প্লিজ প্লিজ,
অনেকে নতুন শ্রোতা আছে, অনেকে
ভালো হয়।
এই ঘটনা হচ্ছে আমার এক আন্টির বাসা নিয়ে, সেটা ছিল বাবর রোডে। প্রথমে বাসাটার পরিচয় দিই, কারণ মোহাম্মদপুর অনেক পুরনো জায়গা, একটা সময় সেখানে পাকিস্তান আমলে হাউজিং তৈরি হয়েছিল, বিভিন্ন বাড়ি ঘর এবং বাবর রোড, হুমায়ুন রোড, ইকবাল রোড এসব জায়গায় অনেক বড় বড় বাড়ি ছিল তখন।
সো যে বাসাটা আমার আন্টি নিয়েছিল সেটা রিনোভেট করে নেওয়া, সেটা হচ্ছে পাকিস্তান আমলের বাসা এবং যুদ্ধের সময় সেখানে পাকিস্তান আর্মি ক্যাম্প করেছিল। এবং সেই বাসাটা আমরা যখন দেখতে যাই তখন আমি খুব ছোট, আমি মনে হয় ক্লাস টুতে পড়ি বা সামথিং লাইক দ্যাট। তো যে দেখি যে বাসার মধ্যে তখনও গুলির স্পট ছিল দেয়ালের ভেতরে, যে গোলাগুলি হয়েছে এবং ওইটার কিচেনের মধ্যে একটা আলাদা চুলা তৈরি করা ছিল যে আর্মিরা যে ওখানে কিছু রান্না করতো আর কি। যাক, ওরকম একটা অবস্থা থেকে আমার খালু সেটা আপনার ভাড়া নেয় পুরো দুইতলা বিল্ডিংটাই এবং বিশাল প্রায় পাঁচ কাঠা জায়গার মধ্যে, পাঁচ কাঠা জায়গা ঢাকার মধ্যে বেশ মোটামুটি বেশ এবং পুরোটাই বাড়ি আর কি। তো বাড়িটাকে রিনোভেট করা হয় এবং রিনোভেশনের সময় যারা থাকতো ওই বাসায় তারা বেশ ভয় পেত। আমার মামা ছিলেন, আমার সেজো মামা, উনি খুব সাহসী মানুষ, তো উনি নিজেই বলতো যে বাসাটার মধ্যে কেমন যেন একটা ব্যাপার আছে, বাসাটা রাতের বেলা কথা বলে এরকম একটা ব্যাপার। সেজো মামা তখন স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট মনে হয়, তো উনি বলতো। যাই হোক, বাসাটা যখন রিনোভেট করা হয় তখন পুরো বাড়িটা তৈরি হওয়ার পর আমার খালা বাসা ওঠেন, আঙ্কেল আন্টি, এবং ওই বাসাটায় বেশিরভাগ টাইমে দেখা যাচ্ছে আন্টির একাই থাকা পড়ত, কারণ আঙ্কেল থাকতো বিজনেসের কাজে বাইরে। এবং মাঝে মাঝে দেখা যেত আমার মামা বা আমার আঙ্কেলের ভাই আসতো, কিন্তু কেউই কিন্তু আসলে থাকতো না, সবাই ওই আন্টিরই থাকা পড়তো বেশিরভাগ। বিশাল বাড়ি। তো তখন মানে আমার কাজিন যে হবে সে পেটে আমার খালার। তো একদিন রাতের বেলা আমার খালা আমাদের বাসায় চলে আসছে, তখন হচ্ছে রাত বাজে দশটা, সেরকম সময় রিক্সা করে চলে আসছে। আমার ছোট কাল যেহেতু আমার মনে আছে কিছু কিছু, তো উনি এসে বলতেছে খুব ভয় পাইছে আর কি। তা আম্মাকে বলতেছে যে আপার মানে আমি ভয় পাইছি, কি ব্যাপার? আম্মা জিজ্ঞেস করছে কি ব্যাপার, কেন, কি হয়েছে? তো বলতেছে আন্টি রুমের মধ্যে শুয়েছিল, আন্টির বাসার অপোজিটে একটা নার্সিংহোম ছিল এবং ওই নার্সিংহোমটাতে মানে অনেক রোগী প্রায় মারা যেত আর কি। তো আন্টি শুয়ে আছে, তো হঠাৎ নাকি উনি শুনে, ওনার বাসার সামনে যে বারান্দাটা ছিল, ওনার বাসার তিন দিকে ঘেরা বারান্দা ছিল, আসলে সামনে পাশে দুদিকে বারান্দা এবং রাস্তার অপর পর একটা নার্সিংহোম আর এই পাশে হচ্ছে একটা খোলা আবার একটা বাংলো বাড়ির মধ্যে বসে। তো উনি ওনার বেডরুমটার পাশে হচ্ছে বারান্দা, বারান্দাটা খোলা, কোমর পর্যন্ত রেলিং দেওয়া, তারপর কিছু নেই। ওনার মনে হচ্ছে যে ওনার বারান্দার মধ্যে কেউ ফিসফিস করে কথা বলতেছে দুজন মানুষ, এবং একটা নারী কণ্ঠ, একটা পুরুষ কণ্ঠ, কি কি বলতেছে এবং ফিসফিসানিগুলো টানা টানা সরে গেল।
আচ্ছা,
তো উনি বেশ ভয় পাইছে, ভয় পেয়ে উনি যে কে কথা বলে বারান্দার মধ্যে এরকম দাঁড়ায়, উনি আস্তে করে পর্দা সরাইছে, সরাই দেখে কেউ নাই, ছায়ার মতো সরে গেল ওখান থেকে। পরে উনি যখন দরজা খুঁজছে দেখে কেউ নাই, পুরা নিশুতি, কারণ ওইখানে রাত 9:30-10 ওই সময় অনেক রাত হয়ে যেত, সেই আগের আমলের কথা বলছি, তখন আমি খুব ছোট। তো আন্টি ভয়ের চোটে ওই বাসায় আর থাকতেই পারে না, প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে আমাদের বাসায় চলে আসে এবং তখন কিন্তু বাসায় ফিরতে হবে, বাসা তো রেখে আসছে। তো তখন আমার মনে আছে আমাকে ছোটকালে সাথে করে নিয়ে যায় আন্টি, নিয়ে যায় রাতের বেলা উনি আমাকে শোয়াই দিয়ে, তারপর উনি ছিলেন। তো খুব ভয় পাচ্ছিলেন এবং ওই বাসাটা, রাসেল ভাই, আমি যখন ছোট আমারও মনে হতো আমি যখন উঠে যদি আন্টির বাসায় কখনো এই রুম থেকে ওই রেস্টরুমে যেতে যেতাম, আমার মনে হতো কেউ একজন বসে আছে ওখানে, ঠিক মানে ওই যেখানে ড্রয়িং রুমটা ছিল, ড্রয়িং রুমের সাইডে মনে হতো কেউ বসে আছে ঘাপটি মেরে, এবং বাসাটার মধ্যে কেমন উৎফট উৎফট শব্দ শোনা যেত, মনে হতো কেউ মানে হঠাৎ করে জোরে শ্বাস নিতেছে, ঢেক তুলতেছে, হ্যাঁ মানে গড় গড় করতেছে, মানে উৎফট উৎফট শব্দ, বিশেষ করে রান্নাঘরের সাইডটা বেশি। এবং আমার নিজের চোখে দেখা যে রান্নাঘরে যে গোলাগুলি মানুষ মারছে, যে ইগুলো ওখানে ছিল, স্পট গুলো ছিল। যাই হোক, ওই বাসার ঠিক নিচতলায় একটা একটা ফ্ল্যাট ফ্ল্যাট ছিল পাশে, ওইখানে একজন মহিলা থাকত, উনি আন্টিকে বলছে যে ওইখানে উনি শুয়ে আছে রাতের বেলা, হঠাৎ করে উনি দেখে যে ওনার যে রুম, ওই বাসার রুম থেকে একটা ছায়া মূর্তি আসছে, মানুষের মতো পুরো আসছে, এসে ওই উনি শুয়েছিল ওনার পায়ের কাছে এসে বসছে, এবং উনি প্রায় নাকি ওখানে শুধু দীর্ঘশ্বাস শুনত, মানুষ দীর্ঘশ্বাস দিচ্ছে এরকম দীর্ঘশ্বাস দিচ্ছে। তো ওইটা উনি দেখলো একটা ছায়া মূর্তি আসলো এবং এসে ঠিক ওনার পায়ের কাছে, মনে হলো যে খাটের পায়ের কাছে হাঁটু কেড়ে বসলো, যেরকম বসে একদম হু হু করে মানুষের মতো কান্না শুরু করলো এবং সাউন্ড আসতেছে হু হু করে কান্দছে। উনি ভয়ে অসাড় হয়ে পুরো বেহুশের মতো হয়ে গেছিল এবং
তারপরে ওনারা যেটা ফাইন্ড আউট করলো, ওনারা পরবর্তীতে আমার আঙ্কেল আসলে খুব একটা বিশ্বাসী এইসব দিকেই ছিলেন, বাট ওনারা মনে করলো যে বাসাটার মধ্যে কোনো
ঝামেলা আছে,
ঝামেলা হাহাকার বা কিছু আছে। আমার খালা জোর করেই আমার কাজিন হওয়ার আগে ওখান থেকে মুভ করে চলে যায় বাসাটা।
আচ্ছা।
এবং বাসাটা কিন্তু আমি তারপর অনেকদিন দেখেছি বাসাটা খালি পড়েছিল।
ওই বাসায় যে আপনি, আপনার কি কোনো ফিলিং হয় কখনো?
আমি তো এখন তো যাই না, ওই বাসা তো ছেড়ে গেছিল, বাট ওই বাসাতে আমি যখন যেতাম ওই জায়গাটায়, আমি যখন চলেছিলাম, আমি তখন সবসময় আমার একটা ভয় লাগতো। আমি কিন্তু ছোটকালে এত ভীত ছিলাম না।
আচ্ছা।
মানে আমার কাজিনরা জানে যে আমার যে কাজিনগুলো মানে আমার সাথে কমিউনিকেট করার মতো বয়স আছে, তারা জানে আমি কিন্তু এই ভূত টুত নিয়ে ছোটকালে খুব একটা ভয় পেতাম না। তো আমার কিন্তু ওই বাসাটায় গেলে একটা আজব ফিলিং হতো এবং ভয় পেতাম।
হ্যাঁ,
মানে ওই বললাম তো যে ওখানে করিডোর দিয়ে হাঁটলে ঠিক রান্নাঘরের কাছে গেলেই মনে হতো যে কিছু একটা ওখানে আছে, এবং মানে খুবই মানে একটা ই জিনিস। আর এই ছায়ামূর্তি টাইপের জিনিসটাকে আমি বিশ্বাস করি রাসুল ভাই, আমার জীবনে মানুষ তো অনেকে বলে যে ভূত দেখা বা কিছু, হয়তো আমি সামনাসামনি ওইভাবে না দেখলেও এই ছায়া জিনিসটাকে, ছায়ামূর্তি বা ছায়া এই জিনিসটাকে আমি অনেকবার আমার জীবনে দেখেছি।
আচ্ছা।
এবং এটা আমি একদম হলফ করেই বলতে পারি, যেহেতু আমি স্পষ্ট দেখেছি, দেয়ার ইজ নো ওয়ে অফ ডিনাইং দিস থিং।
রাইট। সো এটাই ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এসএমএস করছে এবং এখানে কমেন্ট করেছেন। লিজা আক্তার শিশি লিখছেন, আসলে আই এম সো হ্যাপি বিকজ 13th August মাই বার্থডে অলসো, অ্যান্ড ফিলিং সো হ্যাপি। আমাদেরকে লামিয়া আলম তিতলি আমাদেরকে লিখছেন, হ্যাপি বার্থডে ভূত এফএম ভাইয়া, আজকে স্পেশাল এপিসোড নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, খুবই ভালো লাগছে অ্যান্ড অনেক ভয় লাগছে, বিকজ আমাদের রুমের পাশে কবরস্থান, একদমই পাশে ব্যালকনি বা জানালা দিয়ে তাকালেই শুধু কবরস্থান দেখা যায়, অনেক ভয় লাগছে। ফারিহা তাসনিম আমাদের লিখেছেন, মেনি মেনি হ্যাপি হ্যাপি বার্থডে টু ভূত এফএম, এবং তারা তিনি লিখেছেন, উইল আই লাভ ইউ ভূত এফএম, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং বার্থডে উইশ করেছেন আলিফকেও। আমাদের সঙ্গে হৃদয় ইভান আছেন এবং ভূত এফএম তিনি শুনছেন এই মুহূর্তে, আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও উত্তম রায় আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে তিনি নিয়মিত একজন শ্রোতা আমাদের। শান্ত দেবনাথ আমাদের সঙ্গে আছেন, তিনি অ্যাপ দিয়ে ভূত এফএম শুনছেন। আমাদের সাথে আরও আছেন ইয়াসিন, ইয়াসমিন আমার নদী, এবং অ্যাঞ্জেল আমাদের সঙ্গে, উনাইসা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সাইমা সুলতানা, মানিক পাওয়ার আমাদের সঙ্গে আছেন, তাজুল হিদ আমাদের সঙ্গে আছেন এবং তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, অচেনা পাখি আমাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আবু জাফর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সাজেদা আমাদেরকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা, সাইফুর রহমান জানিয়েছেন, লাকি প্রিন্স আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দিতে পাচ্ছি আরজেস চৌধুরী সহ আরো অনেকে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আরিফ মিয়া, তিনি লিখেছেন যে হ্যাপি 7th বার্থডে ভূত এফএম, আই ডিসাইডেড টু সেলিব্রেট দিস ডে ডিফারেন্ট ওয়ে, সো আই, এবং সেজন্য তিনি বলছেন যে আই ব্রট চিকেন গ্রিল টু সেলিব্রেট দ্য বার্থডে উইথ মাই লাভলি ওয়াইফ জুই অ্যান্ড ডটার তাইবা, এবং তিনি সিলেট থেকে আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাদের পরিবারের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। রাজ ঝেকে ভূত এফএম শুনছেন, ভালোই লাগছে, একটা ছবি পোস্ট করেছেন দেখতে পাচ্ছি। রাজশাহীর বালক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে বন্ধুরা মিলে সবাই ভূত এফএম সেলিব্রেট করছেন, এরকম ছবি অনেকেই দিচ্ছেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আশা করছি যে আপনারা সবাই অনেক ভালোভাবেই আজকে আমাদের এই এপিসোডটা উপভোগ করছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই লিখছেন এই মুহূর্তে, আমাদেরকে লিখছেন রিয়েল মারুফ, এছাড়াও সুষময় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি মনিরুজ্জামান, ইমন সহ আরো অনেকে। তো আমরা একটা কাজ করি, আমরা আর একটা ঘটনায় যাই, এবং আমরা ডক্টর আলিফের কাছে একটা ঘটনায় যাব, এবং তারপরে একটা ইমেইলে যাব। তো আমরা ডক্টর আলিফের দ্বিতীয় ঘটনাটা শুনে আসব, আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি ঘটনাটি।
জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে একজন মর্গের দারোয়ানের।
জি
জি, মর্গের দারোয়ান বলতে কি, মর্গের কেয়ারটেকারের। তো তিনি প্রায় অনেকদিন ধরে, প্রায় 16 বছর এই চাকরিতে জড়িত। একটি হসপিটালের মর্গে তিনি রেগুলারলি লাশ ধরলি রিসিভ করতেন এবং ম্যাক্সিমাম লাশগুলাই আসতে হচ্ছে আপনার থানা থেকে। তো ধরে নেওয়া যেত যে এইসব লাশ পোস্টমর্টেম হয়েই যাবে আর কি। তো ওনার সাথে ছিল একজন ডোম ছিল আর কি, যে রেগুলারলি লাশগুলা কাটত আর কি। তো গভর্নমেন্ট থেকে নিযুক্ত ছিল, তো দেখা যেত সবসময় সেই ডোম রেগুলারলি আসতো আসতো না, লাশ ওই মর্গেই থেকে যেত, কিছুদিন পরে কাটাছাটা হতো আর কি। তো ঘটনার দিন যে সবসময় বলে যে আজকে বলি রাস্তা ভাই, ঘটনার রাতে চলে যাই। সেদিন উনি আসলে ওনার ডিউটি শেষ হয়ে যায়। তো ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে ওনাকে একজন একটা লোক বলে যে এই কাজটা করে দিতে হবে, সে তার বিনিময়ে সে কিছু টাকা পাবে। তো তার ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে সে কাজটা করে সে বাড়ির দিকে যাচ্ছিল। তো হসপিটাল প্রেমিসিস তখনও ক্রস করে নেই, হসপিটালের গেটে যাওয়ার পথেই আবার তাকে ডেকে পাঠানো হয়, বলা হয় যে তোমাকে আজকে রাতে এখানে ডিউটি দিতে হবে। রাতে ওই দিনের শিফটে যে ডিউটি ছিল সে মানে ওই যে ওই জায়গার থেকে ওখানে নাই আর কি, ছুটিতে গেছে। তো বলেছে যে তোমাকে আজকে রাতে এবং কালকে পর্যন্ত ডিউটি দিতে হবে। তো অনেক আকুতি মিনিতি করা, তো চাওয়ার পরও যে না আমি আজকে করতে পারবো না, কিন্তু তাকে রেহাই দিতে পারেনি আর কি, তো তাকে থাকতে হয় সেখানে। তো তখন রাত্র 8টা কি 8:30 বাজে এমন সময় দুটা লাশ আসে। ওই দুটা লাশ থানা থেকে পাঠানো হয় ডিরেক্ট। তো দুইটা লাশকে তিনি মর্গের ভিতরে ঢুকিয়ে লাশগুলা কি হয় ভ্যানে করেই মোস্ট অব দ্য টাইম আসে। তো লাশগুলাকে রিসিভ করে স্ট্রেচারে করে মর্গের ভিতরে নিয়ে যাওয়া হতো আর কি।
আচ্ছা,
তো রাসেল ভাই উনি দুইটা লাশ রেখে রাখতে রাখতে এমন সময় কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে গেলে রাসেল ভাই জেনারেটর ওই হসপিটালের একটা পোর্শনে থাকতো, কিন্তু ওই মর্গ পোর্শনটাতে জেনারেটর লাইন আসতো না। তো অন্ধকার থাকবার কারণে ওই সাইডটা একটু পেছন দিকে পড়ে যায়। তো অন্ধকার থাকবার কারণে তিনি ওই রুম থেকে বের হয়ে একটু সামনের দিকে যায়। এটা 1998 সালের ঘটনা। তো রুম থেকে সামনে বের হয়ে যায় সিগারেট খেতে খেতে। তো বের হয়ে বেরিয়ে দাঁড়ানোর পরে যে অন্ধকার হয়ে আছে, তো একটু গেটের দিকে যেতেই এমন সময় একটা ছেলে ভ্যানে করে একটা ডেড বডি নিয়ে আসে।
আচ্ছা,
তো ডেড বডি নিয়ে আসার পরে এই লোক ছেলেটাকে সে চেনে, মানে ছেলেটা ওই গ্রামেরই, তার যে পরিচিত গ্রামের একটা ছেলে। বলে কি রে বাবা বেটা, তুই এখানে কি করিস? তো বলে যে আমি একটা ডেড বডি নিয়ে আসছি, আসলে থানা থেকে নিয়ে আসছি, সেই সকালবেলা ডেড বডিটা পাইছি থানার মধ্যে, থানায় নিয়ে গেছিলাম। বলে যে ফুলে টুলে একেবারে শেষ, আর ডেড বডিটা দুইটা ভাগে বিভক্ত। তো বলে যে আচ্ছা ঠিক আছে, চাটাই দিয়ে ডেড বডিটা পেঁচানো। ঠিক আছে, তুই আমাকে হেল্প কর, মর্গের ভিতরে রেখে দিই। তো সামান্য একটু আলো দিয়ে মোটামুটি একটা কপি কোথার থেকে যেন অ্যারেঞ্জ করে নিয়ে এসে কপিটা বলেছে আবার দিয়ে আসতে হবে। তো কপিটা দিয়ে এসে মর্গটা ভিতরে, মর্গের ভিতরে লাশ রেখে সে আবার কপিটা ওই জায়গায় দিয়ে এসে বলে ঠিক আছে তুই চলে যা। বলে যে আপনি ডেড বডিটা রেখে গেলাম, এখন কথা হচ্ছে যে আমি তো ডেড বডি নিয়ে আসছি, এই অন্ধকারের ভিতরে তো আমি তো বাড়ি যেতে পারবো না, আপনি যদি পারেন আমাকে একটু আগায় দেন। তো দেখলো যে এখন ইলেকট্রিসিটি আসে নাই, ভিতরে তো বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। তো ওর একটু বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি। তো ওই হসপিটাল থেকে তার বাড়ি পর্যন্ত যেতে প্রায় 2 কিলোমিটার ম্যাক্সিমাম। তো হেঁটে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে ছেলেটার প্রায় বাসা ওই যে জায়গায় নামিয়ে যায় আর কি, সেই জায়গার থেকে ছেলেটার বাসা 2-3 মিনিট। তো ছেলেটাকে বলছে তুই চলে যা, আমি ব্যাক করি। তো হসপিটালের দিকে সে রওনা দেয় হাঁটা দেয়। তো হাঁটতে হাঁটতে প্রায় 5-10 মিনিট হাঁটার পরে তিনি দেখেন একটা মেয়ে বসে বসে কাঁদছে। তো মাঝখান দিয়ে একটা জিনিস স্কিপ করে গেছি রাসেল ভাই, যখন এই ছেলেটা ডেড বডি নিয়ে আসে তো তখন উনি জিজ্ঞেস করে যে ডেড বডিটা কার। বলে যে একটা ডেড বডিটা মেয়ের। তো জিজ্ঞেস করতেছে বয়স কত, বয়স 18 কি 19 হবে, আর ডেড বডিটা ফুল সেকেন্ড, আগে আগে আনিস নাই কেন। বলে যে আরে কি বলবো, সকালবেলা থানায় নিয়ে গেছি, থানায় ডিউটি অফিসার নাই, তো এই ডেড বডি পড়েছিল একদম গরমের মধ্যে, গলিত অবস্থা, গন্ধ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা আর কি, ফুলে গেছে ডেড বডিটা পাই দিস টাইম, রাত তখন 11টা বাজে। তো উনি বলল যে এই অবস্থার কারণে একটু ফুলে গেছে, আপনি একটু ভিতরে ঠিক মতো ঢুকান। তো ওই বাসায় ছেড়ে দিয়ে আসে, সে রাস্তার মধ্যে যাচ্ছিল, এমন সময় দেখে একটা মেয়ে কাঁদছে।
আচ্ছা,
তো বলে যে আপনার কোনো সমস্যা? তো বলে যে আমার বোনকে সকালবেলা বাসার থেকে আর খুঁজে পাচ্ছে না, তো জামাইয়ের বাসায় ছিল, সে বাসা থেকে বের হয়েছে, এখনো বাসায় যায়নি, অনেক সারাদিন সারাটা দিন খুঁজলাম, বোনটাকে খুঁজে পাইনি। তো উনি বলল যে আচ্ছা আপনার বোনের বয়স কত হইতে পারে? তো বলে যে আমার বোনের বয়স 19 বছর। বলে শোনেন, আমি আসলে আল্লাহ মাফ করুক, আমার কাছে একটা ডেড বডি এসছে, আপনি যদি চান তাহলে ডেড বডিটা একবার চেক করে যেতে পারেন, কারণ ডেড বডিটা আপনার বোনেরও হইতে পারে, ডেড বডিটা বেওয়ারিশ, তো এখনো কোনো শনাক্তকারী আসে নাই। তো মহিলা বলে যে মহিলা তখনও কান্না করতে থাকে, তারও বেশি কান্না বেড়ে যায়। তখন উনি বলল যে আসলে আমার চাকরি তো ষোলো বছর, প্রথম প্রথম অনেক মানুষজন কান্না করত, তখন সান্ত্বনা দিতে যাওয়া সান্ত্বনা দিতে পারতাম না, এখন আর এগুলা তেমন একটা গায়ে লাগে না। লোকজন কান্না করে, কেউ ক্লেম করে এসে নিয়ে যায় শনাক্ত করে, কেউ শনাক্ত করে না, গভর্নমেন্টের টাকা পয়সায় দাফন করে দেওয়া হয়। তো ওই মহিলা তার সাথে হাঁটা ধরল, হাঁটা ধরে ওই মহিলা হসপিটাল পর্যন্ত গেল, তখন পর্যন্ত কারেন্ট আসেনি, রাত তখন বারোটার উপরে, সাড়ে বারোটার কাছাকাছি। আর যেহেতু ওই যে বললাম গভর্নমেন্টের নিযুক্ত ডোম কোন সময় আসে কোন ঠিক ঠিকানা নেই, কখন আসে রাত, কখনো তিনটার দিকে আসে, চারটার দিকে, কখনো দশটার দিকেও আসে
একদম।
তো ওই মহিলা প্রায় ঘন্টাখানেক ওয়েট করে ডেড বডিটা দেখবার জন্য। তো ইলেকট্রিসিটি না আসার কারণে ওই মর্গের ভিতরে আবার ঢুকে ডেড বডি দেখাবে এই অন্ধকারের মধ্যে তো সম্ভব না, আবার কুপিয়ে নিয়ে আসতে যাবে। তিনি বলে যে আপনি এক কাজ করেন, ডেড বডি তো ভিতরে আজকে আপনি কোনোভাবেই নিতে পারবেন না, তো আপনি কালকে নিয়ে যান। তো বলে ওই মহিলা বলতেছে যে ভাই শোনেন, আসলে তো আমার কেউ নাই, আর আপনাকে একটা দায়িত্ব দিব, আপনি যদি ওনার শ্বশুর বাড়ির থেকে কেউ আসে আপনি দয়া করে তাদেরকে ডেড বডিটা দিয়ে দিয়েন না, আমি না আসা পর্যন্ত। আর যদি সম্ভব হয় আমাকে একটু উপকার করেন ডেড বডিটা দাফন করবার জন্য, আমার কাছে তেমন টাকা পয়সা নেই। তিনি বলেন যে আসলে যদি কেউ শনাক্ত করে ফেলে তখন আর ডেড বডির প্রতি গভর্নমেন্ট তেমন একটা নজর দেয় না, তখন তাকেই নিয়ে যেতে হয়, তারপর আমি চেষ্টা করবো যেন আপনি দাফন করা যায় যদি এটা আপনার বোনের লাশ হয়। তো উনি বলে যে আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসবে, এমন সময় মহিলাটা হাঁটা যায়, মানে আপনার ইলেকট্রিসিটি আসছে আর মহিলাটা তার রাস্তায় হাঁটা দিয়ে চলে গেছে। তো দৌড়ে সামনে আগানোর পরেও মেয়েটাকে আর খুঁজে পায় নাই, যে মেয়েটা কোথায় চলে গেল, তো ভাবছে যে চলে গেছে হয়তো বা, কি আর করা। তো ইলেকট্রিসিটি আসার পর সে লাশগুলা মর্গের ভিতরে আবার সুন্দর করে স্ট্রেচার দিয়ে গুছিয়ে রাখলো, তাতে তার ওই ডোম আসলো যেন ইজিলি সব কাজ করতে পারে। তো ডোম আসলো রাত দুইটার দিকে, তো উনি একটু মাতাল অবস্থায় এসছে, আর মোস্ট অব দ্য টাইম ডোমগুলো আগে মাতাল অবস্থায় থাকতো। তো বললো যাই তো ওই ডেড বডি গুলা রেডি কর।
আচ্ছা,
তো রেডি করবার সময় প্রথম লাশ খুললো, প্রথম লাশ খুলে স্ট্রেচার দিয়ে ওই ডোমের কাছে নিল, দ্বিতীয় লাশ খুলতেই রাসেল ভাই উনি সবচেয়ে বেশি মানে মানে ডিরেক্টলি সে বলে ও আল্লাহ গো, মানে দেখি অবাক হয়ে গেল, এটা হচ্ছে সেই ছেলের লাশ যে ছেলে এই মেয়েটার লাশ নিয়ে আসছিল, একটা লাশ নিয়ে আসলো পরে, সেই ছেলের লাশ। ওরে তো আমি মাত্র বাড়িতে নামাই দিয়ে আসলাম, এই ছেলের লাশ কিভাবে হয়। এখন এই মাতার লোককে তো কিছু বলার নেই, উনি বললে কিছু শুনবেও না, উনি নিজের মধ্যে কথাটা রাখলো, আর মুখ ওনার বুকটা আস্তে আস্তে ধরপর বেড়ে গেল, হার্টবিট বেড়ে গেল, বলে যে বুকের কলিজাটা যদি ছেড়ে কেউ নিয়ে যায় এই মুহূর্তে, আমার ওরকম লাগছিল, এই ছেলেটাকে মাত্র আমি বাসায় নামাই দিয়ে আসলাম, আর এই ছেলেটা আমার চাটাইয়ের মধ্যে শুয়ে আছে। তৃতীয় লাশটা যখন খুলল উনি আরো বেশি অবাক হয়ে গেল, তৃতীয় লাশটা হচ্ছে সেই মহিলা যে মহিলাটা বলে গেল যে আমার বোনের লাশ। তো জিনিসটা খুব পেঁচানো, প্লাস উনি পেঁচানো, প্লাস উনি বলছে যে আসলে রাসেল ভাই লাশটা জট খুলে দিব, পেঁচানোটা এরকম যে বলে যে আমি আমার এত বছরের লাইফে এতগুলো লাশ আমার হাতের উপর দিয়ে গেল, কত মানুষকে লাশ বুঝাই দিলাম, কত মানুষকে বুঝাতে পারলাম না, কবর দিয়ে দিলাম, অথচ এই দুইটা লাশের সাথে আমার সাথে এরকম ভাবে ঘটলো যে এই দুইটা লাশ স্বয়ং আমার সামনে একটু আগে ছিল, আমার মনের অবস্থা কিরকম, আপনার কেমন হতে পারে রাসেল ভাই আমি জানি না, আমি নিজে যখন চিন্তা করি জিনিসটা ভাবে নিজেকে বসে তখন মাথা তথা উল্টা পাল্টা হয়ে যায়। তো বললো যে লাশ সবজি কাজ যখন শেষ, পরের দিন সকালবেলা সেই ছেলেটার লাশ নিতে আসে তার পরিবারের লোকজন, আর পরিবারের লোকজন তো তার পরিচিত। এখন পরিবারের লোকজনদেরকে যদি সে এই কথা বলে যে আমি ওর সাথে গতকালকে রাত বিকালবেলা মিট করেছিলাম, ও বলে আরো বেশি ভয় পেয়ে যাবে,
আরো বেশি ভয় পাবে। হ্যাঁ সেটাই,
তো তুমি আর এগুলি কথাগুলো কাউকে কিছু না বলে লাশ হস্তান্তর করে দেয়। আর সবচেয়ে কষ্ট হচ্ছে যে ওই মেয়েটার লাশ আর কেউ শনাক্ত করতে আসে নাই, মেয়েটার দুই পাশ বিভক্ত ছিল আর ফুলে গেছে যে, কিন্তু যখন মেয়েটার সাথে কথা বলে ওই মুহূর্তে ফোলা ফাপা লাগে নাই, যে ওই চেহারাটাই ফুলে আছে এটা একদম পরিষ্কার। তো পরে লাশ ওই মাঝখান দিয়ে জোড়া দিয়ে দেয় ডোম, এবং ওই লাশটা দাফন করার জন্য তিনি নিজে গভর্নমেন্ট প্রসেস কমপ্লিট করে দাফনের ব্যবস্থা করে, নিজে দাফন করে জানাজার করে, তারপরে লোকজন নিয়ে নিজে দাফন করে তারপরে খামতে হয়। তো রাসেল ভাই উনি বলে যে আমার এতদিনের অভিজ্ঞতায় কখনো এরকম ভাবে দুইটা লাশ আমার সামনে দিয়ে এসে চলে যাবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই এইটার একটা কানেকশন উনি বলল যে পরবর্তীতে জানা গেছে যে আশেপাশের প্রত্যক্ষদর্শীরা যারা দূর থেকে দেখছে তারা বলছে যে এই ছেলেটা একটা মেয়ে বাঁচাইতে গেছিল। এখন এটা কোন মেয়ে, মাঝখানে ছেলেটা একটা মেয়ে তখন ওই মুহূর্তে কাটা পড়ে আর একটা ছেলে দৌড়ে বাঁচাতে যায়, ওই মুহূর্তে দুইজনই মারা যায়। পুলিশ কেস হবে দেখে কেউ কারো কাছে আগাই যায় নাই। তো মেয়েটার লাশটা পরে ছেলেটা যেভাবে নিয়ে আসছে, ছেলেটা কি করে ট্রেনের সাথে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে দূরে ছিটকে পড়ে আর মেয়েটা মাঝখান দিয়ে কেটে পড়ে কাটা পড়ে যায়।
আচ্ছা,
তো এইভাবেই রাসেল ভাই কানেক্ট, মানে উনি বলেছে হয়তো বা এইভাবেই কানেক্টেড
হয়েছে,
স্বাভাবিকভাবেই কানেক্টেড আর কি। এটাই ছিল রাসেল ভাই ঘটনা।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আলিফ, অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে মেমোরেবল মোমেন্ট আমাদেরকে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন অপু জামান, এছাড়াও এমডি সোহেল রানা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি বিপ্লব সাদিয়া, এমডি ইব্রাহিম আলী আমাদের সঙ্গে আছেন, আহমেদ ইফরান আমাদের সঙ্গে আছেন, এবং তিনি একটা ফটো আপলোড করেছেন এবং সেটা একটা কেকের, এবং সবাই মিলে আমাদের হচ্ছে মুসাইবুর আমাদের সঙ্গে আছেন, মুসাইবুর রহমান, এবং এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তিমায়াত 2010 থেকে তিনি পুত্রক্রম শোনেন, এছাড়াও রাসেল আহমেদ জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হালিম হাসান, এছাড়াও আমাদের সঙ্গে শাকিল মাহমুদ আছেন, অনামিকা কর্মকর আমাদের সঙ্গে আছেন, আব্দুল মালিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিহান খান, এছাড়াও সোহাগ আহমেদ শান্ত আমাদের সঙ্গে আছেন, শান্ত শিকদার, এমডি মাহফুজুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, নিঃশব্দ তামজিদ আমাদের সঙ্গে আছেন, মিরহাজ পাভেল আমাদের সঙ্গে আছেন, রাসেল আহমেদ আছেন, আছেন এম আর ইসলাম রবি, বি এফ নওয়াজ ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন, আল আমিন সরকার মুক্তা আমাদের সঙ্গে আছেন, সাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নরোত্তম, এছাড়া আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ফয়সাল, এম ডি জাকির হুসাইন আছেন, সাগর আহমেদ আছেন আমাদের সঙ্গে, সেলিম আহমেদ সাহিল আমাদের সঙ্গে আছেন, অর্থি ইভা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আকাশ খান জয়, আমাদের সঙ্গে আছেন রকিবুল ইসলাম এম, এছাড়া আমাদের সঙ্গে আছেন নূর আহমেদ শান্ত, এম ডি মিখাইল বিপুল দাস সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন, এস আর লিমন আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাদ্দাম খান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন জিহাদ আল জিদু, অচিন বাদশাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। এছাড়াও আমাদের যে পেজ রয়েছে সেই পেজেও দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন এবং সেই পেজেও অনেকে আছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আমরা আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসব। ইন দ্য মিন টাইম আমাদেরকে অবশ্যই আপনি যদি আমাদের সাথে কমিউনিকেট করতে চান তাহলে কিভাবে করবেন, তাহলে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, প্রথম পেজটি হচ্ছে www.facebook.com/bhutfm এন্ড সেকেন্ডটি হচ্ছে www.facebook.com/bhutfm.rasel। এই দুটো পেজে এসে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন এবং আপনি সবকিছুই এখানে আমাদের জানাতে পারেন, কেমন লাগছে আজকের ঘটনা, কেমন লাগছে সবকিছু। এবং একটা ছোট্ট বিরতির পরে একটা ছোট্ট অডিও ক্লিপ প্লে করব আমরা এবং তারপরে আমরা নতুন অতিথি নিয়ে আসবো, সেই পর্যন্ত আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Phurthi and don't stop the Phurthi.
Bhoot FM, the night comes alive with Gramminform.
হ্যালো রাসেল ভাই, টিম ভূত এফএম এন্ড লিসনার্স, আমি সৌম ফ্রম কলকাতা। আজকের ঘটনাটা কলকাতার বুকে খুব নাম করা জনবসতিপূর্ণ সর্বক্ষণ গমগম করছে এরম এক পশ এলাকার ঘটনা। 2013 শেষের দিকের ঘটনাটা ঘটে। সেই সময় চুটিয়ে প্রাইভেট টিউশন করতাম, বেশ কিছু স্টুডেন্টকে বাড়ি গিয়ে পড়াই। সেরে মেয়ে স্টুডেন্টের ফ্ল্যাটের ঘটনা। স্টুডেন্টের ফ্ল্যাটে তার বাবা মা, তার ছোট বোন আর দুটো কাজের লোক ছিল। একজন কাজের লোক সকালে আসতো, বিকেলে চলে যেত, একজন সর্বক্ষণ থাকত, নাম লক্ষ্মী। এই লক্ষ্মীকে নিয়ে আজকের ঘটনা। তার আগে একটু বলে নি, বাড়িতে এরা ছাড়াও সাতখানা বিভিন্ন জাতের কুকুর ছিল। লক্ষ্মী বাড়ির সব কাজ তো করতই, কিন্তু লক্ষ্মীর সব থেকে বড় কাজ যেটা ছিল এই সাতখানা কুকুরকে সামলানো। তাদের সাথে লক্ষ্মীর খুব ভাব। লক্ষ্মী বছর 16-17 গ্রামের একটা বোকাশোকা মেয়ে। স্টুডেন্টের বাবা ভদ্রলোক প্রমোটার, অঢেল পয়সাওয়ালা লোক, বাড়িতে টাকা পয়সা দামি জিনিস একরকম ছড়িয়ে ছিটিয়ে থাকত। আমি সপ্তাহে দিন দুয়েক পড়াতে যেতাম, আমাকেও লক্ষ্মী চা জল খাবার এসব দিত। হঠাৎ আমার স্টুডেন্ট সপ্তাহখানেক পড়ল না। ফোন করে জানালো যে বাড়িতে কিছু প্রবলেম আছে, তাই ক্লাস করবে না। সপ্তাহখানেক পর যখন গেলাম পড়াতে, তখন তাদের বাড়ি একদম থমথমে, সারা বাড়ি জুড়ে যাগ যজ্ঞ পুজো আচ্ছার সাইন। অনেক জায়গায় দেখলাম লাল কাপড়, লাল সুতো বাঁধা। স্পেশালি ডুপ্লেক্স ফ্ল্যাটের লোহার ঘোরানো সিঁড়ি ছিল একটা, ডুপ্লেক্স ফ্ল্যাটের ওপরের তলায় যাবার জন্য।
সেটাই দেখলাম বড় বড় লাল কাপড় বাঁধা। স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম এসব কি, স্টুডেন্টগুলো স্যার লক্ষ্মী সুইসাইড করেছে, এই লোহার ঘোরানো সিঁড়িতেই কুকুরের গলার বেল্ট দিয়ে ঝুলেছে, টাকা পয়সা দামি জিনিস অনেকদিন ধরেই মিসিং হচ্ছিল ওদের বাড়িতে, লক্ষ্মীর কাছ থেকে তারা সেসব পায়, বাবা ওর বাবা একটু বকাবকি করেছে, একটু মারধরও হয়তো করেছে, তারপর সে কমিটেড সুইসাইড। আরও শুনলাম ইনফ্লুয়েন্সিয়াল হওয়াতে তারা পুলিশ কেসের ঝামেলাটা একদমই পোহায়নি, কিন্তু পুলিশের থেকেও বড় ঝামেলা ফ্ল্যাটে চলছে, আর সেটা কে করছে না লক্ষ্মী, এই ফ্ল্যাট লক্ষ্মী ছাড়েনি, নানা রকম উপদ্রব, অসম্ভব জিনিসপত্র ভাঙচুর হচ্ছে অকারণে। একদিন আমার স্টুডেন্টের বাবা ওই লোহার সিঁড়ি দিয়ে নামছিলেন, পেছনে একটা ধাক্কা খান, ব্যালেন্স রাখতে না পেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে, এবং উনি একদম শিওর ওনার পেছনে একটা হাত দিয়ে কেউ ওনার পেছনে একটা ধাক্কা মারে, এবং সেটা লক্ষ্মী। এরকম অনেক কিছু শুনছিলাম, পুরোহিত দিয়ে বাড়িতে যাগ যজ্ঞ সবই হয়েছে, কিন্তু লক্ষ্মী শুনলাম যাচ্ছে না। আমি ভাবিনি আমার সামনে সেদিনকে দুটো মারাত্মক ঘটনা ঘটে যাবে, ফলে বসে পড়ানো শুরু করলাম। এই গোলমেলের সময় আবার একটা নতুন কুকুর ওদের বাড়িতে এসেছে, যাতে পাগ, দেখলাম সেই কুকুরটা একটা ঘরের দিকে তাকিয়ে তেড়ে তেড়ে যাচ্ছে চিৎকার করে, আবার ঘরের মধ্যে কিছু একটা দেখে ভয় পেয়ে আবার পিছিয়ে আসছে, যেন ঘরের ভেতরে সেই জিনিসটা তার দিকে তেড়ে তেড়ে আসছে। এরকম অনেকক্ষণ চলছিল। আমি উঠে গিয়ে দেখলাম ঘরটা একবার, আমার স্টুডেন্টও আমার সাথে গেল, ঘরে কেউ নেই। আমার স্টুডেন্ট আর আমি আবার ফিরে এলাম হলে, আমার স্টুডেন্ট বেশ গুটিছুটি মেরে বসে গেছে, তখন বেশ ভয়ে কাঁপছে, স্টুডেন্টের মাও বেরিয়ে এসছে, কারণ পাকটা অনেকক্ষণ চিৎকার করছে, উনিও একটা ঘর থেকে বেরিয়ে এসছেন শুনে। স্টুডেন্ট তখন দেখলাম বেশ ঠকঠক করে কাঁপছে, ওনার মাও তখন ঠকঠক করে কাঁপছে। স্টুডেন্ট আমার বলল, স্যার ওই ঘরে লক্ষ্মী আছে, পাকটা তো লক্ষ্মীকে কোনোদিন দেখেনি, সে মারা যাবার পর পাকটা এসছে, তাই অচেনা লোক দেখে পাকটা তেড়ে যাচ্ছে। আমি সেটা সত্যিই লক্ষ্য করলাম, আমি এটা লক্ষ্য করলাম যে বাকি সাতটা কুকুর যারা লক্ষ্মীকে চিনি তারা কিন্তু কিছুই করছে না, নিজেদের মতোই আছে, তারা তো লক্ষ্মীর হাতে মানুষ। এসব শুনছি হঠাৎ ঝনঝন করে একটা আওয়াজ ওই ঘর থেকে এলো, সবাই দৌড়ে গেলাম, তিনজনেই দৌড়ে গেলাম, দেখলাম একটা গ্লাস সেট মাটিতে পড়ে ভেঙে চলছে, আর মজার ব্যাপারটা হলো ওই গ্লাস সেটটা একটা বন্ধ শোকেসে ছিল। আমার মনেও আস্তে আস্তে লক্ষ্মী যে আছে সেটা চেপে বসছে। তখন সবাই ঘর থেকে বেরিয়ে এসেছি, আবার হলের চেয়ারে এসে বসলাম, এর মধ্যে পাকটা ঘেউ ঘেউ করে আবার দেখি ঘরটার ভেতরে তেড়ে গেল, আর ওই দিন ফিউ সেকেন্ড ওই ঘর থেকে ছিটকে বাইরে হলে এসে পড়লো। এরকম তখনই সম্ভব যখন ওই ঘর থেকে কেউ একটা খুব জোরে ওকে ছুড়ে ফেলে দিয়েছে বা লাথি মেরে ফেলে দিয়েছে, আবারও হলে এসে পড়েছে। এই পরিস্থিতিতে আমি আর আমার স্টুডেন্ট কি করবো বুঝতে পারছি না, ওনার মা তো বেশ ভেঙে পড়েছেন। আমি ওর বাবাকে ফোন করলাম, আর যা বুঝতে পারছিলাম লক্ষ্মীর উপদ্রবটা বেড়েই চলেছে, আমার স্টুডেন্ট আর তার মা ভয় তখন ঠক ঠক করে কাঁপছে, আমার গায়ে তখন কাঁটা দিচ্ছে। কাছেই ভদ্রলোকের অফিস ছিল, উনি জলদি চলে এলেন এবং ডিসিশন নিলেন রাতেই তারা এবাড়ি ছেড়ে দেবে। প্রমোটার ভদ্রলোক কাছে পিঠে কিছু নিজের বন্ধ ফ্ল্যাট ছিল, সেখানে আপাতত আজ রাতটা মাথা ঘুরছে, কাল থেকে জিনিসপত্র শিফট করা শুরু করবে। আমি যতদূর লক্ষ্মীকে চিনতাম ওরম শান্ত শিষ্ট ঘোর পেঁচিন গ্রামের বাচ্চা একটা মেয়ে এতটা ভায়োলেন্ট কেন হয়ে গেল? পরের দিন আমার স্টুডেন্ট আবার আমায় ফোন করলো এবং বলল, স্যার আজ ইভিনিংয়ে আমার বাবা এক প্যারানর্মাল এক্সপার্টকে নিয়ে আসছে আমাদের ফ্ল্যাটে। আমি পৌঁছে গেলাম, উৎসাহ ছিল আমার খুবই, কি হয় দেখি। ভদ্রলোকের নাম ভৈরব গাঙ্গুলি, দেখে সাদা মাটা এক ভদ্রলোক মনে হলো, শুনলাম তিনি নাকি খুব এফিসিয়েন্ট একজন প্যারানর্মাল এক্সপার্ট। ওনার আরও কিছু ঘটনা পরে কোনোদিন শেয়ার করব। এই ঘটনায় ওনার ভূমিকাটা আজকে বলি। উনি সেই রাতটা ওই ফ্ল্যাটে থাকবেন ঠিক করলেন। আমার স্টুডেন্টের বাবা আর ওই ভদ্রলোককে বললাম আমি যে আজ রাতটা যদি আমি এই ফ্ল্যাটে থাকি কোনো অসুবিধা হবে কিনা। ভদ্রলোক বললেন, বেশ তো থাকুন না, আমার ড্রাইভার তো থাকবে আপনাদের সাথে, আপনারা তিনজন থাকুন, কুকুরগুলোকেও রেখে যাচ্ছি, শুধু পাকটাকে নিয়ে যাচ্ছি, ওকে আর লক্ষ্মীকে একসাথে রাখতে পারবো না। উনি রাতে মানে ভৈরব গাঙ্গুলি রাতে প্রথম যেটা করলেন, সব কুকুরগুলোকে একটা ঘরে ঢুকিয়ে আটকে দিলেন, যাতে কোনটা কুকুর করছে আর কোনটা লক্ষ্মী করছে আইডেন্টিফাই করতে পারে। সাতখানা কুকুর বলে কথা খেয়ে দিয়ে আমি আর আমার বাড়ির ড্রাইভার হলে বসে গল্প করতে শুরু করলাম। ভৈরববাবু দেখলাম বেশ সিরিয়াস, এঘর এঘর ঘুরে বেড়াচ্ছেন, এরকম চলছে। হঠাৎ ডুপ্লেক্স ফ্ল্যাটের ওপরের তলে একটা তাণ্ডব শুরু হলো, খুব ধূপধাপ আওয়াজ আর সঙ্গে জিনিসপত্র ছড়াছড়ি, ভাবতেই পারছি না এরম জমজমার পৌরসভালয়ে রাত দশটা নাগাদ এরম ঘটনাও ঘটে। আমার কেন জানি না মনে হচ্ছিল লক্ষ্মী কিছু একটা বলতে চায়, কিছু একটা এক্সপ্রেস করতে চায়, যেটা সে পারছে না কোনো কারণে। ভৈরববাবুরও বোধ হয় সেরমই কিছু মনে হচ্ছিল। উনি হঠাৎ আমার স্টুডেন্টের একটা খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়লেন, আর একটা পেন জোগাড় করলেন। আমাদের বললেন চলো এটা উপরের তলায় দেখে আসি। মেয়েটা টুকটাক লিখতে পড়তে জানতো, যদি কিছু লেখানো যায়। ড্রাইভারটা দেখলাম আউট রাইড রিজেক্ট করলো, সে ওপরে তো যাবেই না, এক্ষুনি চলে যাবে এই ফ্লাইট। আমি অনেক কষ্টে তাকে রাজি করালাম যে কাগজ পেনটা রেখেই আমরা চলে আসবো। তিনজনে উঠে গেলাম ওপরের তলায়, সেই লোহার সিঁড়ি বেয়ে আমরা তিনজন উঠ। লোহার সিঁড়িটা তখন লিটারেলি কাঁপছে, ঠক ঠক করে আমরাও কাঁপছি, লোহার সিঁড়িটাও কাঁপছে। গায়ের সব লোম তখন দাঁড়িয়ে গেছে ওই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। ওপরের তলা তখন লন্ড বন্ড লক্ষ্মীর অত্যাচারে। উনি ওপরে গিয়ে যেটা করলেন, ভৈরববাবু প্রথমে কাগজ আর পেনটা একটা টেবিলে রাখলেন এবং জোরে চিৎকার করে বললেন, লক্ষ্মী তোর যদি কিছু বলার থাকে লিখে ফেলেই কাগজে। তুই তো জিনিসপত্র যখন ছুটতে ভাঙতে পারছিস লিখতেও পার, লেখ কি বলার আছে তো। এটা করেই আমরা তিনজন নেমে এলাম। এরপর আমরা বেরিয়ে গেলাম ফ্ল্যাট থেকে সেই রাতে। ভৈরববাবু বললেন পরের দিন খুব ভোরে আমরা যাব, তুমি যাবে আমার সাথে? আমি তো রাজি। দিনের আলোতে ভয়টা তখন বেশ কমে গেছে। আমরা পরের দিন ভোর ভোর আমি আর ভৈরববাবু পৌঁছলাম ওপরের তলায়। টেবিলটার কাছে যখন পৌঁছলাম দেখলাম কাগজটা একটা গ্লাস চাপা দিয়ে রাখা, যেরকম আমরা রেখে এসেছিলাম। আর কাগজে দু লাইন বাংলা কাঁচে হাতের লেখাতে লিখে রেখেছে কেউ, উমা দিদি সব আমার কাছে রাখত, আমায় তো খুব ভালোবাসে, তাই উমা দিদির নাম আমি বলিনি যখন দাদাবাবু আমায় মারছিল। লেখাটা আর একবার বলি, উমা দিদি সব আমার কাছে রাখত, আমায় তো খুব ভালোবাসে, তাই উমা দিদির নাম আমি বলিনি যখন দাদাবাবু আমায় মারছিল। বুঝে গেলাম যে ওদের যে আর এক কাজের লোক ছিল উমা, যে সকালে আসতো বিকেলে চলে যেত, সেই জিনিসপত্রগুলো সরাত, বাড়ির বাইরে নিয়ে যেতে পারত না, লক্ষ্মীর কাছে রাখত, ভেবেছিল পরে কোনো সময় হয়তো সুযোগ বুঝে সরিয়ে নেবে। বেচারা লক্ষ্মী ওকে এত ভালোবাসত যে ওর নামও সেদিন বলেনি, এবং বকা ঝকা মারধর এই অপমান এই অভিমান থেকেই লক্ষ্মী এই ঘটনাটা ঘটায়। লক্ষ্মী যদি সেদিন একটু শক্ত হতো, একটু কড়া হতো, উমার প্রতি ভালোবাসাটা না দেখাতো, উমার নামটা বলে দিত, তাহলে হয়তো এভাবে বেঘরে মেয়েটা মরত না, যেটা সে মারা যাওয়ার পর করলো। এবং পরে শুনেছিলাম আমার স্টুডেন্টের বাবা ওই উমাকে চাপ দেয় এবং উমা স্বীকার করে যে সেই সেগুলো করত। আর যখন এই ঘটনাটা শেয়ার করি ভয় তো লাগেই সেদিনের কথা মনে করে, কিন্তু ভয়ের থেকেও লক্ষ্মীর জন্য খারাপ লাগাটা অনেক বেশি। এই ছিল লক্ষ্মীর ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংকস ভূত এফএম, থ্যাংকস লিসনার, সবাই ভালো থেকো, আনন্দে থেকো।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ইয়েস, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন। শুনছেন সবসময় বেড়ে ফুটতে। শুরু করেছিলাম খুব ছোট করে আমরা 2010 সালে, এবং তখন রমজান মাস ছিল, এবং রমজান মাসের মধ্যে হঠাৎ করে আমরা একদিন শুরু করলাম ভূত এফএম খুব অল্প সময়ের, মানে কি বলবো, যে প্রস্তুতিতে। জিন্টু ভাই আমাদের কিছু সাউন্ড বেইট রেডি করে দিলেন, আমাদের আমরা নিজেরাই স্টুডিওতে ভয়েস দিয়ে রেকর্ড করলাম আমাদের প্রথম প্রোমো। সেটা হচ্ছে কিন্তু একদম যেদিন শুরু হয় সেইদিনই কিন্তু আমরা ইন্ট্রোটা, হ্যাঁ সেদিনই আমরা ইন্ট্রোটা তৈরি করেছিলাম, এবং সেই ইন্ট্রোটা আমি আর মাসুম ভাই মনে হয় না অফিসে বসে বসে, এবং আচ্ছা সাউন্ড বেডও মাসুম ভাই যতগুলো আছে এগুলো সব মাসুম ভাই সংগ্রহ করে এগুলো বানিয়ে তারপরে হচ্ছে ভূত এফএম নিয়ে আসেন, এবং খুব খুব অল্প সময়ে। তারপরে আমি আর মাসুম ভাই তখন কিন্তু একদম শুরুর দিকে কিছু জানিও না যে কি বেড ইউজ করব, কিভাবে কি করব না করব, কিছু না, মানে এক্সপেরিমেন্ট করতে করতে। এবং আপনারা আমাদের ভুলগুলোকেও কতটা সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং আমাদেরকে শুধরে দিয়েছেন প্রতিটা মুহূর্তে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনাদের কাছে ঘটনা চেয়েছি, আপনারা ঘটনা পাঠিয়েছেন, এবং আপনাদের পরিবারের সাথেই যে সমস্ত ঘটনা, আপনি অনেক সময় হয়তো আমাদের ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু আপনি আপনার পরিবারের যে কোনো একজন মানুষকে জিজ্ঞেস করে দেখুন তো তার কাছে কোনো ঘটনা আছে কি নেই, একটা না একটা ঘটনা কিন্তু আপনি পেয়েই যাবেন। কারো পরিবারে এমন একজন মানুষ পাওয়া যাবে না যিনি কোনো ঘটনা জানেন না বা কোনোদিন কোনো ঘটনা শোনেননি। তারপরেও যদি অস্বীকার করি তাহলে কিছু করার নেই, বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। বাট এই যে মানে আপনি যদি বলেন যে একজন মানুষ, আমার সবসময় এই 7 বছরের সবচেয়ে বড় কষ্ট যে আমাকে যা বলবেন বলেন, কিন্তু একজন মানুষ যখন ঘটনা পাঠাচ্ছেন তাকে প্লিজ কখনো বলবেন না এরকম ভাবে যে এই ঘটনাটা তিনি ঠিক বলছেন না, সেটা খুব কম মানুষই বলেন, যদিও খুবই অল্প মানুষের কাছে সেটা শুনতে হয়। তারপরেও
না শুনতে পারলে ভালো, কারণ যারা এখানে আসেন, যে আফনান ভাই আসছেন, আজকে বলছিলেন তিনি রাজবাড়ি থেকে আজকে ঢাকায় এসেছেন, তারপরে আজকে ওয়ার্কিং ডে, কালকে ছুটি, সুতরাং সবাই আপনারা অনেক রাত পর্যন্ত আজকে খুব আরামসে শুনতে পারছেন, বাট এখানে যারা এসছেন তারা সবাই, আমরা সবাই সারাদিন অফিস করে তারপরে এখানে আমরা আজকে এই প্রোগ্রামটা করছি, আমাদের তো মানে সমস্যা চাইতে বেশি সমস্যা হচ্ছে, যারা কষ্ট করে সারাদিন অফিস শেষ করে আবারও আমাদের এখানে এসে ঘটনা শেয়ার করছেন, তো এই সমস্ত ক্লান্ত মানুষদের জন্য মানে আমাদের, আমরা কিন্তু ধন্যবাদ ছাড়া কিছু দিতে পারি না, সেই ধন্যবাদও যদি না দেই তাহলে কেমন করে হয়। সুতরাং আমি চাইবো যে আপনারা সবাই উৎসাহিত করবেন। আর এখন চলে যাব একটা ঘটনায়, এটি একটা ইমেল পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, গাইবান্ধা থেকে শাদিল আল সাইদ, ভূতফমের জন্মদিনের শুভেচ্ছা। আপনি আর আপনার পাশে এই মুহূর্তে যারা আছেন আর যারা ভূত এফএম শুনছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেক ঘটনা ঘটে যায়, কিন্তু কিছু ঘটনার ব্যাখ্যা বা সমাধানের উত্তর খুঁজে পাওয়া যায় না, হয়তো বা পাওয়া যায় তা আমার জানা নেই। মানুষ মারা যাবে সেটাই কি স্বাভাবিক না? কিন্তু আমার নানু বাড়ির পরিচিত মুখগুলো আর আমার বাবার পরিবারের পরিচিত মুখগুলো যারা ছিল আর যারা আছে, সবাই আমাদের বাড়িটাকে কেন জানি খুব ভয় পায়, জানি না কেন। তবে আমাদের পরিচিত যারা ছিল, যারা মারা গিয়েছেন, ওনারা ঠিক মৃত্যুর আগে আমাদের বাসায় এসে শেষবারের মতো দেখা করে গেছেন, জানি না এটা মিরাকল নাকি অন্য কিছু। এই জন্য সবাই বলে তোমাদের বাড়ি থেকে এসেই যদি মৃত্যু হয়। গাইবান্ধা জেলার সাঘাটা থানায় আমার দেশের বাড়িটা, বাড়িটা মেইন রাস্তার পাশেই, বাড়ির চারিদিকটা ইটের দেয়াল দিয়ে আবদ্ধ করা, বাড়িটাকে বাহির থেকে দেখলে মনে হয় এই বাসায় কেউ বুঝি থাকে না। বাড়িটার যে মেইন গেট আছে তার পাশেই তিনটি কবর, একটি কবর আমার বাবার দাদির আর বাকি দুটো আমার যমজ ছোট বোনদের। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা কিন্তু আধা পাকা, বাড়িটির চারপাশে নারিকেল গাছ আর বাসার ঠিক পেছনে একটি বাগান আছে। ঢাকা থেকে যখন আমার বন্ধুরা আমার বাসায় আসত তখন ওরা যেতে চাইত না, বলতো এত গরমের মাঝেও তোদের বাড়িটা এত ঠান্ডা কেন, কেমন একটা শান্তি লাগে, কেমন সুগন্ধ দিয়ে একটা স্তব্ধ পরিবেশ। ওরা তো জানে না, আমি আর আমার আম্মু জানি কি ঘটনা ঘটে এই বাড়িটাতে। আমার নানু মারা যায় সময়টা 2000, যেদিন মারা যান ঠিক আগের দিন হঠাৎ করে নানু আমাদের বাসায় বিকেলে আসেন। নানু আমাকে আর আম্মুকে বলেন তোদেরকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। রাতের খাবার শেষ করে নানু আর আমি একসাথে রুমে, নানু মনে হয় ঘুমিয়ে পড়েছিলেন, সময়টা ছিল শীতকাল তাই লাইটটা অফ করে যেই লেপের নিচে ঘুমানোর জন্য যাব তখনই নানুর মুখটা দেখে রীতিমতো চমকে যাই। বলতে গেলে নানু দেখতে শ্যাম বর্ণের ছিল, কিন্তু সেই রাতে নানুর মুখটা আজও চোখে ভাসে, যা ভুলতে পারিনি আজও। দেখলাম নানুর মুখটা অন্ধকারেও দেখা যাচ্ছে, তার চেহারা দিয়ে মনে হয় সাদা আলো প্রতিফলিত হচ্ছে। তা দেখে আমি তার পাশেই ভয় লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যাই। সকালে নানু চলে গেল, আমিও কাউকে কিচ্ছু বলিনি। ওই দিন বিকেল বেলায় নানুর বাড়ি থেকে ফোন আসলো, নানুকে নাকি একটি হসপিটালে আইসিইউতে রাখা হয়েছে। আমরা সবাই সন্ধ্যার সময় প্রাইভেট গাড়ি নিয়ে বগুড়া সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা অনেক খারাপ ছিল তাই গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছি, আর চোখে পড়ল সাদা একটা আলোর ফুলকি, যা কিনা গাড়িটা যে স্পিডে আছে ঠিক সেইভাবে 15 ফিট দূরত্বে একইভাবে যাচ্ছে। আম্মু পাশে ছিল, বললাম কিছু দেখতে পাচ্ছ? আম্মু কিছু বলল না। সেই হসপিটালটির একটি সামনে যাওয়া পর্যন্ত আলোটা ছিল। হসপিটালের গেটের সামনে ঢুকতেই তাকিয়ে দেখি আলোটা নেই। ভেতরে যেতেই শুনতে পেলাম নানু আর বেঁচে নেই। রাতে নানুর মৃতদেহ আনা হল। রুমের ভেতর আম্মু সহ সবাই কোরআন পড়ছিলেন। আমি রুমে গিয়ে হঠাৎ করে সবাইকে নানুর সাথে আমাদের বাসায় ঘটে যাওয়া ঘটনাটা বললাম আর রাস্তার ঘটনাটা। সবাই শুনে অবাক হয়ে বলল, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসতেন, তাই তোমার নানু মৃত্যুর আগে তোমাকে দেখিয়ে দিয়ে গেছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি বুঝতে পারোনি। এই তো আমার দাদি আজ 48 দিন হয়েছে মারা গিয়েছেন। উনি থাকত পাশেই, যেখানে আমার চাচারা থাকেন সেইখানে। কিন্তু মৃত্যুর আগের দিন আম্মুকে বলেছিলেন আমি তোমাদের বাসায় যাব আর থাকব। দাদি কিন্তু পাশের বাসায় থাকত। যেদিন আসে ঠিক তার পরের দিন দুপুর 11টা হবে, আমি আমার রুমে, আম্মু ডাকছে আর আমাকে বলছে তোর দাদি মনে হয় আর বাঁচবে না। দেখলাম এই জীবনের প্রথম কেউ মারা গেল সেটা আমার হাতের ওপর। আমি দেখেছি মানুষ কিভাবে মারা যায়। যখন আমার হাতের ওপর আমার দাদি মারা গেল কেমন যেন একটা ধাক্কা খেয়েছিলাম, আমি বোঝাতে পারব না। আমি যে রুমে থাকতাম সেই রুমের বিছানাটা ছিল বক্স খাটের, আর বক্স খাটগুলো স্বাভাবিকভাবে অনেক বেশি ওজনের হয়। সময়টা ছিল 2001, তারিখটা আমার মনে নেই। রাতে ঘুমানোর পর অস্বাভাবিকভাবে ঘুম ভাঙল ঠিক ভোরের আজানের সময়। আমার সমস্ত শরীর ঘেমে গেছে। আমি রুমের লাইট অন করলাম আর যা দেখলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, যা দেখলাম তা রীতিমতো অকল্পনীয়। দেখলাম আমার বক্স খাটটা যেখানে দেয়ালের সাথে লাগানো ছিল তা দেয়াল থেকে এক হাত পর্যন্ত সরে এসেছে, আর খাটের চারপাশের মেঝেতে অনেকগুলি পাখির পালক পড়ে আছে। কয়েক ডজন পাখির পালক হবে একদম খাটটার চারপাশ ঘিরে, কিন্তু পাখির দেহের কোনো অস্তিত্ব নেই, শুধু পালক পাওয়া গেল। আম্মু আব্বুকে ঘুম থেকে ডেকে উঠালাম, দেখলাম সবকিছু, ওনারাও অবাক, এটা কিভাবে সম্ভব। পরদিন রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন বাসায় যে টিনের চাল ছিল ঘুমের মাঝেই শুনতে পেলাম কি যেন ঝিরঝির শব্দ করে পড়ছে, আর সঙ্গে সঙ্গে শরীরটা কাঁটা দিয়ে উঠে জ্বলতে থাকে। মনে হয় আমি ঘুমন্ত অবস্থায় বিছানাতে দৌড় দেই আর রুমে থাকা কাচের টি টেবিলটা যেটা ছিল তা ভেঙে চুরমার হয়ে যায়। আমি চিৎকার করে আব্বু আম্মুকে ডাকি আর রুমের লাইট অন করে দেখি আমার ডান পায়ের হাঁটুর নিচে ওই টি টেবিলের কাচ বিঁধে গেছে, রক্তে সমস্ত মেঝে কার্পেট লাল হয়ে গেছে, কিন্তু কোনো প্রকার ব্যথা বা যন্ত্রণা অনুভব করিনি। আজও জানি না কেন পায়ের ক্ষত চিহ্নটা আজও রয়ে গেছে। আম্মুর কাছ থেকে জানতে পারি কোনো এক রাতে, সময় বা তারিখটা আম্মু খেয়াল নেই, যখন বাসায় শুধু আম্মু আর আব্বু থাকত, আমি তখন ঢাকাতে, এখনো ঢাকাতেই থাকি, তখন সেই রাতে হঠাৎ করে আব্বুর যে বড় ভাই ছিল আনুমানিক রাত 12টার পর হবে, আম্মু শুনতে পেল তার কণ্ঠে বলছে সাথীরা, আম্মু আমি তোমার বড় ভাই, একটু বাইরে আসতো। আম্মুর ঘুম এমনিতেই হালকা, আওয়াজ অল্প হলেও ঘুম ভেঙে যায়। আম্মু তুলারাশির জাতিকা। আম্মু চিন্তা করল এত রাতে বড় ভাই ডাকছে, বড় ভাই আর কোনো বিপদ হল নাকি। আব্বু কিন্তু পাশে ঘুমাচ্ছিল। আব্বুকে না ডেকে আম্মু দরজা খুলে আর বারান্দার গেটটা যেটা আছে সেখানে দাঁড়াতেই চোখ পড়ল মেইন গেটটার সামনে। আম্মু দেখল সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বাটে আর বেশ বড় সাদা দাড়িওয়ালা একজন মানুষ দাঁড়িয়ে আছে আর হাত দিয়ে ডাকছে আর বলছে, মা এইদিকে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। আম্মু ব্যাপারটাকে অস্বাভাবিক বুঝতে পেরে আস্তেই করে দরজাটায় রুমে এসে লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে। আজ পর্যন্ত আমার বাসায় আমার যে পোষা প্রাণীগুলো ছিল, কুকুর আর বিড়াল ছিল, বড় হতেই তারা হঠাৎ করেই বাসা থেকে হারিয়ে যায়, সমস্ত গ্রাম খুঁজেও পাওয়া যায় না। এই ব্যাপারটা সবাই জানে, কেন হারিয়ে যায় আমার আর আমার ফ্যামিলির জানা নেই। আমার বাসায় এখন পর্যন্ত দুজন হারিয়ে যাওয়া ছোট্ট ছেলে এসেছিল। একজন এসেছিল 1985 সালে, যা আমি আপু আম্মুর কাছ থেকে জানতে পারি। আরেকজন এসেছিল 2004 সালে, তারাও 15-20 দিন থাকার পর হঠাৎ করে হারিয়ে যায় বাসা থেকে। প্রতিটি ঘটনা একদম ভোরে, না হয় ঠিক সন্ধ্যেবেলায়। এই সময়টায় বাড়ির বাইরে পা রাখতেই সব হারিয়ে গিয়েছিল, পোষা প্রাণীগুলো আর ছোট্ট ছেলেগুলো। এখনো রাতে ঘুমোলে ঠিক রাত 12টার পর আমার নাকে কেমন যেন সুগন্ধ পাই, আর কে যেন জানালার পাশে ফিস ফিস করে কিছু একটা বলতে চায়। অনেক চেষ্টা করেছি জানার, জানতে পারিনি। রুমের একটি জানালায় কান পেতে শুনতে গেলে অন্য জানালা থেকে ফিস ফিস আওয়াজ পাওয়া যায়, কিন্তু বুঝতে পারি না মানুষ না অন্য কিছু। আওয়াজটা কিন্তু রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত হয়। আমার আব্বু একজন সরকারি কৃষি ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু অবাক করা ব্যাপারটা হল আমার আব্বুর হাতে যে সমস্ত গাছ আজ অব্দি রোপণ করেছেন তা কোনোদিন হয়নি, সব গাছ এক মাস পর মারা গেছে। এখন যে বাসায় গাছগুলো আছে সব আম্মু আর আমি লাগিয়েছি। বাড়িটাকে ঘিরে প্রতিটি ঘটনায় যে প্রশ্ন সৃষ্টি হয়েছে তার উত্তর আর সমাধানের জন্য কিছুদিন আগে আমার আব্বু একজন প্যারানর্মাল এক্সপার্টের কাছে যান, কারণ এর প্রভাব শুধু আম্মু আর আমার ওপরেই সবচেয়ে বেশি পড়েছে। সমাধানের কাজ এখনো চলছে। আরও কিছু ঘটনা ঘটে গেছে যা বলা নিষেধ আছে যদি ক্ষতি হয়ে যায়, এই জন্য এখন বলতে পারব না। যদি সমাধান হয় আমি অবশ্যই আপনাদের জানাব। আরও অনেক ঘটনা আছে, আমি লিখে পাঠাব। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। এরপরে তিনি তার ফোন নাম্বারটা দিয়েছেন। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকে স্পেশাল শো 3টা পর্যন্ত হবে, বাকি 1 ঘন্টা, এবং আমরা মানে আমরা আমার একটা বিরতিতে যাব অবশ্যই। তবে তার আগে আমি কিছু আপনাদের কমেন্ট পড়ে ফেলি। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে লিখছেন, আচ্ছা ভাই জোস সাফায়াত সৌরভ আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, ইমন সাহা আছেন, হ্যাপি বার্থডে টু ভূত এফএম, মাই ফেভারিট ভূত এফএম, রবিউল আলম আছেন, নাইস ইমেল তাই লিখেছেন, এমডি সাইন। আমাদের যে আফনান ভাই যে ঘটনা দুটো বলবেন সেই ঘটনা দুটো খুব চমৎকার, আপনাদের সঙ্গে থাকতে হবে। কিন্তু আসলাম হুসাইন রতন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কাজী রিজওয়ান চাই, এছাড়াও সিঙ্গার এম এইচ জয় আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি, আলমগীর হুসাইন আমাদের সঙ্গে আছেন, হানি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রোহান, এছাড়াও এমডি শাইফ মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারহান আলভি, আমাদের সঙ্গে আছেন সৈয়ব খান, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানিয়া তামান্না, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিফ খান, এছাড়া আমাদের সঙ্গে আছেন আরিফুল ইসলাম, এমডি শামির আহমেদ আমাদের সঙ্গে আছেন, আল আনাস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুনিয়া শারমিন সহ আরো অনেকে। আরো একবার মনে করে দিই, আমাদের শো কিন্তু আজকে 3টা পর্যন্ত, এবং আমাদের এই শো এর মধ্যে 1 ঘটনা বলবেন হাফেজ মাইনুদ্দিন সাহেব, এবং 2 ঘটনা বলবেন আমাদের আফনান ভাই। সুতরাং এছাড়াও যদি মাঝখানে আমরা সময় পাই তাহলে কিছু আমরা অডিও ক্লিপ প্লে করব, এবং আমরা কিছু ইমেইলও পড়ব। সুতরাং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। ব্রেকের পরে আমরা যাব আফনান ভাইয়ের কাছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned Radio Phurthi and don't stop the Phurthi.
Bhoot FM, the night comes alive with Gramminform.
Welcome back. শুনছেন সবসময় আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই। আমরা সেলিব্রেট করছি ভূত এফএম এর 7th বার্থডে, এবং সেই কারণে আমরা আজকে 3 শো করছি, এবং আমরা শো এর মাঝামাঝি একটু পরের সময় আছি। অর্ধেক সময় পর্যন্ত ছিলেন বাবু ভাই এবং আলিফ, এবং এই বাকি অর্ধেকটা সময় থাকবেন হচ্ছে আফনান ভাই এবং আমাদের হাফেজ মাইনুদ্দিন সাহেব। এভাবে আমরা সাজিয়েছি আমাদের আজকের পুরোটা সময়। এখন আমরা চলে যাব আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই আজকে অনেক মানে অন্যদিনের চাইতে অনেক বেশি টায়ার্ড, বিকজ আজকে তাকে রাজবাড়ি থেকে আসতে হয়েছে। ইচ্ছা করলে চাইলে বলতে পারতেন যে আজকে আসতে পারছি না, শেষ মুহূর্তে বলতে পারতেন ক্লান্ত লাগছে বা এরকম, আমাদের আমাদের কিছু বলার ছিল না। বাট এই যে ভালোবাসা ভূত এফএমের প্রতি, সেই ভালোবাসা থেকে এসছেন, এবং এই জন্য আমি শুরুতেই অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি আশা করছি যে পুরোটা সময় আফরান ভাই আপনি আমাদের পাশে থাকবেন এভাবেই যেভাবে আছেন, এবং সবসময় দারুণ কিছু ব্যতিক্রম ধর্মী ঘটনা আপনি উপহার দিয়ে আসছেন ভোতাফোনকে, এবং ভবিষ্যতেও আশা করি আপনার সেই সহযোগিতা আপনার সেই ভালোবাসা আমরা পাব।
আসসালামু আলাইকুম লিসেনার্স।
ওয়ালাইকুম আসসালাম।
রাসেল ভাই সহ ভূত এফএম টিমকে অনেক অনেক শুভেচ্ছা। আমি রাসেল ভাই প্রথম ভূত এফএম এ আসি 2013 সালের মাঝামাঝির দিকে।
একদম।
তো দেখতে দেখতে যে কত কবে যে
চার বছর হয়ে গেল না,
আমি আমার মনে হচ্ছে এই যে সেদিন আমি এসেছিলাম, চার বছর ধরে আমি আসছি।
মাঝখানে কিন্তু একটা বিরতি ছিল,
একটু বিরতি ছিল,
অল্প
বিরতি ছিল,
এবং এই বছর এবং গত বছর বেশ নিয়মিত।
হ্যাঁ, আমি এই দুই বছর বেশ নিয়মিতই ছিলাম। তো আজকে আমি আসলে লিসেনারদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই।
এবং আপনার ভাই আপনাকে মজার কথা বলতে চাই, আজকে সেলিব্রেট করছি, এর মধ্যে আপনার পেশাগত জীবনে পরিবর্তন এসেছে কিন্তু ভূত এফএম এর সাথে সম্পর্কের কোন পরিবর্তন?
আমি প্রথমে স্টুডেন্ট লাইফ থেকে পেশাগত জীবনে গেলাম, সেখানে আমি জব সুইচ
করেছি, ভূত এফএম এর সাথে সম্পর্কটা,
শিক্ষকতায় আছি। তো কিন্তু এই দীর্ঘ সময় আমার মানে ভূত এফএম এর সাথে রিলেশনটা কখনোই ব্রেক
হয় নাই। আজকে যে ঘটনাটা আমার মনে হয় প্রথম ঘটনাটা আমরা শুনি, আমরা তারপরে তো দ্বিতীয় ঘটনায় যাবো। প্রথম ঘটনাটা খুবই অদ্ভুত, আশা করব শুনছেন আপনারা সবাই, এবং চলুন শুরু করি।
আসলে ভাই আমি আজকে প্রথম যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আর কান্দি গ্রামের ঘটনা। তো যারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আছেন তারা আর কান্দিতে একটা বিশাল শ্মশান আছে, এবং অনেক পুরাতন একটা শ্মশান যেটা আপনারা অনেকেই জানেন, বিশেষ করে রাজবাড়ী জেলার অনেকেই জানেন যে রাজবাড়ির সবচেয়ে মানে পুরাতন শ্মশানটা হচ্ছে আর কান্দি শ্মশান, এবং অনেক হন্টেড ঘটনা সেখানে আছে। তো আমি ওই ধরনের হন্টেড ঘটনাগুলোতে যাব না, আমি একটু ব্যতিক্রম একটা ঘটনা আজকে ইনশাল্লাহ শুরু করব। তো ঘটনাটি রাসেল ভাই, এই ঘটনাটি আমাকে যেভাবে বলেছে গ্রামের একজন প্রবীণ মুরব্বী, যার কাছ থেকে আমি ঘটনাটি কালেক্ট করেছিলাম, তো উনি বলেছে ঘটনাটি ওনার ঠিক মনে নাই, তো 1963 থেকে 66 এই সময়ের মধ্যে হবে।
আচ্ছা।
তো ওই সময়ে ওই আরকান্দি গ্রামে একজন বাহির থেকে কামাল নামে একজন ব্যক্তি, উনি পেশায় মানে ব্ল্যাক ম্যাজিক করতেন, বা যে কবিরাজ আমরা যাকে বলি আর কি, গ্রামের অনেকের বিভিন্ন সমস্যাগুলো থাকে, বিশেষ করে যে প্যারানর্মাল বিষয়গুলো উনি জিনে ধরা থেকে শুরু করে নিয়ে অনেক বিষয়গুলো উনি সলভ করতেন, এবং দেখতেন যে হ্যাঁ একটা কাজ হতো বেশ, মানে আশেপাশের অনেক এলাকায় ওনার একটা সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল যে হ্যাঁ ওই কামাল কবিরাজের কাছে গেলে অনেক কাজ হয়, তো ওনার বেশ ভক্তও হয়ে যায়। তো এর মধ্যে হঠাৎ গ্রামে একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হচ্ছে যে দেখা যেত যে ছোট কিছু বাচ্চা, ধরেন যে 5-7 বছর বা 3-7 বছর এরকম বাচ্চাদের মাঝে মাঝে লাশ পাওয়া যেত, এবং সেই লাশের মানে
সেটা কোথায় পাওয়া যেত?
এটা বিশেষ করে শ্মশানের আশেপাশে বা জঙ্গলে এরকম জায়গাগুলোতে পাওয়া যেত। তো বাড়িতেই তারা থাকতো, কিভাবে যে বের হতো বা কিভাবে বের করে বের মানে বের হয়ে যেত এরা বাড়িতে বাবা মা কেউ কিছু বলতে পারতো না আরকি, ঘটনাটা রাতেই ঘটতো আর। তো লাশগুলো যখন পাওয়া যেত তখন দেখা যেত ওই লাশের মানে বুকটা ফাড়া এবং ভিতর থেকে হৃৎপিণ্ডটা নাই, হৃৎপিণ্ড নাই, সবকিছু ঠিক আছে হৃৎপিণ্ডটা নেই। তো প্রথম দিকে গ্রামবাসী যখন এই ধরনের ঘটনা একবার দুইবার তিনবার এরকম ঘটতে থাকে তখন তারা মনে করেছে যে গ্রামে মনে হয় কোন হিংস্র জন্তু জানোয়ার আবির্ভাব করেছে। আর ওই সময়ে তো রাজবাড়ি কিন্তু এখনো জেলা শহর হলেও এটা তো বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল, পরবর্তীতে 80-এর দশকে গিয়ে সেটা জেলা হয়, এখনো কিন্তু এটা আমরা মোটামুটি একটু নিরিবিলি শান্ত জেলা, মফস্বল জেলা আমরা বলতে পারি আর কি ওটাকে। আর বালিয়াকান্দিটা তখন তো আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল, রাস্তাঘাট এখন যদি উন্নত হয়েছে কিন্তু তখন কিন্তু মানে আজ থেকে 3-4 বছর আগেও রাস্তাঘাটের অবস্থা বালিয়াকান্দি থেকে রাজবাড়ি যাওয়ার পথটা এত ভালো ছিল না, আর এখনো ওই অঞ্চলে অনেক মানে জঙ্গলের দেখা পাওয়া যায়, আর ওই সময় তো আরো অনেক জঙ্গল ছিল। তো স্থানীয় লোকজন মনে করেছিল হয়তো বা কোন হিংস্র জন্তু জানোয়ারের আবির্ভাব ঘটেছে যারা এই বাচ্চাদেরকে এরকম অবস্থা করছে। তো গ্রামের লোকজন একসাথে মিটিং করে তারা চিন্তা করে তারা পালাক্রমে পাহারা দেবে এবং খুঁজে বের করবে রাতের বেলা এটা কি বা দিনের বেলা তারা খুঁজবে যে এই হিংস্র জন্তুটা কি, যেমন হঠাৎ করে আসে বা আমরা কিছুই টের পাই না বাচ্চাদেরকে এভাবেই করে, আর শুধু বাচ্চাদেরকেই কেন করছে, অনেক বড়দেরকেও তো করতে পারে, শুধু বাচ্চারাই কেন টার্গেট হচ্ছে এটা, তো এটাও তারা চিন্তা করেছে। এখন তারা অনেক খোঁজাখুঁজি করে রাতের বেলা পাহারা বসায় কিন্তু ওই টাইপের কোন জন্তু দেখা আর পায় না। তো তখন তারা ওই কামাল কবিরাজের কাছে শরণাপন্ন হলো। তো কামাল কবিরাজ তাদেরকে বললেন যে হ্যাঁ গ্রামে একটা পিশাচের আবির্ভাব ঘটেছে, সেই এই কাজগুলো করছে। তো তোমরা তোমাদেরকে বেশি করে এখানে কিছু রিচুয়াল করতে হবে, এরকম বাড়ি বন্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, উনি অনেক ধরনের কিছু ফর্মালিটিস গ্রামবাসীদেরকে বললেন এবং তারাও সরল বিশ্বাসে এটা করা শুরু করলো। তো মাঝে অল্প কিছুদিন গ্যাপ, গ্যাপ হওয়ার পর আবার এই ধরনের ঘটনা শুরু হয়েছে। প্রথম দিন মাঝে একটু গ্যাপ হওয়ার পর গ্রামবাসী মনে করেছিল হয়তো বা রিচুয়াল করার পরে, বাড়ি বন্ধ করার পরে জিনিসটা থেমে গেছে। তারপর যখন হঠাৎ করে আবার শুরু হলো, তখন আবার কামাল কবিরের কাছে আসলো, তখন বললো না এটা আবার আসছে, তোমাদেরকে আবার এটা করতে হবে, এটা করতে হবে, এরকম অনেক বিষয়গুলো তার মানে থিম অনুযায়ী যা যা করতে হবে সেটা গ্রামবাসীদেরকে বললেন। তো একদিন মানে রাতের বেলা মানে বাবা মা টের পেয়েছে যে তার সন্তানকে কিছু একটা নিয়ে গেল। এবং অদ্ভুত ব্যাপার আছে ভাই, এই যে যতগুলো বাবা মার সন্তান নিয়ে গেছে, বাড়ির কেউ ঘুণাক্ষরও টের পায় নাই যে কিসে নিয়ে গেল। কোন চিহ্ন নাই বাড়িতে, কোন জীবজন্তুর পায়ের ছাপ নাই, কিছুই নাই, অদ্ভুত ব্যাপার। তো এই জন্য সবার মনে একটা বিশ্বাসটা দৃঢ় ছিল যে এটা হয়তো বা কোনো প্যারানর্মাল বা অশরীরী কোনো কিছুই ঘটনাটা ঘটাচ্ছে। তো ওই দিন কিভাবে কিভাবে যেন বাবা মা টের পেয়ে গিয়েছিল যে মনে হয় কোনো একটা শব্দ হলো, তারপর শব্দ হওয়ার পরে দেখে তার সন্তান ঘরে নেই। তখন তারা সুপ চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমার সন্তানকে নিয়ে গেছে, মানে এরকম চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসী সব মশাল টশাল নিয়ে আসে। তো সব খুঁজতে খুঁজতে যখন ওই আরকান্দি শ্মশানের কাছে চলে আসছে, তখন আসলে ভাই গ্রামবাসীর কাছে ঘটনাটা পরিষ্কার হয়ে যায় আসলে ঘটনাটা কি। তখন দেখে ওই যে কামাল কবির আছে, সে ওই ছোট্ট শিশু বাচ্চাটার মানে বুক ফেরে ভিতর থেকে মানে হৃৎপিণ্ডটা খাচ্ছে, একদম গ্রামবাসীর কাছে হাতে নাতে সে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে মানে গ্রামবাসী তো তাকে বেধরক পিটুনি দেয় এবং বুঝতে পারে যে এতগুলো মার্ডারের সাথে সেই জড়িত। সকালবেলা পুলিশে খবর দেওয়া হয়, রাজবাড়ি থানা থেকে পুলিশ আসে, পুলিশ আসার পরে তাকে গ্রেফতার করা হয়। তখন কিন্তু আসলে আমাদের রাজবাড়িতে এখন যেমন যে জজকোর্টটা আছে, আগে কিন্তু এখানে জজকোর্ট ছিল না, রাজবাড়ির সব বিচার কার্য ফরিদপুরে হতো, ওই সময় সবকিছু ফরিদপুরে ছিল। তো তখন ফরিদপুরে তাকে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে কোর্টে, এবং সে মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে হ্যাঁ সেই
সেই অপরাধ করেছে,
এই অপরাধগুলো করেছে। যখন স্বীকারোক্তিমূলক জবাব দিয়ে দেয় মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তার অল্প কিছুদিন শুধু মানে শুনানি হয়েছে, কারণ সবাই তো আসলে তার কোন আত্মীয় স্বজন ওখানে ছিল না তাকে ডিফেন্ড করার মতো বা তাকে রক্ষা করার মতো, সে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার বাঁচার আসলে কোনো উপায় ছিল না। আর গ্রামবাসী হাতে নাতে ধরেছে, তারা সবাই সাক্ষ্য দিয়েছে যে তাদের তারা এই হালতে পেয়েছে, এবং সেও নিজেও বলেছে সব মার্ডার তার হাতেই হয়েছে। তো যাই হোক, অল্প কিছুদিন শুনানি হওয়ার পরেই জজ সাহেব তার রায় দিয়ে দেন, রায়ে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যেহেতু একটা রায় হওয়ার পর কিছুদিনের সময় থাকে আপিল করার জন্য, হয়তো হাইকোর্টে আপিল করার সুযোগ থাকে, যেহেতু তার কেউ ছিল না এই জন্য তারও ওই সুযোগটা হয় নাই যে হাইকোর্টে গিয়ে আপিল করবে বা এই টাইপের কিছু। সেও বুঝতে পেরেছিল যে করে কোনো লাভ হবে না, এই জন্য সেও আর কোনো আপিলের কোনো কিছুতে যায় নাই। তো তাকে ফরিদপুর কারাগারেই রাখা হয়। তো এখানে একটা বিষয় বলে নেওয়া হলো, আসলে ভাই ফরিদপুর কারাগারটা কিন্তু সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, মানে অনেক অনেক আগে। এখন যারা ফরিদপুর জেলটা দেখবেন তা দেখবেন যে চারদিকে দেয়ালগুলো অনেক মনে হয় যে একদম মানে ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার মতো অবস্থা, ওখানে গেলে এরকম মনে হবে ফরিদপুরে যে পুরাতন যে দেয়াল মানে কারাগারটা আছে ওই সময় পুরাতন কারাগারে তাকে রাখা হয়েছিল। তো যেহেতু সে তাকে মৃত্যুদণ্ডের ই হওয়ার পরে তাকে কন্ডেম সেলে নিয়ে যাওয়া হয়, সেখানে অল্প কিছু আসামি ছিল যারা যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কিছু আসামি ছিল। তো ওখানে নিয়ে যাওয়ার পর রসেল ভাই ওই জেলখানা থেকে যে খাবারটা তাকে দেয়া হতো ওটা আসলে উনি মানে খেতেন কি খেতেন না কেউ কিছু বলতে পারে না, কারণ ওনাকে যখন খাবার দেয়া হতো উনি কোনো মানুষ ওনাকে কোনো কিছু খাওয়া দেখেনি, এবং যখন খাবার পরবর্তী খাবারের সময় হতো তখন দেখা যেত আগের যে খাবারটা সেটা ওরকমই আছে। এরকম কিন্তু অনেকদিন চলে যায়, আসলে উনি কি খান না খান এটাও জেল কর্তৃপক্ষ কিছু বুঝতে পারছিল না। দিনে দিনে উনি আবার অসুস্থ হয়ে পড়ছিলেন কামাল কবিরাজ। তো উনাকে যে সেলে রাখা হয় ওই সেলের যে অল্প কিছু আসামিরা ছিল তার পাশের যে সেলগুলোতে, তারা রাতের বেলায় কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা মানে
অবলোকন
করত এবং ফিল করত। তার ভিতরে কিছু বিষয় আমি বলি রসেল ভাই, সেখানে ওই সময়ে আসলে এই ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম ওই সময়ে রাজবাড়ী জেলার একজন জেল পুলিশ মানে সদ্য জয়েন করেছে আর কি। তো উনি যদি এখন মারা গেছেন, তো উনি যখন পরবর্তীতে ওই কামাল কবিরাজের পর ঘটনা যখন উনি সবাইকে বলেন, ওই উনার বলার মাধ্যম দিয়ে ওই জেলের ভিতরকার ঘটনাগুলো মানে বাইরের লোকজন জানতে পারে। তার আগে কিন্তু আমরা এগুলো কিছুই জানতাম না, সেই বিষয়গুলো এখন বলবো। তো ওখানে লোক মানে ওখানে যে কন্ডেম সেলে যারা ছিল বা ওই আশেপাশে কয়েকটা সেলে যারা ছিল, তখন তারা রাতের বেলা দেখত যে একদম একটা কালো ছায়া মূর্তি, এবং সেই কালো মূর্তিটা যে ছায়া, যেমন আমরা যেরকম আমাদের ছায়া দেখি বিষয়টা এরকম ছায়া না, সেই ছায়াটা হলো ওই যে ঘন ধোয়া, ধোয়া যদি একত্রিত হয়ে মানে ঘনীভূত হয়ে মানে মেঘের মতো, কালো মেঘের মতো একটা মানে মানুষের শেপ ধারণ করে, ঠিক ওই রকম একটা শেপ ওই জেলখানার ভিতর দিয়ে করিডোর দিয়ে হেঁটে বেড়াতো। এই দৃশ্য দেখে তো সবাই দেখতো, এটা দেখার পরে চিৎকার চেঁচামেচি করতো, যখন জেল পুলিশরা আসতো আসার পরে কি হয়েছে বলে যে এরকম এরকম দেখেছি, এখন তারপরে ওনারা কিছু দেখতো না, তো ধমক দিয়ে চুপ করাই দিত যে তোমাদের ইচ্ছা করে এরকম রাতের বেলা আমাদের দুষ্টামি করতেছো আমাকে, আমাদেরকে বিরক্ত করার জন্য। তো একবার কি হয়েছে ভাই, ওই ওখানে সবাই আগুন আগুন বলে চিৎকার করে ওঠে কিসের মধ্যে মানে জেলখানার মধ্যে, তো জেল পুলিশ আসে বলে কি হয়েছে বলে যে ওই যে ওইখানে যেই কামাল নামে একজন আছে তার ইসের সেলের মধ্যে আগুন জ্বলছে। ওরা কাছে গিয়ে দেখে কামাল মানে খুব দিব্যি ঘুমাচ্ছে, কোনো আগুনের লেশমাত্র নাই। এটা দেখে ওই আসামিদের প্রতি আরো বিরক্ত হয় জেল পুলিশরা। এরপর আর একদিন এই মানে বলতে থাকে পানি পানি বলে চিৎকার করতে থাকে ওই আসামিরা ওই 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 টুকুর ইসের মধ্যে। তারপর যখন পুলিশরা আসে বলে কিসের পানি, বা মনে হচ্ছিল যে আমরা তো পানিতে ডুবে যাচ্ছি, নিচ থেকে কোথা থেকে যেন পানি ঢুকতেছে ওরা ওই সেলের মধ্যে, তখন আসলে কোনো পানির কোনো কিছুই ছিল না। তো এরপরে জেলার এসে বলে যে তোমরা যদি এরপরে এই ধরনের কোনো বিরক্ত করো
মানে বিশ্বাসই করে না, তারা মনে করছে
তোমাদেরকে কিন্তু খুব কঠিন শাস্তি দেওয়া হবে, এই ধরনের আর কোনো বিষয় বলা যাবে না, এই ধরনের উদ্ভট কোনো বিষয় বলা যাবে না। তো যাই হোক, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না। এদিকে কিন্তু দিনে দিনে কামালের ফাঁসির সময়টা ঘনিয়ে আসছে। তো কামালের ফাঁসির যখন 3-4 দিন বাকি, তখন তো তার ফাঁসির যে মঞ্চটা ওটা রেডি করা হবে, ওখানে ফাঁসির মঞ্চ রেডি করার জন্য আমরা জানি যে আগে থেকে দড়িগুলো আনা হয়, তারপরে ফাঁসির যে মঞ্চ যেখানে মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মানে জল্লাদ মানে একটা সুইচ টিপার সাথে সাথে বা একটা একটা দণ্ড টান দেওয়ার সাথে সাথে পায়ের নিচ থেকে পাটাতন সরে দেয়, একটা গর্তের মধ্যে পড়তে আর কি বডিটা পড়ে যায়, ওখানে কিছুক্ষণ থাকার পরে মৃত্যুদণ্ড মানে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারপর ওখান থেকে বের করা হয় আর কি। তো একজন মৃত্যুদণ্ড মানে একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে বলা হলো যে তুমি এই দড়িটা রেডি করো, রেডি করো যখন সব ঠিকঠাক আছে না, কারণ এই কাজগুলো কিন্তু সরাসরি যে আসামিদেরকে দিয়েই সাধারণত করানো হয়, বিশেষ করে জল্লাদ সংক্রান্ত কাজগুলো। তো ওই আসামি দড়িগুলো ঠিকঠাক করতে গিয়ে মানে খুবই আচমকা মানে পা পিছলে ওই যে মানে ফাঁসি যেখানে আসামিকে প্রথমে দাঁড় করানো হয়, আসামি মানে যেখানে যখনই ঝুলিয়ে দেওয়া হয় যে গর্তটার মধ্যে পড়ে যায়, সে হঠাৎ করে মানে পা পিছলে ওই গর্তের মধ্যে পড়ে যায় এবং মারাত্মক ইনজুর্ড হয়। হওয়ার পরে তাকে মানে হাত পা ভেঙে যায় এবং খুব স্পাইনাল কর্ড ভেঙে যায় আর কি, খুব মারাত্মক ভাবে আহত হয়েছে। তখন তাকে সে যখন চলে গেল ওখান থেকে, তখন আর একজনকে বলা হলো তাহলে এবার তুমি রেডি করো, তুমি এটা রেডি করো। তো পা পিছলে পড়ে গেছে, তো আসলে সে প্রথমে ফাঁসি এটি রেডি করেছে, পরপর হঠাৎ করে মানে কিভাবে কিভাবে যেন ও নিজেও বলতে পারে না যে ওই দড়িটা দড়ির একটা অংশ ওর গলা নিজের গলার সাথে প্যাঁচ লেগে গেছে। প্যাঁচ লাগার পরে তো কিছুতেই সেটা ছুটাতে পারছেন এবং ওটা আস্তে আস্তে শুধু শক্ত হয়ে আসছে গলার সাথে। যখন দূর থেকে লোকজন এটা খেয়াল করেছে, প্রথমে মনে করছে এমনিতেই হয়তোবা, কিন্তু যখন দেখেছে যে ও হাত পা ছোড়াছুরি করছে, বিশেষ করে পা ছোড়াছুরি করছে, তখন লোকজন দৌড়ে সেখানে গেছে। যাওয়ার পরে ওই দড়ির ওই রশিটা তার গলা থেকে ছাড়ানো হয়। তখন আশেপাশে মানে একটা খবর ছড়িয়ে গেল পুরো সেলে যেই ওর এই কামাল কবিরাজের ফাঁসির কাষ্ঠ রেডি করতে যাবে তারই ক্ষতি হবে। তো এখন আর কাউকে দিয়ে মানে তাকে ফাঁসি মানে কার্যকর করার জন্য কোন আসামিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকেই বলা হয় সে বলে আমি পারবো না, কারণ সবার কাছে ওই রোমারটা ছড়িয়ে গেছে, এই ঘটনার বিষয়টা ছড়িয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত জেল পুলিশটাই মানে এটা রেডি করেন, কোন আসামির সহযোগিতা ছাড়াই তারা এটা রেডি করেন। তো ফাঁসির যখন আর মাত্র 3 দিন বাকি, তখন কামাল কবিরাজকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কি, তুমি কিছু খেতে চাও কিনা। তখন বলে আমার দুইটা ইচ্ছা আছে, একটা ইচ্ছা হলো তার মৃত্যুর পরে তার লাশটা ওই শ্মশানে যে ওই শ্মশানটাতেই যেন মানে ই করা হয়, কবর দেওয়া হয়, এটা তার একটা ইচ্ছা ছিল। আর দ্বিতীয় ইচ্ছা হলো তাকে একটা অল্প বয়স্ক একটা মানে বাচ্চা ছাগলের কলিজা খেতে দিতে হবে, সেরকম সেটা কাঁচা হতে হবে। তো এই ধরনের উদ্ভট ইচ্ছা আসলে পরের ইচ্ছা, তো প্রথম ইচ্ছা তো ঠিক আছে কবর দেওয়ার বিষয়টা, কিন্তু পরের যে ইচ্ছাটা তাই সেই ইচ্ছাটা আসলে এটা তো আসলে জেল কোড অনুযায়ী হয় না, কারণ খাবারেরও তো একটা ধরন থাকে। তারপরেও যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেষ ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী তাকে খাবারটি এনে দেওয়া হয়। এবং আসলে ভাই যখন খাবারটি এনে দেওয়া হয় রাতের বেলা, তখন সে বলেছিল যে আজকে রাত্রে আমার ছেলের কাছে কেউ আসবেন না, আমি একটু যেহেতু আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করছেন এটাও করেন যে আমার ছেলের কাছে কেউ আসবেন না। তো আসলে ভাই ওনার ছেলের কাছে ওই দিন রাত্রে কেউ আসেনি, কিন্তু যখন সকালের দিকে ওনার ছেলের কাছে সবাই আসে তখন দেখল যে ওই যে কলিজাটা, এটা কলিজাটা সে সম্পূর্ণই খেয়েছে, কাঁচাটাই খেয়েছে, এবং কামাল কবিরাজের ওখানে মানে মৃতদেহ পড়ে আছে। এবং মৃতদেহ তিনি মারা গেছেন তো, কিন্তু তার চেহারায় এবং তার শরীরে মনে হচ্ছে যে না, এর মৃত্যুটা স্বাভাবিক না, মনে হচ্ছে কেউ তার গলা চিপে হত্যা করেছে, কিন্তু তার ছেলে কিন্তু কেউ ঢোকেও নাই, বেরো হয়নি। তো আর উনি যেহেতু একটু রহস্যজনক আচরণ করতো আগে ভাগে, কারোর সাথে ওইভাবে কথাও বলতেন না, কারোর সাথে মানে চলাফেরাও করতেন না, কারোর সামনে খাওয়া দাওয়া করতেন না, এবং তার মৃত্যুটা নিয়ে আসলে ওই রকম মাথা ব্যথার কারণ কারো ছিল না। তো যাই হোক, তার ইচ্ছা অনুযায়ী যেহেতু তাকে শ্মশান, যেহেতু তিনি আসলে এমনিতে মুসলিম ছিলেন, নাম যেহেতু মুসলিম নাম, কিন্তু সমস্যা হলো যে জেলখানা থেকে যখন তার লাশ নিয়ে ওই শ্মশানে দাফন করতে যাবেন, তখন শ্মশানে যারা হিন্দু সম্প্রদায় ছিলেন বলে দেয় এ তো আসলে মুসলিম, তো এখানে তো তাকে কবর দেওয়া যাবে না,
সেটা অন্য ব্যাপার। কিন্তু
যাই হোক, শেষ পর্যন্ত তাদেরকে বল, কারণ কি সব সব ধর্মের লোকই তার কাছে অনেক ফ্যাসিলিটি পেয়েছিল, কারণ সে অনেক কাজ করে দিত, ভালো হোক খারাপ হোক অনেকেই সুবিধা পেয়েছিল। ওই মানবিক বিবেচনায় শেষ পর্যন্ত তার অন্যায়গুলোকে, যেহেতু মারাই গেছে, শেষ পর্যন্ত তাকে মাটি দেওয়ার অনুমতি দেওয়া হয়, মানে সবাই মিলেই সেটা অনুমতি করে তাকে।
মৃত্যু অস্বাভাবিক ছিল,
মৃত্যুটা অস্বাভাবিক ছিল, কিন্তু জেলখানা থেকে কোনো মতেই, কারণ যখন তার যখন পোস্টমর্টম করা হয়েছিল তখন বলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, মানে শ্বাসরোধ
করেছে,
কিছু নাই, মানে এটাই সব অবাক বিষয়। তখন জেল পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা কিছু দেখেছো কিনা, বলে না সবাই তো মানে কেউ কিছুই করে নাই, এবং তার পাশে যে সেলে যারা ছিল কেউ সাক্ষ্য দেয়নি, বলছে যে না তার ছেলে আমরা কাউকে ঢুকতেও দেখিনি বেরোতেও দেখিনি। তো তাহলে কে গেল সেখানে, কে তাকে হত্যা করলো, এটাও একটা বিষয় ছিল। আচ্ছা, তাকে যখন আসল ভাই মানে কবর দিয়ে দেওয়া হলো, ওখানে কবর দেওয়ার কয়েকদিন পরে তার কবর থেকে মানে দেহটা কে যেন টেনে বের করে ফেলেছে, সবাই দেখেছে যে মনে হয় কুকুর বা বিড়াল বা কিছু একটা তার কবর থেকে দেহটা বের করে ফেলেছে। দেহটা বের করে ফেলার পরে কিন্তু তার দেহ সবই ঠিক ছিল, অন্য কোথাও কোনো আঘাত ছিল না আসল ভাই, কিন্তু তার শরীরে মাথা ছিল না, মনে হচ্ছে কে যেন, এবং মাথাটা মনে হচ্ছে কে যেন খুব সুন্দর করে কেটে নিয়ে গেছে, এরকম মনে হয়েছে সবাই যারা ওই সময় যারা দেখেছে। তো আমরা জানি যে এই যারা তান্ত্রিক, যারা যারা ব্ল্যাক ম্যাজিক করেন, অনেক সময় দেখা যায় তাদের মৃত্যুর পরে মানে তাদের মাথাটা অনেকে কিন্তু নিয়ে যান ভাই, এটা কিন্তু বেশ বহুল প্রচলিত একটা কথা আর কি। তো হয়তোবা ওরকম করে কেউ হয়তোবা সেটা নিয়ে গেছে, কিন্তু মানে অদ্ভুত ব্যাপার আসল ভাই, এই কামাল কবিরাজকে মানে এখন তো হয়তো অনেকে চেনে না, কিন্তু অনেক মুরব্বী যারা, এখন তো অনেকে জীবিত নাই ওই সময়ের, কিন্তু যারা দেখেছিল তার চেহারা মনে আছে, এখনো নাকি ওই শ্মশানের আশেপাশে ওই কামাল কবিরাজকে দেখা যায়।
আচ্ছা,
এটা মোটামুটি ওই এলাকায় একটা মানে খুব প্রচলিত একটা ঘটনা, অনেকেই জানেন এই বিষয়গুলো। তো এটাই ছিল রাসেল ভাই, যদিও রাসেল ভাই শ্মশানের ঘটনা আমি হয়তো পরে আসলে ওই শ্মশানের অনেক ঘটনা আমি বলবো, বাট এই ঘটনাটা আমার কাছে খুবই একটা অদ্ভুত লেগেছিল, এই জন্য আজকে একটা বিশেষ এপিসোডে আমি
এই ঘটনাটাকে বললাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এমনি নয়ন ইসলাম আমাদেরকে লিখেছেন, আমাদের লিখেছেন মোহাম্মদ দুলহান, আকরাম হোসেন সবুজ, সুরুজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এইচ এম নাজমুস সাকিব, এবং আজকের এপিসোডটা জাস্ট অসম লিখেছেন তাই। এম ডি ওবায়দুল ইসলাম অন্তর আমাদের লিখেছেন, সজীব চৌধুরী আমাদের সাথে আছেন, রনি খান আমাদের সাথে আছেন এবং ঘটনাগুলো ভালো লাগছে সেটা লিখেছেন, আমাদের সঙ্গে আছেন উত্তম কুমার ঘোষ, আমাদের সঙ্গে আছেন নিঃশব্দ তামজিদ, লিখেছেন আই লাভ রেডিও ফুর্তি, প্রাপ্তি ফাইজা আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আমি সিলেট থেকে বলছি ফাইজা, জীবন আহমেদ আমাদের সাথে আছেন, ভূত এফএম এর অরিজিনাল পেজ পেতে চাই, ভূত এফএম এর অরিজিনাল পেজে তো লাইভ কেসি আমরা, তারপরে যদি www.facebook.com/bhutfm.rasel একদম কনফার্ম থাকেন যে এইভাবে লিখলে কোনোদিন ভুল হওয়ার কোন চান্স নেই। সুতরাং এই প্রশ্নটা বারবার না করলেও চলবে। কিন্তু সাগর আহমেদ আমাদের সঙ্গে আছেন, গালিব আমাদের সঙ্গে আছেন, অনেক ভালো লাগছে তাই লিখেছেন। আমাদের সঙ্গে আছেন এমডি সজীব মিয়া, আর যে রকি খান আমাদের সঙ্গে আছেন, আমিনুল ইসলাম নিখিল আমাদের সঙ্গে আছেন, অনামিকা কর্মকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নীল, এছাড়াও ইমরান আহমেদ আমাদের সঙ্গে আছেন, অনিক কুমার আমাদের সঙ্গে আছেন, শান্ত শিকদার আছেন, প্রেম আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে হৃদয় খান আছেন, আমাদের সঙ্গে আছেন শরীফুল ইসলাম, ফেরারি অয়ন, রকিবুল হাসান, এছাড়াও বিকি তন্ময়, এম ডি সুলাইমান, মিনহাজ পাভেল, আহসান রক, অ্যাঞ্জেল রুবেল সিং, আচ্ছা এছাড়াও এরশাদুল বাড়ি, এস কে সৌরন, এছাড়াও নূর আলম শান্ত, জাকির হুসাইন, আর জে অভি সহ আরো অনেকে। আমাদের রেডিও ফুক্তি যে পেজটা, সেই পেজে আমি দেখতে পাচ্ছি যে অনেকে এখানে আছেন। তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে আছেন আনিসুর রহমান আনিস, এছাড়াও আমাদের মনে হয় অনেকেই এখানে আছেন। আমি পেজের অ্যাড্রেসটাকে বলে দিই, www.facebook.com/bhutfm.rasel। এই পেজে আপনারা এসে কিন্তু লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন এবং যা চান সেটাই আপনারা করতে পারেন। এবং এই পেজে এখন লিখছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, আমি দু একটা নাম পড়ে ফেলতে চাই। সেটি হচ্ছে, অনেক ভালো লাগছে রাসেল ভাই, রাফি আহমেদ শুভ লিখেছেন, আদনান নাইমুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন পলাশ বিশ্বাস, এমটি আহমেদ শিশির, এছাড়াও রবিউল আলম, সিফাত সৌরভ আমাদের সঙ্গে আছেন, আদনান নাইমুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন, এবং দেখেন তিনিও দিয়েছেন যে আমাদের যে অ্যাড্রেসটা সবাই চাচ্ছেন ফেসবুকে অলরেডি দিয়ে দিয়েছেন, হ্যানি ইসলাম শরীফুল আমাদের সঙ্গে আছেন, আবু জাহিদ ফাহিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্বাধীন রহমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন এম ডি আকাশ, এছাড়াও সামিউল নিপুন আমাদের সঙ্গে আছেন, স্বাধীন আছে, সৌরভ মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এম দেবপ্রিয় মিশ্র ধ্রুব আমাদের সঙ্গে আছেন, রকি সহ আরো অনেকে। আমরা চলে যাব হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে তার ঘটনায়, এবং তারপর আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। চলে যাচ্ছি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে তার ঘোষণা দিয়ে ঘটে যাওয়া একটা ঘটনায়।
আসসালামু আলাইকুম
দাসিয়া। ওয়া আলাইকুম সালাম।
আমি ঈদ উল ফিতরের দুটা দিন পরে ঢাকার বাইরে গিয়েছিলাম, সেটা কিশোরগঞ্জ। সেখানে অনেকগুলো একটু ঝামেলা ছিল, ওইখান চাইতে আমার ঢাকার মধ্যে সবচেয়ে বড় যেটা আশ্চর্য হয় আমি আসার পরে যেটা শুনি এবং দেখি, সেটিতে আমি যখন ঢাকায় আসি, এসে আমি যে মসজিদ আমার নামাজ পড়া হয়, ইব্রাহিম আদাম জামি মসজিদ, তো মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে যে আপনাকে একটা বৃদ্ধ লোক খোঁজ করতেছে কয়েকটা দিন ধরে, দেখা হয়েছে কিনা। তখন বললাম না, আমি তো মাত্র আসছি, তো হয়তো আসতে পারে, আসলে দেখা হবে। তো দুটা দিন পরে সেই মসজিদে ওই লোকটা আসে, বৃদ্ধ লোকটা এসে বসে থাকে, এবং মাদ্রিন সাহেব যখন ওনাকে বলে যে মাইদিন বাসার সাথে আপনার সাথে সাক্ষাৎ হলো, তো বলছে উনি আসছে, তো বলছে হ্যাঁ উনি তো আমার সাথে কথা বলে, তো উনি আমার সাথে যেগুলো কথা বলে খুব খুব বড় আশ্চর্য বিষয় হয়। তো উনি আমাকে প্রথম কথা বলার সময় একটা ওয়াদা করায় যে মাইদিন ভাই আপনি আমার সাথে একটা ওয়াদা করেন, আপনি আমাকে কখনো ভুলবেন না, আপনি আমাকে কখনো ভুলবেন না, এবং আপনি আমাকে একটা উপহার দিবেন, সেটিতে একটা আতর, আমি আপনাকে একটা উপহার দিব, কিন্তু এখন না, পরে। তা বললাম ঠিক আছে, আমি কথা দিতেছি আমি আপনার সাথে আপনাকে কখনো ভুলবো না, এবং উপহারটা যে আপনি আমার কাছ থেকে আতরটা চাইছেন আমি যখন আনতে যাব তখন আপনাকে দেবনি। তখন সেই মতো আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন, উনি বলতেছে যে আমার বাড়ি খাজিদান দিগুন সেকেন্ড লেনে। এরপরে উনি বলতেছে যে আমার আমার কবর, আমার ভাইয়ার কবর, আমাদের আত্মীয় স্বজনের কবর ওই এই স্থানটার মধ্যে, ওই জায়গাটার মধ্যে। তখন আমি আশ্চর্য বলতেছি কি বলেন আপনার কবর, তো উনি শব্দ ঠান্ডা মানে নিশ্চুপ হয়ে থাকলেন, উনি বলতেছে হ্যাঁ আমার কবর এবং আমার আত্মীয় স্বজনের কবর ওই জায়গাটার মধ্যে, আপনি এইখানে এইখানে তো আপনার সাথে কথা বলতেছেন। তখন উনি খুব চুপচাপ থাকলেন, তো সেই মুহূর্তে আমি তাকে দেখতেছি উনি এত প্রচন্ড, ওনার শরীরে গরম জ্বর এবং খুব কাঁপতেছে, তার সাথে সাথে আমারও একই অবস্থা যে আমার খুব ঘুম পাইতেছিল, অনেক ঘুম পাইতেছে এবং আমার শরীরটা একটু খুব চুলকানো শুরু হইল, মানে ঝাড়া পড়া করতেছে। আমি শুধু এতটুকু অবাক হলাম যে এটা হয়তো বৃদ্ধ মানুষ, এখন জ্বর দেখা যায় গায়ে, কাঁপতেছে, হয়তো কোন একটা ভুলটুল করতেছে। এত আমি গুরুত্ব তাকে দিতেছি না, যে উনি যে বলতেছে আমাকে যে আমাকে ভুলবেন না, আবার উনি বলতেছে আমাকে উপহার দিবে পরে এবং তার কবর আছে, আবার বলতেছে যিনি আমাকে তালাশে আছে। তো আমার এলোমেলো সবকিছুতে না, তারপরও উনি বৃদ্ধ এবং তার অসুস্থ বলে আমি কোনো একটা কিছু চিন্তা ভাবনা করিনি। তো আমার যে ঘুম পাইতেছিলাম, একটা এমন ঘুম দিছি প্রায় 4-5 ঘন্টা আমি ঘুমালাম ওই জায়গাটার মধ্যে, এত ঘুমের মধ্যে ছিলাম। যখন উঠছি, উঠে সেই লোকটাকে আমি পাই নাই। পরবর্তীতে আমি যখন আতর আনি, আতর এনে ওনাকে যে দেব, তা আমি তো জিজ্ঞেস করেছিলাম ওনার ঠিকানাটা কোথায়, উনি তো বলছে আমাকে খাজি দেওয়ান সেকেন্ড লেনে, কিন্তু সেখানে তো বাড়ির পুরো অ্যাড্রেসটা নাই। এবং পরবর্তীতে আমাকে যে আজিমপুর কবরস্থানের কথাটা বলে সেখানে আমি গিয়েছিলাম, তার জন্য আমি খুব অপেক্ষায় ছিলাম যে ওনাকে দেখা হলে সে এতটা উপহার দিব। তা আমি সে মসজিদ মুয়াজ্জিন সাহেবকেও জিজ্ঞেস করি যে ওনার ঠিকানা বা কোনো কিছু যাওয়া চেনা আছে, কারণ ওই লোকটাকে তো দেখি না, তাকে যে আমি উপহারটা দেব। তিনি বলতেছেন না, কিন্তু আজিমপুর যে উনি আসত মানে কবর, ওইখানে একটা লোক থাকে। ওনার মারফত আমি শুনি 2001 সালে জুলাই মাসে উনি ইন্তেকাল করেন, উনি দুনিয়াতে নাই। তা আমি সেই থেকে এখনো আতরটা আমি রেখে দিয়েছি আমার ঘরের মধ্যেই, যে আমি আতরটা কোথায় দেব, কবর আমি আতরটা দেইনি, এই আতরটা আমি কোথায় দেব, এবং সে আমার কাছে কেন বে আতরটা চাইছে, এবং বন্ধুত্ব যে করতে চাইল কেন চাইল, এবং সে আমার কাছেই বা কেন আসলো, আমি সেই সন্ধানে এখনো আসি যে দেখি সে আবার আমার কাছে আসে কিনা, অথবা এইটা নিয়ে আমি কি করতে পারি, কেন সে আমার সাথে দেখা দিয়েছিল, আমার সাথে এখন আর দেখা হয় না বা উনি আসেন না বা দেখা হয় না। তা আমি আতরটা এখনো রেখে দিছি, আশ্চর্য যে উনি আমার কাছ থেকে আতরটা চাইছে, কেন চাইল, কেনই বা দেখা আসছে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার জন্য, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব, আপনার ভাই আছেন আমাদের এখানে এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনব।
থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি একটি মেডিকেল কলেজের ঘটনা। তো ঘটনাটি আসলে যিনি যার সাথে ঘটেছে তার নাম বলতে বলেছে, কিন্তু ওনার বর্তমান কর্মস্থল বলা যাবে না। তো উনি একজন পেশায় শিশু চিকিৎসক, ওনার নাম হচ্ছে মরিয়ম। তো উনি রাজশাহী মেডিকেলে পড়তেন এক সময়, রাজশাহী মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তাও সেটা স্বাধীনতার আগের কথা। তো ওনার এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক প্রবীণ একজন, হয়তো ওনার নাম অনেকেই জানে থাকতে পারেন। তো ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি, তো উনি যখন রাজশাহী মেডিকেলে যখন পড়তেন, তখন পড়াকালীন সময়ে তো সেখানে ওনার একটা, উনি থার্ড ইয়ারে যখন ওঠেন তখন ওনার একটা রুমমেট আসে। তো ওই রুমমেটের অদ্ভুত ব্যাপার, রুমমেট তার সাথে কোনো কথা বলতো না, সে শুধু লেখাপড়া করত আর মানে তার সাথে কোনো কথা বলতো না। এই এখন সে যদি জিজ্ঞেসও করে কোনো কথা, মানে সে এমন ভাবে রিয়াক্ট করে যে সে কিছু শোনেই নি, সে মনে বধির, মানে সে কানে শোনে না, এমন ভাবে সে রিয়াক্ট করে। দেখো উনিও চিন্তা করলেন যে আমি থার্ড ইয়ারের একজন সিনিয়র আপু, অথচ এ ফার্স্ট ইয়ারে পড়ে। আমি বারবার তাকে বলি, কথা বলার চেষ্টা করি, সে কথা বলে না, এটা নিজের ওনারও ইগোতে এটা লাগে। তো উনিও বেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তো এরকম 2-3 সপ্তাহ হয়ে যাওয়ার পরে উনি মানে খুব বিরক্ত হন ওই আচরণে, ওই তার ওই নতুন রুমমেটের আচরণে খুব বিরক্ত। একদিন রাগ করে বলেন যে তুমি কি আমাকে পাত্তা দাও না, তোমার একসাথে থাকি, তোমার সাথে এতবার কথা বলার চেষ্টা করি, কত গুরুত্বপূর্ণ কথা থাকে, তুমি কথার উত্তর দাও না কেন। তো সে পড়া থামেই তার দিকে অত্যন্ত কর্কশ ভাবে বলে যে আমি কারোর সাথে কথা বলি না, কেউ কথা আমার সাথে বলুক এটা আমি চাইও না, সুতরাং আমার সাথে কথা না বলার চেষ্টা করবা, যদি খুব প্রয়োজন হয় তাহলে আমি তোমার সাথে কথা বলবো, আমার সাথে কথা বলবা না। তো এই ফার্স্ট ইয়ারের এই স্টুডেন্টের আচরণে উনি খুব মানে মর্মাহত হলেন যে এরকম একটা আচরণে, তখন উনি পারতপক্ষে তার সাথে আর কথা বলতেনই না, কিন্তু একই রুমে থাকতেন স্বাভাবিকভাবেই, কিন্তু অনেক প্রয়োজন হয়, যার কারণে প্রয়োজন হতো, তারপরে উনি চেষ্টা করতেন যে বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য। এর ভিতরে আসলে ভাই ওই মেয়েটা যখন প্রথম এই আসে, দেখা যেত যে সে কিন্তু ক্লাসেও খুব ভালো পড়া পারে, মানে তার লেখাপড়ার ইউটাও খুব ভালো। তো হঠাৎ এই মর্গের যিনি পাহারাদার উনি এসে মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে এসে অভিযোগ করলেন যে ইদানিং দেখা যাচ্ছে যে রাতের বেলা লাশগুলো ওনারা যেভাবে সাজিয়ে রেখে যান, সকালবেলা এসে দেখে লাশগুলো এলোমেলো। এবং আরো অদ্ভুত ব্যাপার হল লাশের শরীরের কিছু কিছু অঙ্গ তারা আর খুঁজে পান না। যেমন দেখা যাচ্ছে যে তার হাতের কিছু আঙ্গুল খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে তার চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না।
খুব অদ্ভুত, কিন্তু আঙ্গুল এবং চোখ
এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কান খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাচ্ছে রাসেল ভাই কোনটা হয়তো পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে হয়তো আপাতত রেখে দিয়েছে, অথবা কোনটা পোস্টমর্টেম হবে। তো যখন লাশ আসে ওনারা তো আসলে অত দেখে রাখেন না ওখানে। তো পরবর্তীতে যখন ওই সুরথাল রিপোর্ট যখন প্রথমে ছিল, তখন ওটার সাথে মিল করতে গিয়ে দেখে যে না, সুরথাল রিপোর্টে তো প্রথমে এইগুলো ছিল না, প্রথমে লাশের এই এই বৈশিষ্ট্য ছিল, পরে আবার দেখা গেল এইগুলো তাহলে কিভাবে আসলো, লাশের এই অবস্থা কেন হলো। এই ধরনের সমস্যা যখন হলো তখন মানে বিষয়টা সবার টনক নড়ল প্রশাসনের, যে সুরথাল রিপোর্টের সাথে প্রাথমিক পুলিশের রিপোর্টের সাথে পরে কিছু মেলে না, লাশের কিছু 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 লাশের এরকম সমস্যা দেখা যাচ্ছে। এবং ওই যে প্রথমে অভিযোগ করেছিল যে যারা পাহারাদার যে সকালবেলা দেখা যায় যে লাশগুলো এলোমেলো, তো হ্যাঁ কথার সাথে মিলছে। তখন কি করা হলো যে ওই মর্গে পাহারাদার বসানো হলো, মানে পাহারাটা আগেই ছিল, পাহারাটা কড়া করা হলো যে যাতে করে এই বিষয়টা যাতে রহস্যটা উদ্ঘাটিত হয়। তো এত কড়া পাহারা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না, ঘটনা ওই একই রকম ঘটছে। তো এরকম বেশ প্রশাসন, আর তখন তো আসলে ওই সময় তো সিসিটিভি ছিল না, এরকম এত মানে টেকনোলজি ওই সময় অত ছিল না যে যাতে করে ওইভাবে অবজার্ভ করা যাবে, এই জন্য মানুষ দিয়েই যতটুকু পাহারা করানো যায় এটাই ছিল ওই সময়ের অবস্থার মানে ভরসা ছিল আর কি এটাই। তো তারপরে যখন এগুলো হচ্ছে না, তখন মানে প্রশাসন মানে হসপিটাল কর্তৃপক্ষ বেশ চিন্তিত হয়ে গেল যে এই লাশের চোখ বা এই নখ মানে আঙ্গুলগুলো কোথায় যায়, মানে এত কিছু বাদ দিয়ে কেন এগুলোই কেন থাকে না, আরো তো অনেক কিছুই তো মানে কেটে নিয়ে যেতে পারে, কিন্তু এগুলোই কেন করছে। তো এখন মানে তারপরে কি হলো, আস্তে আস্তে জিনিসটা কমে আসা শুরু করলো, মানে এই টেন্ডেন্সিটা বা এই ধরনের এগুলো কমে আসা শুরু করলো ব্যাপক পাহারার পরে। শেষ পর্যন্ত দেখা গেল যে লাশ কাটা ঘরের মধ্যেও পাহারা বসানো লাগলো, যে শুধু গেটে না একদম ভিতরেও পাহারা বসাতে হয়েছে এই অবস্থার কারণে। তখন আস্তে আস্তে একটু জিনিসটা কমে আসা শুরু করলো, যখন কমে আসা শুরু করলো তখন রাসেল ভাই আসল ঘটনাটা মানে প্রকাশ পেল যে আসলে মূল বিষয়টা কি ছিল। আমরা প্রথমে যে মরিয়ম আন্টির বিষয় দিয়ে শুরু করেছিলাম যে উনার রুমমেটের ই ছিল, উনি আর একটা বিষয় ফলো করতেন, তার রুমমেট মানে রাতের বেলা যখন ওয়াশরুমে যেতেন, ওয়াশরুম থেকে সে যখন ফিরে আসত, ফিরে আসার পরে দেখত যে সে মুখ মুছছে খুব সুন্দর করে, মানে এই মাত্র কোনো কিছু সে খেয়ে এসেছে এরকম ভাবে সে মুখটুক মুছত আর কি। তখন উনি মনে করতো হয়তো ওয়াশরুম থেকে আসে মুখটুক ধুয়ে আসছে এরকম করে মুছতেই পারে, কিন্তু তার এই বিষয়টা একটু অন্যরকম ছিল, অস্বাভাবিক রকমের ছিল। এমনি মুখ ধুয়ে এসে মুখ মোছা আর খাওয়ার পরে মুখ মোছার ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। এবং উনি আর একটা বিষয় খেয়াল করতেন যে তার ওই রুমমেট বাইরে থেকে রাতের বেলা কোথা থেকে আসে, আসার পরে ওই ছোট্ট একটা পুটলিতে কি যেন মানে খাটের নিচে রেখে দেয়। আর যেহেতু তার আচার আচরণ ভালো ছিল না, উনিও তার সাথে এই বিষয়ে কোনো কথা বলতেন না, যে আবার কথা বললে কি ধরনের কি আচরণ করবে জুনিয়ার, এতে নিজের মান সম্মান চলে যাবে, এই কারণে উনিও পারতপক্ষে তার সাথে এই বিষয় নিয়ে কথা বলতেন না। কিন্তু একদিন উনি ওনার খুব কৌতূহল জাগে যে আসলে এই যে রাতের বেলায় এসে ওই পুটলির মতো করে কি রাখে। উনি বেশ কিছুদিন ফলো করেছে ওই এই বিষয়টা। তখন একদিন যখন রাতের বেলা সে সারাদিনই থাকে রুমে লেখাপড়া করে, কিন্তু ওয়াশরুমে দেখা যাচ্ছে সে 15-20 মিনিট এই সময় সাথে আসে না। তো উনি চিন্তা করেছে এইবার যদি ওয়াশরুমে যায় এই সুযোগ আমি দেখব আসলে সে খাটের নিচে রাখেটা কি। তখন আসলে রাতের বেলা সে যখন ওয়াশরুমে রেখেছে, সত্যি ওই সময় ওই মরিয়ম আন্টি উনি দেখেছে, উনি দেখতে গিয়েছে যে আসলে খাটের নিচে সে কি রাখে প্রতিদিন। তখন দেখে হ্যাঁ একটা পুটলি বাঁধা। তো পুটলিটা যখনই রাসেল ভাই খুলেছে সাথে সাথে উনি সাংঘাতিকভাবে শক্ট হয়েছে, উনি দেখে পুটলির ভিতরে মানুষের আঙ্গুল চোখ কান জিহ্বাও আছে সেখানে। তো এই দৃশ্য যখন দেখে উনি সাংঘাতিক রকমের ভয় পান, এবং মানে কোনো মতে দ্রুত এটা মানে ঠিকঠাক মতো রেখে উনি আবার ওনার সিটে শুয়ে পড়েন। সিটে শোয়ার পরে যখন আবার ওই মেয়েটা আসে ওয়াশরুম থেকে ফিরে আসে, সে স্বভাবভাবেই ওই যে মুখ মুছছে, তো উনি সারা রাত ঘুমাতে পারেন নাই, উনি খালি চিন্তা করছেন যে কখন রাত সকাল হবে। সকাল হওয়ার পর ওনার খুব কাছের একজন বান্ধবীর সাথে বিষয়টা শেয়ার করেন যে রুমে এই এই অবস্থা। তখন বলে যে আসলে বিষয়টা তারা তো আমাদের অধ্যক্ষ সাহেবকে জানানোর দরকার। তখন অধ্যক্ষ সাহেবকে দেখিয়ে যখন বলা হলো, অধ্যক্ষ সাহেব বললেন যে তোমরা আসলে মেডিকেলের পড়া অনেক চাপ, তোমরা পড়তে পড়তে মনে হয় তোমাদের মাথায় কিছু সমস্যা হয়েছে, তোমরা এক কাজ করো একটু বাড়িতে যাও, সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে আসো, একটু ভালো করে ঘুমাও, সামনে তোমার এক্সাম, হয়তো এই কারণে মানে মাথার সমস্যা হয়ে গেছে। কিছুতে উনি বিশ্বাস করাতে পারলেন না এবং আরো বিশ্বাস করাতে পারলেন না, শেষ পর্যন্ত মানে আরো চেষ্টা করেছে, লোক ইনস্পেকশনেও আসার মানে মতো অবস্থা হয়ে গেলেও, কিন্তু শেষ পর্যন্ত কি কারণে যেন লোক আর ইনস্পেকশনে আসে নাই ওখানে, বিষয়টা মানে হাস্যরসাত্মক হিসেবে সে তারা উড়িয়ে দিয়েছে। তো উনি তখন কি করতেন যে ওনার কথা কেউ যখন বিশ্বাস করলই না, তখন উনি আর ওই ওনার রুমমেটের সাথে রাত্রে থাকতেন না, তখন ওনার রুমমেটকে বলতেন যে সামনে তো আমার এক্সাম, তো আমি আমার গ্রুপ স্টাডি করবো, আর এক রুমে গিয়ে আমার আর এক মানে ক্লাসমেটের সঙ্গে ঘুমাবো, তুমি একাই ঘুমাও। তো এই কথা বলে উনি চলে যেতেন রাতের বেলা, রাতের বেলা তার সাথে থাকতেন না। একদিন রাসেল ভাই মানে ঘটনা যেটা ঘটেছে, হঠাৎ রাত ধরেন যে দেড়টা কি দুইটার দিকে ইলেকট্রিসিটি চলে যায়। তো ইলেকট্রিসিটি চলে যায়, ওনারও এক্সাম ছিল, উনি তখন জেগে জেগে পড়ছিলেন, তো চিন্তা করছে ইলেকট্রিসিটি খুব গরম, উনি একটু বারান্দায় আসেন, প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আসেন, তো আবার ওখানে মানে হলগুলোতে, তো বারান্দায় আসেন। তো বারান্দায় আসার পরে হঠাৎ মানে উনি যেই আসলে ওনার যে অরিজিনাল যে রুমটা, এই রুমটাও তিনতলাতে, আবার উনি যেই রুমে আবার থাকা শুরু করেছেন আর এক বান্ধবীর সাথে, সেটাও তিনতলাতে, খুব বেশি দূরে না, মাঝখানে অল্প কয়েকটা রুমের ডিফারেন্স আর কি। তো হঠাৎ উনি ওনার ওই রুম থেকে প্রচন্ড চিৎকারের একটা আওয়াজ শোনেন। তো প্রচন্ড চিৎকারের আওয়াজ শুনলে উনি দ্রুত সেখানে চলে যান, কারণ উনি বুঝতে পেরেছেন যে এই আওয়াজটা তার রুম থেকেই আসছে। তখন উনি যখন দ্রুত তার রুমে চলে যান, গিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন, সেটা হচ্ছে যে আর একটা মেয়েকে ওইখানে নিয়ে এসে ওই যে তার যে ফার্স্ট ইয়ার যে মেয়েটা ছিল আর কি, তার রুমমেট, সে মানে তার হাত ওই মেয়েটার হাত মটমট করে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে উনি তো সাংঘাতিকভাবে ভয় পান, এবং যখনই ওই মেয়েটা তাকে দেখে ফেলে যে তার এই দৃশ্য দেখে ফেলেছে, তখনই ওই মেয়েটা জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। কিন্তু আসলে ভাই ওই ইটা ছিল কিন্তু তিনতলা, মানে ওই ফ্লোরটা ছিল কিন্তু তিনতলা, আর জানালায় কিন্তু শিক ছিল। সে আরো চিৎকার চেঁচামেচি শুরু করে, আশেপাশের লোকজন চলে আসে, লোকজন চলে আসার পরে দেখে যে যার ওই যে কামরা ছিল সে ওখানে ডেড মানে মারা গেছেন সেখানে, এবং বলে যে এই কাজটা যে করেছে সে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে চলে গেছে। সবাই বলে যে জানালা দিয়ে ঝাঁপ দেবে কিভাবে, এদিকে এইভাবে তো কোনো মানুষ যাওয়া যায় না, জানালা শিক্ষণে ছোট, এতে কোনো মানুষ যেতেই পারবে না। এবং দেখা আসলে সত্যি আসল ভাই যে ও যে ওই মেয়েটার মানে হাত খাওয়া শুরু করেছিল, রক্ত তো পড়েছিল, রক্তের ছাপটা জানালা পর্যন্ত যে মানে পায়ের ছাপটা যে পায়ের সাথে রক্ত লেগেছিল জানালা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু জানালার নিচে যে সে কোথায় পড়েছে কিছুই আর জানা যায়নি। তো পরবর্তীতে ওই রুমটা আসলে সিল করে দেওয়া হয়, অনেকদিন সিল ছিল। তো মরিয়ামটি বলেছে যে এখন ওই রুমটাই কেউ থাকে কি থাকে না, উনি রুমের নাম্বারটা বলতে রাজি হন নাই, তবে এটুটুকু বলছে রুমটা তিনতলাতে, তো বলছে এখন ওইটার কি অবস্থা, ওখানে কি থাকে কি থাকে না, এই বিষয়ে উনি কিছু বলতে পারেন না। তবে ওই মেয়ের পরবর্তীতে যেই মানে অ্যাড্রেসটা সে দিয়েছিল ভর্তির সময়, ওই অ্যাড্রেসে খোঁজ নিয়ে দেখা গেছে যে ওইখানে এই নামের কোনো মেয়ের এবং তার বাবা মা কোনো অস্তিত্বই নেই, কোনো কিছু সন্ধান পাওয়া যায়নি। তাহলে সে কি ছিল, কেন সে মেডিকেলে আসলো, যখন রাসেল ভাই যখন দেখছিল যে না কড়া পাহারার কারণে সে ওখানে যেতে পারছে না, তখনই কিন্তু আসলে সে মানুষের মানে জীবন্ত মানুষের উপর আক্রমণটা শুরু করে, এবং প্রথম আক্রমণে সে ধরা পড়ে যায়। তো যাই হোক, পরবর্তীতে তার কোনো আর অস্তিত্ব পাওয়া যায় নাই, রাজশাহী মেডিকেলে যারা অনেক পুরাতন যারা আছেন, এই গল্পটা অনেকের মুখে মুখেই আছে আর কি। আজকে
থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অনেক ধন্যবাদ এবং এই চমৎকার ঘটনা উপহার দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে হাতিয়া থেকে আমাদের এখানে লিখেছেন নিঃশব্দ তামজিদ, এছাড়াও প্রাপ্তি ফাইজা লিখেছেন যে প্রত্যেকটা গেস্টের ঘটনায় তার ভালো লেগেছে এবং এগুলোকে তিনি অবিশ্বাস কোনোভাবেই করেন না। মোহাম্মদ দুলহান আমাদের সঙ্গে আছেন, ফেরারি অয়ন আমাদের সঙ্গে আছেন, আশরাফুল ইসলাম কিঙ্গল আমাদের সঙ্গে আছেন, লাকি সেভেন হ্যাপি বার্থডে ভূত এফএম আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি ড্রিম বয় রায়হান, এছাড়াও মোল্লা রানা আমাদের সঙ্গে আছেন, রিঙ্কু চন্দ্র আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জীবন আহমেদ নয়ন, অ্যাংশাস বয় হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজেও কিন্তু অনেকে আছেন।
আমাদের মোট দুটো পেজ আছে, যে পেজে সারা সপ্তাহ জুড়ে আমরা থাকি, সেই দুটো পেজের মধ্যে একটি পেজ হচ্ছে www.facebook.com/bhutfm.rasel এবং www.facebook.com/radio.foodti। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কাজী আবিদ উল্লাহ আমাদের সাথে আছেন, আরমান তন্ময় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অনেক রাত হয়ে গেছে এখন শাহেদ জাকি, এছাড়াও মাহিমুর রহিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরাবি আহমেদ। 2012 সাল থেকে যখন শুনতাম তখন কেউ কেউ আমাকে বোকা বলতো, বাট এখন অবাক লাগে যখন শুনি যারা আমাকে বোকা বলতো তারাই আজ ভূত এফএম শুনে। আচ্ছা, তিনি বলছেন দিস ইজ দ্য পাওয়ার অফ ভূত এফএম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে সাফায়াত সৌরভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুরভি, হ্যাপি বার্থডে ভূত এফএম টু ভূত এফএম তাই লিখেছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হানি ইসলাম শরীফুল, জোনাক পোকা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শহীদুল সুজন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লিমন শাহরিয়ার, আমাদের সঙ্গে আছেন শুভ এম এইচ, সাজ্জাদ আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুক্তা, এছাড়াও গলা ভেঙে যাচ্ছে রুহুল হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রমজান, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি প্রিন্স তুহিন, আমি দেখতে পাচ্ছি যে আমাদের তামজিদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহমিদ চৌধুরী, এবং হ্যাপি বার্থডে ভূত এফএম, এবং তারা সেলিব্রেট করছেন খুব চমৎকার ভাবে এবং ভূত এফএমের বার্থডে তারা সেলিব্রেট করছেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এরকম চমৎকারভাবে উদযাপন করার জন্য। আমাদের সঙ্গে ময়মন সিং থেকে শুনছেন দেখতে পাচ্ছি অনেকেই, আমিনুল ইসলাম বুলবুল আমাদের সাথে আছেন এবং তার গুজবাম হচ্ছে সেটা তিনি লিখেছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শিবলি নোমান খান আকাশ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে এই দুটো পেজে চলে আসতে পারেন, আমরা ছোট্ট অডিও ক্লিপে যাব, ছোট না বড় সড় একটা অডিও ক্লিপে আমরা যাব, তারপরে আবারও ফিরে আসবো, অ্যান্ড সেই পর্যন্ত আশা করব যে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আফরান ভাই এবং আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার চলে আছে একটা অডিও ক্লিপে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মনির বলছিলাম উত্তরা থেকে। ঘটনাটা হচ্ছে বেসিক্যালি এটা 2015 এপ্রিলের দিকে ঘটনা। তো আমাদের স্কুলের কিছু ফ্রেন্ড আছি আমরা, আমাদের মধ্যে এক ধরনের পাগলামি আছে। পাগলামিটা এরকম যে আমরা হঠাৎ হঠাৎ প্ল্যান করি যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, হঠাৎ করে এই প্ল্যানটা করে ফেলি আর কি। তো এই 2015 এপ্রিলের বিকালবেলা একদিন, বিকাল বলতে 5:30 দিকে এরকম সময়, আমরা 4 ফ্রেন্ড মিট করি, এটা হচ্ছে ঢাকার ফার্ম গেট এরিয়াতে। তো মিট করার পরবর্তীতে ওরা বললো যে চল আজকে কোথাও ঘুরতে যাই। আমি বললাম যে কোথায় যাবি, বললো যে দেখা যাক এখন তো অলরেডি সন্ধ্যা হচ্ছে, আমরা গাবতলি যাবো, গাবতলি গিয়ে যেই গাড়িটা পাবো উঠার মতো মনে হবে যে এটাতে উঠে যাই, ওটাতে উঠে যেকোনো একটা জায়গায় চলে যাবো। আমি বললাম, আমার আবার তখন পরীক্ষা চলতেছিল, আমি বললাম যে দেখ আমার কালকে পরীক্ষা আছে তো আমাকে বাসায় ব্যাক করতে হবে। ওরা বললো যে ঠিক আছে তাহলে তুই চলে যা। তো পরবর্তীতে আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি, এর পরবর্তী ঘটনা ওদের কাছ থেকেই শোনা। তো ঘটনাটা এরকম ছিল যে ওরা কথা অনুযায়ী হচ্ছে যে ওখান থেকে ওরা গাবতলি চলে যায়, গাবতলি গিয়ে ওরা মানিকগঞ্জের একটা গাড়িতে উঠে। তো গাড়িতে উঠে ওরা যখন মানিকগঞ্জের জায়গায় গিয়ে ওরা নামে, আমি স্পেসিফিক জায়গাগুলোর নাম উল্লেখ করছি না, একটা জায়গায় গিয়ে ওরা নামে। তো নামার পরে ওখানে হচ্ছে যে কয়েকটা দোকান ছিল আর হচ্ছে যে ম্যাক্সিমাম দোকানে বন্ধ। তো ওখানে একটা দোকান ছিল, সেটা হচ্ছে লোডের একটা দোকান ছিল, লোডের বাট খাবারের দোকান বা কনফেকশনারি এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো ওরা একটু অবাক হলো যে কি ব্যাপার, লোডের দোকান খোলা রেখে বাকি, তখন বাজে ধরেন রাত্রের 11:30-11:30 মতো বাজে এরকম সময়। যাই হোক, ওরা চিন্তা করলো যে আচ্ছা যদি এই খাবার টাবারের দোকান যেহেতু নাই, দেখি আশেপাশের কোনো মানুষ আছে কিনা। তো ওরা লোডের দোকানের দিকে যাবে, এর মাঝখানে সাথে দেখলো যে রাস্তার পাশে একটা লেগুনা দাঁড়িয়ে আসবে, লেগুনার পাশে একজন লোক দাঁড়ানো আর কি। ওরা মনে হচ্ছে যে লেগুনার ড্রাইভারই। যাই হোক, ওনার কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করলো যাচ্ছে ভাইয়া এখানে তো দেখলাম যে খাওয়া দাওয়ার জন্য মানে দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়ার মতো, তো বাজারটা কোথায় আছে বা ভালো কোথাও ইয়ে আছে কিনা খাওয়া দাওয়ার জন্য। বললো যে ঠিক আছে আপনি এখান থেকে যদি যান হচ্ছে যে আপনার 15-20 মিনিট লাগবে যদি হেঁটে চলে যান আপনারা, আর এত রাত্রে আপনারা গাড়িও পাবেন না, মানে রিক্সা টিক্সা পাবেন না এখন, তো আপনারা হেঁটেই রওনা দেন। তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আর এমনিতে রাত্রে থাকার জন্য ভালো কোনো হোটেল টোটেল আছে কিনা। তো তখন উনি একটু ব্যঙ্গাত্মক ভাবে এক ধরনের হাসি দিল, লাইক কেমন জানি। যাই হোক, তারপর উনি বললো যে আপনারা হচ্ছে সামনে যান,
মনে করেন যে বাজারে যাবেন, তো বাজারে যাওয়ার পথে আপনি পেয়ে যাবেন, ধরেন 10 মিনিটের মতো হাঁটলে পেয়ে যাবেন এরকম আর কি। তো ওনার কথা অনুযায়ী চিন্তা করলো যে ঠিক আছে রাতের বেলা আর একটু হাঁটি, সমস্যা নাই, এক্সপিরিয়েন্স করতে আসছি, ঘুরতে আসছি রাতের বেলা হঠাৎ করে, ঠিক আছে আমরা হাঁটতে হাঁটতেই যাই, এখন আর কোনো কিছুর জন্য ওয়েট করেও লাভ নাই আর কি। ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছিল, হঠাৎ করে ওরা খেয়াল করলো যে পিছনে কিছু আসতেছে, ওদের পিছন পিছন। তো একজন ঘাড় ঘুরার পিছনে তাকাইছে, তাকানোর পরে দেখলো যে 5টা কুকুর। তখন আবার আরেকটা কথা বলে রাখছে সেল ভাই, এটা হচ্ছে যে ওই দিন চাঁদের আলো ছিল, ভালোই ওরা চাঁদের আলো দিয়ে হাঁটতেছিল, তো পিছনে ফিরে দেখলো যে 5টা কুকুর ওদের পিছন পিছন আসতেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই 5টা কুকুরই মানে সারিবদ্ধ ভাবে 1টা কুকুরের পিছনে 1টা কুকুর আসতেছে, ওদেরকে ফলো করতে করতে। এই জিনিসটা একটু ওরা অবাক হলো, কুকুররা দলবদ্ধ ভাবে থাকে সেটা ঠিক আছে, বাট হচ্ছে যে মানে এইভাবে সিরিয়ালি আসলে আমরা কখনো দেখি না যে চলাচল করতে একটার পিছনে একটা। বাইরে ওরা একটা চিন্তা করছিল যে দৌড় দিবে, আবার বললো যে না এখন দৌড় দিলে কুকুরের স্বভাব হচ্ছে যে দৌড় দিলে আরো তেড়ে আসার একটা স্বভাব থাকে ওদের। ওরা ওদের মতো হাঁটতেছে, কুকুরগুলো ওদেরকে ফলো করতেছে। তো হঠাৎ করেই তারা একটা বিল্ডিং দেখলো, লাইক 5তলার একটা বিল্ডিং। ওরা চিন্তা করছে মেবি এটাই হোটেল, ওই লোকটার কথা অনুযায়ী যে রাস্তার পাশেই পাবেন বিল্ডিংটা, হোটেলটা আর কি। বাট হোটেলের গায়ে কোনো লিখা নাই যে নাম টাম বা কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরো হোটেলটাই অন্ধকার, শুধু নিচের যে গেটের রুম আছে, গেট দিয়ে ঢোকার ওখান দিয়ে মানে ভিতর থেকে জানলা দিয়ে একটু আলোর মতো দেখা যাচ্ছে, নিচের তলার ইয়েটা জ্বলতেছে আর কি, বাতি জ্বলছে এরকম আর কি। ওরা চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, গিয়ে একটু নক দিয়ে দেখি যে এটাই হোটেল কিনা, আর একটু কথা বলে যদি এটা হোটেল হয় আমরা এখান থেকে কথাবার্তা বলে যাব, বাজারে দিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে দেন এখানে ব্যাক করে চলে আসবো। এরকম প্ল্যান করে যখনই ওরা এগুতে যাবে, হঠাৎ করে ওই কুকুরগুলো মানে ওই পিছনে যতক্ষণ ফলো করতেছিল, ফলো করা থেকে ওরা এসে ওই বাড়িটায় ঢুকার যে রাস্তাটা ওইটা ব্লক করে ওরা দাঁড়ায় গেছে, এবং দাঁড়ায় ওদের দিকে তাকায় মানে ডাকাডাকি শুরু করছে আর কি, ঘেঘুরু করে। ওরা অ্যাকচুয়ালি এটাতে একটু ভয় পেল যে এতক্ষণ ধরে কুকুরগুলো কিছু করলো না, যখনই আমরা হচ্ছে যে এদিকে মানে যাওয়ার জন্য চিন্তা করছি তখনই কুকুরগুলো হচ্ছে যে ওদেরকে এভাবে ইয়ে করলো। তো একটা ফ্রেন্ড বললো যে দেখ আমার কাছে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি ভালো মনে হচ্ছে না, আর কোনো কারণেই হোক কুকুরগুলো চাচ্ছে না যে আমরা ওই দিকে যাই। তো ওরা বললো যে ঠিক আছে আগে তাহলে ঠিক আছে আমরা চল বাজারের দিকে যাই, পরে দেখা যাবে। তো ওরা ওখান থেকে যখন মানে সিদ্ধান্ত চেঞ্জ করে যখন আবার হাঁটা দোষে তখন কুকুরগুলো আবার থেমে গেছে, থেমে গিয়ে ওরা হাঁটতেছে আবার সেই কুকুরগুলো ওদের পিছন পিছন ফলো করতেছে ওদেরকে। তো ওরা হাঁটতেছে তো হাঁটতেছে মানে বেসিকলি বলতে গেলে ওরা খুব টায়ার্ড হয়ে গেছে, চিন্তা করলো যে কি ব্যাপার আর কতক্ষণ হাঁটবো বা কিছু। তো হঠাৎ করে এরকম চিন্তা করতে করতে ওরা দেখলো যে না সামনে আলো টালো দেখা যাচ্ছে, তখন ওরা বুঝছে যে না হয়তো চলে আসছে কাছাকাছি। তো বাইদে যা ওরা ওদের মতো করে সামনের দিকে গিয়েছে, গিয়ে চলে আসছে বাজারের মধ্যেই। ওখানেই হচ্ছে একটা হসপিটাল আছে, হসপিটালের সামনে দেখলো যে লাইট টাইট আছে, সামনে সুন্দর একটা বাগানের মতো আছে, আর পরে হসপিটালটার সামনে হচ্ছে একটা মানে এই সাইডে একটা ঘর আছে। ওরা কি করছে চিন্তা করলো যে আচ্ছা এখানে হচ্ছে যে এখানে একটা বেঞ্চ আছে, বেঞ্চে গিয়ে বসি। আবার আরেকজন বললো যে তার আগে এক কাজ করি খাওয়া দাওয়া করে নিই। ওরা বললো যে খাওয়া দাওয়াটা পরে করবো, আগে রেস্ট নেই, একটু বসি, বসে তারপরে আমরা ইয়ে করি। তো যে ভাবা সেই কাজ, ওরা কি করছে হসপিটালের ওই বাইরে যে বেঞ্চ আছে সেই বেঞ্চের মধ্যে গিয়ে বসছে। আর আরেকটা কথা বলে রাখি, ওই কুকুরগুলো তখন ওদের ফলো করে করে ওখান পর্যন্ত আসছে, এসে ওরা যখন গিয়ে বেঞ্চে বসছে ওরা ওদের সামনে গিয়ে বসছে ওখানে। তো এর মধ্যে একটা ফ্রেন্ড ঘড়ি দেখছে, ঘড়ি দেখে দেখলো যে তখন রাতে প্রায় 1টা বাজে, মানে 1টা বাজার আর 5 মিনিটের মতো বাকি এই সময়টা। তো অবাকই হলো যে ওই লোকটার কথা অনুযায়ী 20 মিনিটের রাস্তার হওয়ার কথা, সেখানে এখন 1টা প্রায় বেজে গেছে, আমরা এতক্ষণ ধরে হাঁটলাম, মানে লাইক কি বলবো। বাট ওদের কাছে মনে হয়েছে যে না ওরা ওই লোকটা হয়তো 20 মিনিট বলছে, আধা ঘন্টার মতো মানে একটু এরকম হাঁটা হয়েছে, একটু মানে অবাকই হয়েছে তারা যে এত সময় কেমনে, যে তাদের ইয়ে অনুযায়ী হয়তো 12টা বাজতে পারে, মানে 1টা বেজে গেছে। যাই হোক ওরা ওখানে গিয়ে বসছে, বসার পরে হঠাৎ করেই আবার কুকুরগুলো চিল্লানি শুরু করছে ওখানে বসার পরে, মানে চিল্লাচিল্লি যে শুরু করার পরে আবার থেমে গেছে। থেমে যাওয়ার পরেই হসপিটালের ভিতর থেকে এক ধরনের কান্নার আওয়াজ আসছে। তো ওদের মধ্যে এক ধরনের কিউরিয়াসিটি জাগলো যে কি হয়েছে, চল গিয়ে দেখি হসপিটালে। ওরা হসপিটালে ঢুকলো, ঢুকার পরে মানে একজনের কাছে জিজ্ঞেস করার পরে জানতে পারলো যে একটা লোক মোটামুটি অনেকদিন ধরে অসুস্থ ছিল, সে মারা গেছে কিছুক্ষণ আগে, তো রাত্রীয় স্বজন কান্নাকাটি করছে। তো ঠিক আছে, যেহেতু হসপিটাল এগুলো আসলে একটা স্বাভাবিক ঘটনা বলা যায়, তারা
ওখানে কিছুক্ষণ ইয়ে করার পরে যখন বের হয়ে আসতে যাবে, ঠিক পাঁচ মিনিটের মধ্যে আবার কান্নাকাটি দেওয়া শুরু হলো। কখন মানে ইয়ে তো তখন ওরা মানে জিজ্ঞেস করলো আরেকজনকে যে হ্যাঁ আরেকটা রোগী মারা গেছে, তো সেই রোগীটা হচ্ছে বিকালবেলা ফুটবল খেলতে গিয়ে একটা আঘাত পাইছিল, সে হসপিটালে আসছিলো মাথায় আঘাত পাইছে, এখন সে মারা গেছে। তো বিষয়টা ওরা একটু ইয়ে করলো যে কিভাবে তাহলে একটা ভালো মানুষের ভালো মারা যাওয়া। ওরা ওখান থেকে বের হয়ে এসে আবার সেই ব্যাংকে বসতে বসার মানে লাইক ওই রোগীটা মারা যাওয়ার পাঁচ মিনিট পরে আবার সেম অবস্থা, আবার কান্নাকাটি হয়েছে। তো ওরা বুঝলো যে আর একটা রোগী মারা গেছে, লাইক পনেরো মিনিটের মাথায় পরপর তিনটা ব্যক্তি মারা গেল। আবার ওরা যখন আসছে ওই কুকুরগুলো তখন ওখানেই বসা ছিল, ওরা ওখানের মধ্যে যখন বসে বসার পরে ওই ওই রোগীটা মারা যাওয়ার পরে কুকুরগুলো আবার চিল্লাচিল্লি স্টার্ট করছে, চিল্লাচিল্লি স্টার্ট করছে। বিষয়টা এরকম ছিল মনে হচ্ছে যে ওই আমার যে তিনটা ফ্রেন্ড ছিল ওদেরকে মানে টেরে আসবে এরকম অবস্থা। তার মধ্যে আমার একটা ফ্রেন্ড আছে রাশেদ, ও কি করছে অ্যাকচুয়ালি কুকুরকে খুব ভয় পায়, সে কি করছে কুকুরের তেড়ে আসার ভাব দেখে সে কি করছে লাভ দিয়ে ওই পিছনে একটা মানে বেড়ার মতো ছিল, বেড়ার ওই পাশে চলে গেছে, ওই যে বাগানের যে বেড়া আর কি, এটা হচ্ছে লোহার বেড়া ছিল আর কি, লাভ দিয়ে ওই পাশে চলে গেছে বেড়ার, গিয়ে সে ওখানে দাঁড়ায় আছে যাতে কুকুরগুলোকে নাগালের মধ্যে না পায়, এরকম একটা চিন্তা আর কি। কুকুরগুলো তখনও ডাকতেছে, ও ভয় হয়ে ওদের কুকুরগুলো দেখে তাকিয়ে আছে। আমার অন্য দুইটা ফ্রেন্ডও উঠে দাঁড়ায় ওই রাশেদের কাছাকাছি চলে গেছে, কিন্তু ওরা দেয়ালটাকে ওই পাশে যায় না, ওই বেড়াটা টপকে ওই পাশে যায় না, এই পাশেই ছিল। হঠাৎ করেই রাশেদ ফিল করলো যে ওর পায়ের মধ্যে কেউ ধরার চেষ্টা করতো, তো বিষয়টা একটু ইয়ে করলো না, মনে করছে হয়তো বা পাতা টাতার কারণে হয়তো বা এরকম হতে পারে যেহেতু বাগান, কিন্তু না এবার মনে হচ্ছে যে না কেউ মানে প্রথমে তো স্পর্শ পাইছে, বাট এখন মনে হচ্ছে যে কেউ চেপে ধরছে এরকম একটা সিচুয়েশন। সে একটু মানে ঘাবড়ায় গেছে বিষয়টা, এই ঘাবড়ানোর মধ্যেই তার কাছে মনে হলো যে তার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস করছে। এটা ইয়ে করার মানে এটা ফিল করার সাথে সাথেই মনে হচ্ছে যে কেউ তার ঘাড়টা চেপে ধরছে এরকম একটা অবস্থা। এটার সাথে সাথে চিৎকার দিল, চিৎকার দেওয়ার পরে ওরা আমার যে দুটা ফ্রেন্ড ছিল ওর দিকে তাকে কি হয়েছে কি হয়েছে বলতে মানে ও চিৎকার দেওয়ার সাথে সাথে ওই যে কুকুরগুলো ডাকতেছিল কুকুরগুলো একসাথে থেমে গেছে। ওরে আবার টেনে আমার ফ্রেন্ডরা বের করে আনছে, ওর চেহারার দিকে অ্যাকচুয়ালি তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে যে রক্ত মানে শরীরের রক্তটা শুকায় গেলে হঠাৎ করে যেরকম হয়ে জানা ফ্যাকাশে টাইপের ওর শরীরটা মনে হচ্ছে এরকম টাইপের মনে হচ্ছে। ও প্রচন্ড রকমের ভয় পাইছে সে এখান থেকে মানে কি বলবো আর। তো যাই হোক আমার ফ্রেন্ডরা হচ্ছে বললো যে ঠিক আছে চলো এখানে আর থাকার দরকার নাই এরকম। তো পরে এই হসপিটালের ওই ওখান থেকে ওরা হেঁটে যখন বের হয়েছে এর মধ্যে আমার ওই ফ্রেন্ডের অবস্থা বলা যায় যে একেবারেই বাজে অবস্থা, টোটালি এমন ভয় পাইছে যা বলার বাইরে আসলে। তো যখন বের হতে যাবে তখন ওখানে একটা লোকের সাথে দেখা হয়েছে, দেখে ওই লোকটা ওদেরকে দেখে বললো যে কি ব্যাপার ওনার কি হয়েছে ওনাকে এমন দেখাচ্ছে কেন। তো ওরা বললো যে আসলে এই ঘটছে আসলে। তো বললো যে আপনারা কোথায় বসছেন ওই যে পাশে যে ঘরটা দেখতেছেন ওইটা আসলে লাশ কাটা ঘর, ও এখানে সচরাচর রাত্রেবেলা কেউ এরকম একটা বসে না। ওটা শোনার পরে তো ওরা আরো বেশি একটু মানে ভয় পেয়ে গেছে, যে ওরা কি যে করবে মানে এরকম একটা সিচুয়েশনে ওদের নিজের প্রতি এখন নিজেদের মানে এক ধরনের বকা দিতে মন চাইতেছিল যে কেন আমরা বের হইতে গেলাম আছে এরকম আর কি। এর মধ্যে আরেকটা ফ্রেন্ড বললো যে দোস্ত আমার আসলে অনেক খিদা লাগছে চল আমরা খাওয়া দাওয়া করি। এখন খাওয়া দাওয়া শেষ করে তারা যখন ওই দোকানের মধ্যে বসেছিল তখন চিন্তা করলো যে অ্যাকচুয়ালি দেখা যাক কি হয়। তো ওরা বললো যে দেখ মানে এর মধ্যে আরেকটা ফ্রেন্ড বললো যে দেখ আসলে এসব ব্যাপারে রাত্রের বেলা চল আমরা এক কাজ করে যে মসজিদে যাওয়া যায় কিনা, যদি আশেপাশে কোনো মসজিদ থাকে আমরা মসজিদে গিয়ে শুয়ে থাকার চেষ্টা করবো। তো ওরা গেল, যাওয়ার পরে ওখানে মসজিদের ইয়েতে গেল, যাওয়ার পরে এখন দেখলো যে একটা লোক ওখানে বসা আর কি। তো লোকটা বললো যে দেখেন আসলে মসজিদে কোনো রকমের ইয়ে ছাড়া রাত্রের বেলাটা থাকাটা ঠিক, ওরা কি আর করবে কিছু করার নাই। তো পরে কি করলো তারা ওই হসপিটালেই চলে আসছে, হসপিটালের মধ্যে আসছে, এসে হসপিটালেই মোটামুটি রাতটা ওরা স্টে করছে, কারণ হসপিটালে স্বাভাবিকভাবে রাত্রে মানুষরা জেগে থাকে। ওরা রাতটা যখন ফজরের আজান দিল, আজান দেওয়ার পরে ওরা হচ্ছে যে নামাজ পড়বে, মসজিদে গিয়ে নামাজ টামাজ পড়বে যখন ব্যাক করবে আর কি। আরেকটা ব্যাপার হয়েছে ওরা যখন ব্যাক করতেছিল যে পথে আসছে সেই পথেই তো ওরা ব্যাক করবে, ওখানে গাড়িতে উঠছে, গাড়িতে উঠার পরে ওই যে রাত্রেবেলা যে বাড়িটাতে অ্যাকচুয়ালি ওরা ওই দিক ফলো করতেছিল যে দেখা যায়, রাত্রেবেলা তো ভালো মতো দেখতে পারি না আর কুকুরগুলো কেমন ডাকাডাকি করছিল, এখন হচ্ছে যে ইয়ে করি দেখি কি অবস্থা। বাট ওরা অ্যাকচুয়ালি খুব অবাকই হইল যে ওই মানে ইয়ে থেকে বাজার থেকে মানে তারা যেখানে গিয়ে নামছে আর যেখানে পরবর্তীতে গেছে ওখান থেকে তারা গাড়িতে উঠার পরে ওই বাজারে যেতে গাড়িতে করে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগছে, আর এই দুই থেকে তিন মিনিট রাস্তার মধ্যে তারা কোনো বিল্ডিংই দেখল না। ও
অ্যাকচুয়ালি এটাই আসলে ইয়ে ছিল যে ওরা রাতের বেলা তাহলে কোন বিল্ডিং এর কাছে গেছিল বা ওখানে যদি ঢুকতো তাহলে ওদের আসলে কি হইতো, ওই কুকুরগুলো বাধা দেওয়াতে ওরা বেসিক্যালি ডিসিশনটা চেঞ্জ করছিল তখন। তো তারপরে ওরা ঢাকায় চলে আসে ওই দিনই, আর আমার ওই ফ্রেন্ডটা যে ফ্রেন্ডটা ভয় পাইছে ও আসলে অনেকদিন অসুস্থ ছিল, অনেকদিন বলতে প্রায় 8-9 দিনের মতো সে অসুস্থ ছিল, প্রচন্ড জ্বর ছিল ওর মধ্যে, পরবর্তীতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো এই ছিল আসলে আমার ঘটনা, আশা করি ভালো থাকবেন, আর ভূত স্টিমটা আসলে অনেক মিস করছি আমি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আশা করি ভূত আপনার অনেকদিন চলবে, ধন্যবাদ।
ভূত FM, the night comes alive with Grameenphone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও 43.0 FM, আমি রাসেল আছি সাথে, এবং লাস্ট ঘটনা পড়ছি আজকের, এবং এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন যথারীতি গিয়াসউদ্দিন সাহেব, এবং গিয়াসউদ্দিন ভাই আমাদের একজন পুলিশ সদস্য যিনি কিনা কুলাউড়া ভাটার ইউনিয়নে থাকেন, এবং তিনি লিখেছেন, আমি ভূতাত্ম প্রতি শুক্রবার না শুনতে পারলেও পরে তিনি শোনেন, এবং তিনি বলেন যে আমার এক সহকর্মীর সাথে ঘটে, আমার সহকর্মীর নাম সুমন দাস, সে একটি থানার এসআই। ঘটনাটি হল সাপ নিয়ে। আমরা সকলেই সাপকে ভয় করি এবং আমরা জানি সাপ একটি সরীসৃপ জাতীয় প্রাণী, কিন্তু সাপের মাঝেও ভয়ানক কিছু শক্তি আছে যা অনেকের অজানা। আমার এই ঘটনা শোনার পর হয়তো কিছুটা সাবধান হবেন, এবং সাপ মারার আগে যদি সাপের মাঝে অস্বাভাবিক কিছু দেখেন মারবেন না। ঘটনায় যাই, আমি আমার ভাষায় ঘটনাটি বলছি। দিনটি ছিল 2009 সালের শীতকাল, ডিসেম্বর জানুয়ারির মধ্যে যে এলাকায় কর্মরত ছিলাম তার বেশিরভাগ পাহাড়ি এলাকা। তো একবার আমার থানার একটা খবর আসলো, উপজেলার একটি ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে সাপ ধরতে গিয়ে একজন তরুণ সাপুরে সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন। পুলিশ লাশটি উদ্ধার করে ও ময়নাতদন্ত করে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ করা হয় ওই সাপুরে হার্ট অ্যাটাকে মারা গেছেন, কিন্তু প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সাপের কামড়ে। যেহেতু এটিকে হত্যা কিংবা কোনো অপরাধ জাতীয় কিছু নয়, তাই চেয়ারম্যান কিছুটা স্থানীয়ভাবে শেষ করেন ও সাপুরে পরিবারকে ক্ষতিপূরণ দেন। এক মাস না যেতেই ওই চেয়ারম্যান আমায় ফোন দেন এবং আসতে বলেন, আমি সময় করে একবার গেলাম। ওনাকে বেশ চিন্তিত দেখালো, কারণ জানতে চাইলাম, উনি বল সব খুলে বললেন। উনি বলেন 2-3 দিন আগে ওনার কাজের ছেলে ওনার ছেলে মেয়ে মিলে একটা সাপ মেরে ফেলে, এরপর থেকে তার বাড়িতে ব্যাপকভাবে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে তিনি আমাদের সাহায্য চান। আমি একটু অবাক সুরে বললাম, কি ধরনের সাহায্য? আমরা পুলিশ, সাপুরের কাজ করব নাকি? ঠাট্টা করেই বললাম। উনি বললেন, আমি চাই না দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটুক। তিনি আগের বারের ওই সাপুরের মরার কথা মনে করিয়ে দিলেন। আমি ওনাকে বললাম, ঠিক আছে আমরা যাব, আপনি দক্ষ কয়েকজন সাপুরের খোঁজ করুন। প্রায় 2 দিন পরে চেয়ারম্যান আমায় ফোন দিলেন এবং সকাল 10টায় আসতে বললেন। আমার সহকর্মী আমি গেলাম বাইক যোগে। প্রথমে আমি বাড়ির বর্ণনা দিই। বাড়ির আয়তন 40-50 বিঘা জমির মতন, 3টি পুকুর ও অনেক গাছপালা রয়েছে, এবং বাড়ির আশেপাশে পাহাড়ের অস্তিত্ব রয়েছে। এলাকার কিছু লোকজন আসলো সাপ ধরা দেখতে। আমি আগেই বলি, আমি সব সাপুরের মন্ত্রতন্ত্র বিশ্বাস করি না। দেখলাম 10-12 জন সাপুরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারা তাদের হাতে তাবিজ পাচ্ছে এবং মাটির বাটিতে কিছু পানি রাখা, অর্থাৎ সাপ ধরার জন্য সাপুরেরা যা যা করে তা তা করছে। আমি ও আমার সহকর্মী রাজু আমরা চেয়ারম্যানের ঘরে গেলাম, এবং তার প্রায় তখন সময় 12টার কাছাকাছি। আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম তারা বেশ কয়েকটা সাপ ধরেছে, বাড়ির বিভিন্ন জায়গা থেকে অনেক সাপ বেরিয়ে আসছে। উল্লেখ, ওরা আমায় ও আমার সহকর্মী রাজুকে তাবিজ দিয়েছিল। এত সাপ দেখে যে কেউ ভয় পাবে, আমি কেন যেন পকেট থেকে তাবিজ বের করে হাতে রাখলাম। দুপুর 12টা আমি লক্ষ্য করলাম আশেপাশের পরিবেশের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আশেপাশে একটু অন্ধকার হয়ে গেল। হঠাৎ পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন দেখে আমি একটু অবাক হই। লক্ষ্য করলাম সাপুরদের কার্যক্রম একটু পরিবর্তন হচ্ছে, তারা সবাই দাঁড়িয়ে গেল, তাদের সর্দারের দিকে তাকিয়ে আছে সবাই। আরও কিছু সদস্য সর্দারের কাছে এসে বসে পড়ল। সাপুরে সর্দারকে একটু চিন্তিত লাগলো, আমি আগেই বলেছি তখন ছিল শীতকাল। এখন লক্ষ্য করলাম একটা ঝড়ের আগে পরিবেশ যেমন হয় ঠিক তেমন আবহাওয়া, আকাশ অন্ধকার, গাছপালার রং কেমন বিবর্ণ হয়ে গেল, খুব জোরে বাতাস প্রবাহিত হতে শুরু করল। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে সবাই হতবাক। এখন শীতকাল চলছে, তারপরে হঠাৎ ঝড়ের আভাস। দেখলাম সাপুরী সর্দার উবু হয়ে মাটিতে বসে পড়ল, খুব জোরে কি সব মন্ত্রতন্ত্র পড়ছে এবং বারবার বিভিন্ন মানে দোহাই দিচ্ছে বিভিন্ন। তখন আকাশে মেঘের গর্জন, সব মিলিয়ে এক ভয়ানক অবস্থা। আমরা সবাই দাঁড়িয়ে রইলাম, চুপ করে দেখলাম সাধারণ গোখরা মানে সৃষ্টিকর্তা দোহাই দিয়ে তারা বারবার করে ইয়ে করছিল। তো দাঁড়িয়ে রইলাম, আমরা দেখলাম সাধারণ গোখরা সাপ থেকে অপেক্ষাকৃত বড়, তবে অজগর নয়, এমন একটি সাপ এসে সাপুরে সর্দারের সামনে হাজির। ফনা উঁচিয়ে আছে সাপুরে সর্দার, তা দেখে বসে পড়ল। তার পেছনে বসে পড়ল তাদের সমস্ত সদস্যরা, সবাই নীরব প্রায় 10-12 মিনিট। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলাম এই ভয়াবহ দৃশ্য থেকে মুক্তি পাওয়ার জন্য। এরপর সাপুরে উঠে দাঁড়ালো, দেখলাম অদ্ভুত সাপটা উধাও হয়ে গেল। সাপুরে সর্দার তার সাথে থাকা সহকর্মীদের ইশারা করল, সাথে সাথে তারা তাদের ঝুড়ি থেকে থাকা সাপগুলো মুক্ত করল। এটা দেখে চেয়ারম্যান একটু অবাক হলেন, তিনি বারণ করলেন যাতে সাপগুলো ওরা না ছাড়ে, কিন্তু সর্দার ইশারায় বলল পরে বলব। তারা যা করছেন তাতে বাধা যেন না দেয়া হয়। এর কিছুক্ষণ পরে চারপাশের অবস্থা স্বাভাবিক হতে শুরু করল। প্রায় 10 মিনিট পরে সাপুরে সর্দার কোসল করে আসলো। আমি প্রশ্ন করলাম, আপনি এমন করলেন কেন, এসবের মানে কি? তখন সাপুরে বললেন, দেখুন স্যার, আমি ভুল করেছি। আপনার যে সাপের কথা বলছেন তা আসলে সাপ না, সাপের আকৃতি ধারণ করে আছে, এরা আমাদের কোনো ক্ষতি করবে না। তখন আমি বললাম, তাহলে ওই তরুণ সাপুরে মরল কেন? তখন ওই সাপুরে বলল, তরুণ অনেক কিছু জানত না, সে তাদের সাপদের মানে কোনোভাবে রাগান্বিত করেছিল এবং সেই জন্যই সে মানে কিছু একটা তাকে দেখিয়েছিল সাপগুলো, যার জন্য সে ভয় পেয়েছিল এবং মারা যায়। তার মানে সে হার্ট অ্যাটাক করে মারা যায় যেটা বোঝা যাচ্ছে। এবং সাপুরে আরো সাবধান করে, কেউ যাতে একটা সাপও না মারে। এও বলে যায় তারা এখান থেকে যাবে না এবং তারা আপনাদের কোনো ক্ষতি করবে না, বলে চলে যায়। পরে আমিও চলে আসি, আর আসার আগে চেয়ারম্যান সাহেবকে বলি তারা যেন খুব তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। এই ছিল ঘটনা। তো এই শুক্রবার আমি নাইট ডিউটিতে থাকব, যদি পারেন আমার ঘটনাটা আমার পড়ে আমায় ফোন দেবেন, দিলে খুশি হব। আচ্ছা, আপনি শুক্রবারে পড়তে বলেছেন, আমরা তো আজকেই পড়ে ফেললাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে, শেষ করব আমরা, কথা হবে আবার আগামী শুক্রবারে। সেই পর্যন্ত আমাদের ইমেল যদি আপনি করতে চান, তাহলে আমাদের ইমেল করার যে উপায় সেটা হচ্ছে যে আমাদেরকে ইমেল করতে হবে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। এই অ্যাড্রেস আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আজকের মতো এখানে শেষ করছি এবং সপ্তম বার্থডেতে আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি আপনাদের সাথে নিয়ে আমরা সামনে আরো বহুদূর এগিয়ে যাব। থ্যাংক ইউ গ্রামীণফোন, থ্যাংক ইউ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য এবং নিরলসভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আজকে এতক্ষণ পর্যন্ত আমার এক মুহূর্ত মনে হয়নি, এই 7টি বছরে একবারও মনে হয়নি যে আমরা একা, সবসময় আপনাদের সঙ্গে থেকেই পথ চলেছি, আগামীতেও চলতে চাই। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করি, টাটা।